বাসার বাংলাদেশ। বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে বরাবরের মতো আমি অবশ্যই অনেক ভালো আছি, কারণ আপনি আছেন আমার সাথে, আমি জানি, আর আমিও আছি আপনার সাথে, আমরা দুজন আছি সাথে সাথে। এবং আজকে নিশ্চয়ই অনেক এনজয় করেছেন দিনটিকে, আর রঙে রাঙিয়ে দিয়েছেন সারা মনটিকে আর সারা ক্ষণটিকে, আর প্রিয়জনের মনকেও নিশ্চয়ই রাঙিয়ে দিয়েছেন, এটাই বুঝতে পারছি, কারণ অনেক SMS অলরেডি চলে এসেছে। আমি কিন্তু দেখছি প্রোগ্রামের শুরুতেই, একেবারে শুরুতেই দেখছি যে অনেক SMS করছেন, আপনারা কে কি করেছেন, কোথায় কি গিয়েছেন, কি খেয়েছেন, কেমন মজা করেছেন, সব কিছুই আমাকে জানিয়েছেন। সো বন্ধু এইভাবেই আমাকে জানাতে থাকবেন। তবে তার আগে বলছি, আজকে কিন্তু গুরুহিতেশাম থাকছেন স্টুডিওতে অবশ্যই বরাবরের মতো, এবং আজকে স্পেশাল গেস্ট আছেন, যেমন বন্ধুরা তো জানিনি কে থাকছেন আজকে, আজকে থাকছেন হচ্ছে মডেল এবং অভিনেতা নীরব। অবশ্যই শুনবো তার জীবনের কথা, ভালোবাসার কথা, ভালো লাগার কথা, কিভাবে কি হলো, কেমন করে ভালোবাসলেন, কেমন করে পরিণতির দিকে গেলেন, সবকিছু শুনবো তার কাছ থেকে। অবশ্যই বন্ধু সাথে থাকবেন, অন্যদিকে যাওয়া চলবে না, শুনতেই থাকবেন ঢাকা FM 90.4, এবং চলছে বন্ধু আপনারই ফেভারিট শো ভালোবাসার বাংলাদেশ। মেঘলা আছি আপনার সাথে এই মুহূর্তে, আর ঘড়িও আছে বলে দিচ্ছি, সময় এখন ঠিক রাত 11:03। ওকে, অনেকটা সময় থাকবো বন্ধু আপনার সাথে। তো জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং আপনি SMS লিখবেন, যেভাবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 ওই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, সেখানটিতে একটু পরেই আমরা পোস্ট আপলোড করব আজকে, সো সেই পোস্টটা অবশ্যই বন্ধু লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন যত খুশি ততবার, চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর পোস্টের আমি বলে দিচ্ছি যে আমাদের অফিসিয়াল পেজের অ্যাড্রেসটি www.facebook.com/90.4 ঢাকা FM। আর বন্ধুরা একটা কথা জানিয়ে দিই যে ঢাকা FM এর কিন্তু অনেকগুলো ফেক পেজ আছে, তো আপনি কিভাবে খুঁজে পাবেন, কিভাবে বুঝবেন আমাদের এই পেজটা রিয়েল, সেটা হচ্ছে আপনি দেখবেন যে লাইকের পরিমাণ হচ্ছে 41,000+, আর সেইটাই হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। ওকে, তো সেখান থেকে বন্ধু আপনি লাইক করবেন আর লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটাই আশা করছি। আর আজকে কি করলেন, কেমন ছিলেন, আর কোথায় কোথায় ঘুরেছেন, সবকিছুই কিন্তু আমাকে টেক্সট করে জানাবেন। এবং আজকের অতিথি বন্ধুর সাথে কথা বলতে গেলে অবশ্যই আমরা প্রোগ্রামের কিছু সময় পরে ফোন লাইন ওপেন করে দেবো, তখন কথা বলতে পারবেন এবং গুরুহিতে শান্ত থাকবেনই, কথা বলবেন তার সাথে এবং কথা হবে আপনাদের সাথে। ওকে, তো কেমন ছিল আজকের দিনটি, কি করেছেন? আমি কিন্তু দেখেছি রাস্তায় বের হয়েছে সাদা, লাল, কমলা, অফ হোয়াইট, হলুদ, মানে বিভিন্ন রঙের ছড়াছড়ি, আর সব জায়গায় এত কমলা সুন্দরিয়া, দেখি মনটা ভালো হয়ে যায়। কোথাও যাবেন না বন্ধু, সাথেই থাকুন, আমি ফিরে আসছি সুন্দর এই গানটার পরে। ওকে, ¡Gracias!
দ্বিগুণ পরিষ্কার এবার কি আর পথ আটকাবে সুপার স্পিডে বাংলাদেশ এই তো সময় বাংলাদেশ এই তো সময় সময়ের চেয়ে এগিয়ে থাকবার সুপার স্পিড সুপার থ্রিজি কভারেজ সুপার ভয়েস প্যারিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক এই তো সময় বাংলাদেশ চলো বন্ধু গ্রামীণ ফোন
অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন ব্লু পয়েন্ট স্ট্রিম খেলে ফেসবুকে লাইক পাওয়া যায় ঘটনার সত্যতা জানতে আমাদের অনুসন্ধানী টিম এখন ইস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে
ও মাই গড 230 লাইকস থ্যাংক ইউ ব্লু, থ্যাংক ইউ।
গতকাল নিউ হেয়ার কাটে দিয়েই পিকস আপলোড করলাম,
লাইকস মাত্র 19টা, আর এখন ব্লু ফ্যান্টাস্টিক ভ্যানিলাতে বাইট দিতেই বৃষ্টির মতো লাইক পড়তে শুরু করেছে। এই যে 175, আই এম শিওর ব্লুতে বাইট দিলেই লাইকস পড়বে 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 পড়বে।
ব্লু ফ্যান্টাস্টিক ভ্যানিলা, ভ্যানিলা আইসক্রিম আর চকলেট সিরাপের উপর হেজেলনাট টপিং, সাথে মচমচ ওয়েফার, যখনই খেতে চাই বাহানার অভাব নাই।
এতক্ষণ সময় লাগে, ধ্যান এসবের দরকার নেই, নে রিভাইভ ফ্যালকন পাউডার। চল চল, ও রোদ তো, রোদে কিচ্ছু হবে না।
এবার কি আর পথ আটকাবে, সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ, এই তো সময়, সময় চেয়ে নিয়ে থাকবার সুপার স্পিড, সুপার 3G কভারেজ, সুপার ভয়েস কোয়ালিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক, এই তো সময় বাংলাদেশ, চলো বোধ গ্রামীণ ফোন। এবার কি আর পথ আটকাবে, সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ, এই তো সময়, সময় চেয়ে নিয়ে থাকবার সুপার স্পিড, সুপার 3G কভারেজ, সুপার ভয়েস কোয়ালিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক, এই তো সময় বাংলাদেশ, চলো বোধ গ্রামীণ ফোন।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
বাংলা লিংক অ্যাপে ইন্টারনেট প্যাকেজ দিয়ে 20% বোনাস সাথে ট্রাফিক বুকিং,
100 তে পাবি 120, সবাই পাবে ঠিক ঠিক, এত কিছু পাবে আর কি চাস, যদি বছরে 9 বছর আমার কথাটা শুনে, ভাই বাংলা লিংক অ্যাপ আসলে পাবি 100 তে তুই 120, 20% বোনাস সাথে ট্রাফিক বুকিং, আরে নতুন কিছু কর রে বাবা, সাথে আছে বাংলা লিংক।
এবার কি আর পথ আটকাবে, সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ, এই তো সময়, সময় চেয়ে নিয়ে থাকবার সুপার স্পিড, সুপার 3G কভারেজ, সুপার ভয়েস কোয়ালিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক, এই তো সময় বাংলাদেশ, চলো বন্ধু গ্রামীণ ফোন।
ভালোবাসার বাংলাদেশ, বন্ধু সবাইকে আরো একবার স্বাগতম ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আছি মেঘলা এবং আছেন আপনারাও, আর অবশ্যই একটু পরে যুক্ত হবেন আপনার এই ভালো লাগার ভালোবাসার মানুষ রোহিতের সাম, এবং থাকছেন আজকের অতিথি বন্ধু, আজকের অতিথি সবাই, অতিথি বন্ধুকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম, আর অতিথি বন্ধু নিয়েই আমাদের ভালোবাসার বাংলাদেশ। এবং আজকের অতিথি বন্ধুকে সবাই চেনেন, জনপ্রিয় মডেল এবং অভিনেতা নীরব, অবশ্যই শুনবো তার ভালোবাসার কথা। ওকে, সো অনেক বন্ধু আছেন আমার সাথে, টেক্সট করছেন করছেন এবং টেক্সটে যা যা লিখেছেন সেগুলো পড়তে চাই। যেমন তমাল ঘোষ লিখেছেন, ওকে হাই মেঘনাবু কেমন আছো, ইমেল খানও আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আছেন আমাদের সাথে মোহাম্মদ সোহান, মৃধা, রিয়াদ হোসেন যুক্ত হয়েছেন, আছেন মোহাম্মদ আল আমিন খান চাঁদপুর থেকে, উনি আমাদেরকে শুনছেন এটা জানিয়েছেন, আব্দুল আহাদ নরসিংদী থেকে আছেন আমাদের সাথে, মোহাম্মদ শাহী শামীম যুক্ত হয়েছেন এবং জানতে চেয়েছেন আমরা কেমন আছি, আমরা অনেক অনেক ভালো আছি। অ্যান্ড আছেন জয় বিশ্বাস, লিখেছেন যে গুরু হেতেশাম শুভ নববর্ষ, ওকে জানিয়ে দেবো গুরুকে। অ্যান্ড আছেন রানা, লিখেছেন যে গুরু আছি আমাদের সাথে, আছেন আর একজন বন্ধু, ওকে এনামুল কুমিল্লা থেকে শুনছি এটাই জানিয়েছেন, ওকে। জহির খান যুক্ত হয়েছেন, লিখেছেন আই লাভ ইউ ঢাকা এফএম 90.4 এক্স্যাক্টলি। শামীম হাসান আছেন আমাদের সাথে এবং আছেন আব্দুল মান্নান, আছেন এই মুহূর্তে নূর আলম সরকার, লিখেছেন হাই অপু শুনছি ঠাকুরগাঁও থেকে, ওকে। অ্যান্ড রবিন আহমেদ বিজয় যুক্ত হয়েছেন, তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আমাদের সাথে সংযুক্ত থাকবেন সবসময় এটাই আশা করছি, এবং এই প্রোগ্রামে কানেক্টেড থাকতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ দিয়েও লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের ঢাকা এফএমের একটি অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটা বলছি www.facebook.com/90.4 ঢাকা এফএম, এবং এখান থেকে আমরা একটি পোস্ট আপলোড করেছি আমাদের প্রোগ্রামে, খুব সুন্দর একটা ছবি দেয়া আজকের গেস্টের, আজকের গেস্ট কিন্তু আবারও বলছি যে খুব ফেমাস একজন গেস্ট এবং তিনি হচ্ছেন মডেল এবং অভিনেতা নীরব, তিনি থাকছেন আমাদের সাথে, তার কথা আজকে শুনবো। তো সেই ফটোতে অবশ্যই সেই পোস্টে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর আরেকটা কথা বলে দিই, যেটা ফার্স্টেও বলছিলাম যে ঢাকা এফএম লিখে সার্চ দিলে অনেকগুলো পেজ কিন্তু চলে আসবে, তো আমাদের রিয়েল যে পেজটা সেটা আপনি বুঝবেন এইভাবে লাইকের পরিমাণটা দেখে। তো আমি আপনাকে বলে দিচ্ছি 41,000 প্লাস হচ্ছে আমাদের ঢাকা এফএম এর পেজের লাইক, তো সেটাই হচ্ছে আমাদের রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, ওখান থেকে লাইক দিয়ে ওই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7 এটাই আশা করছি বন্ধু আপনার কাছ থেকে। আর আসতে চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে আপনি যদি শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, ভালো লাগার কথা, জীবনের অনেক দিকের কথা, অবশ্যই বন্ধু সেটা জানাতে পারেন আমাদেরকে। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS, আর SMS করার নিয়মটি বলছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, যেন স্পেস দিয়ে আপনার নাম, এইজ, লোকেশন এবং আপনার ফোন নাম্বারটিও অ্যাড করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং এক বা একাধিকবার আপনি SMSটা পাঠাতে পারেন। আর আপনি ইচ্ছে করলে আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটা আপনাকে বলছি, অফিসের অ্যাড্রেসটা হচ্ছে 45 নাভানা টাওয়ার, গুলশান, দক্ষিণ গুলশান 1। আর নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস, খুবই ইজি লোকেশন, সবাই একদম খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। আর একজন বন্ধু আছেন আমার সাথে, মোহাম্মদ ফরিদ লিখেছেন রংপুর থেকে, ওকে, লিখেছেন যে আমার দিনকাল কেমন যাচ্ছে, আমাদের দিনকাল কেমন যাচ্ছে এই কথাটাই, অনেক ভালোই যাচ্ছে বন্ধু। আছেন আমাদের সাথে ললিত মোহন রায়, ওকে, উনিও যুক্ত আছেন এবং আজকের পহেলা বৈশাখ অনেক সুন্দর করে কাটিয়েছেন। আহাদ খান আছেন, লিখেছেন যে উনি ওকে বৈশাখে আমাদের এই প্রোগ্রামটি শুনছেন। আর আছেন আমাদের সাথে শাহরিয়ার খানম ছোয়া, উনি টঙ্গী থেকে আমাদেরকে SMS করেছেন। আছেন আমাদের সাথে কাকন এবং পুতুলও যুক্ত হয়েছেন, আছেন আজিম, এনিওয়ে লাবিবও আছেন রংপুর থেকে, এবং আছেন সৈয়দ রকিব, ওকে, লিখেছেন যে ওনার এই মোমেন্টে অনেক চা খেতে ইচ্ছে করছে। বাহ, চা আসলে কিন্তু আমরা খাই না, আমরা পান করি, হ্যাঁ, তারপরে কিন্তু আমরা লিকুইডগুলোকে বলি যে খাই। এনিওয়ে এই মোমেন্টে কাদের কাদের চা পান করতে ইচ্ছে করছে আমাকে লিখে পাঠাতে পারেন। আর এই কথা শুনে আমার, পড়ে বেসিক্যালি SMSটা পড়ে আমার মনে হলো যে আপনি কিন্তু খুব সহজেই সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর চা খেতেই পারেন, এবং ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলেও 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ, তাই যেখানেই থাকুন যেখানেই যান ব্যাগ প্যাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগ, ওকে, খুব মজার। এনিওয়ে এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, খুব চমৎকার একটি গান, বৈশাখের গান, কি চমৎকার না, আমার খুব পছন্দ, নিশ্চয়ই আপনারও পছন্দ হবে, সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরে। I know.
স্বচ্ছন্দে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25 কেজি ব্যাগের স্মার্ট ব্যাগ, যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর।
বৈশাখী ছড় এখন সানচিপসের ফেসবুক পেজে চলছে বৈশাখী সেলফি কন্টেস্ট। সানচিপ সাথে সেলফি তুলে আপলোড করো আর জিতে নাও স্মার্টফোন। বিস্তারিত জানতে ভিজিট করো www.facebook.com/sanchipsbd। সানচিপস কিনে খাও, সেলফি তুলে যাও, স্মার্টফোন নিয়ে যাও।
এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25 কেজি ব্যাগের স্মার্ট ব্যাগ, যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর।
এই যে ভদ্রলোক, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
বৈশাখী ছড় এখন সানচিপসের ফেসবুক পেজে চলছে বৈশাখী সেলফি কন্টেস্ট। সানচিপ সাথে সেলফি তুলে আপলোড করো আর জিতে নাও স্মার্টফোন। বিস্তারিত জানতে ভিজিট করো www.facebook.com/sanchipsbd। সানচিপস কিনে খাও, সেলফি তুলে যাও, স্মার্টফোন নিয়ে যাও।
শহর জুড়ে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন গ্রুপ আইসক্রিম খেলে রাস্তায় জ্যামে পড়তে হয় না। ঘটনার সত্যতা জানতে আমাদের অনুসন্ধানী টিম এখন ঢাকার মহাখালীতে।
অন্যদিন জ্যামের জন্য দেড় দুই ঘন্টা সময় লাগতো, কিন্তু আজকে এখনো জ্যামে পড়িনি। শুধু তাই না, এই ভিড়েও সিট পেয়ে গেলাম। 20 মিনিটে মালিবাগ থেকে মিরপুর চলে এলাম। ভাগ্যিস পাশে ওঠার আগে একটা ব্লু ক্যারামেলও খেয়ে নিয়েছিলাম।
ব্লু ক্যারামেল, ক্যারামেল আইসক্রিমের সাথে ইয়ামি ক্যারামেল কোটি, যখনই খেতে চাই বাহানার অভাব নাই।
এতক্ষণ সময় লাগে, এসবের দরকার নেই, নেই রিভাইজ ফ্যালকন পাউডার। আই চল চল, ও রোদ তো, রোদে কিচ্ছু হবে না।
তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25 কেজি ব্যাগের স্মার্ট ব্যাগ, যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর।
এবার কি আর পথ আটকাবে, সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ, এই তো সময়, সময় চেয়ে এগিয়ে থাকবার। সুপার স্পিড, সুপার 3G কভারেজ, সুপার ভয়েস ক্লারিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক, এই তো সময় বাংলাদেশ, চলো বন্ধু গ্রামীণ ফোন।
কিরে মুখটা এমন ঝাপসা কেন? আর কইস না, জীবনে কিছুই পাইলাম না। কিছু পাইতে চাইলে এক কপি ছবি, ভোটার আইডি কার্ড নিয়ে বাংলালিংক সিম রিভেরিফিকেশন করে ফেল, করলে আমি কি পাবো? পাবি 3 দিনের মালয়েশিয়া ট্রিপ, এলইডি টিভি এবং হ্যান্ডসেট জেতার সুযোগ। কত কি বন্ধু, কেমনে পাবো? বাংলালিংক সিম রিভেরিফিকেশন করে 58 টাকা রিচার্জ করলেই পাবি, তাই নাকি?
ঠিক তাই, এখন বাংলালিংক সিম রিভেরিফিকেশন করে 58 টাকা রিচার্জে পাচ্ছ 3 দিনের মালয়েশিয়া ট্রিপ, এলইডি টিভি এবং হ্যান্ডসেট জেতার সুযোগ। এবার নতুন কিছু করো বাংলালিংক। ঢাকা
ভালোবাসার বাংলাদেশ, তোমার জন্য উদাস আমি, পাগল আমি ভাবো, ভালোবাসা না দিলেও ভালোবেসে যাব। ঠিক তাই বন্ধু, আমি ভালোবেসেই যাব, আপনি আমাকে ভালোবাসা না দিলেও আমি ভালোবাসবই। দেখি কতক্ষণ ভালোবাসা না দিয়ে থাকতে পারি, কিন্তু মনে হচ্ছে না যে আমাদেরকে ভালোবাসেন না, কারণ অনেক SMS পাচ্ছি, ফেসবুকে কমেন্ট পাচ্ছি, সুন্দর সুন্দর কথা পাচ্ছি, এইগুলো তো অবশ্যই অবশ্যই পড়ব। তবে তার আগে যারা এখনো কানেক্টেড হননি আমাদের সাথে ফেসবুকে বা অথবা হচ্ছে আমাদের কমন SMS পোর্টে SMS এর দেওয়ার মাধ্যমে, তাদেরকে আবার নিয়মটা জানিয়ে দেবো। সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে ঢাকা FM এর একটি অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। আর এখান থেকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করে দিয়েছি এবং পোস্টে খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে আজকের মডেল এবং অভিনেতা নীরবের। আজকেই তিনি থাকছেন আমাদের অতিথি বন্ধু হিসেবে, আর গুরু ইতেশাম তো আছেনই। তো তার ভালোবাসার কথা আজকে আমরা শুনবো, আর বন্ধু অবশ্যই এই পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর চাইলে বন্ধু শেয়ার করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর আরেকবার যেটা আমি জানাচ্ছি এবং অনবরত একইভাবে জানাতে চাই যে আপনারা কিন্তু ভুল করে অন্যান্য ঢাকা এফএম এর পেজে হয়তো লাইক দিয়ে ফেলছেন, তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে ঢাকা এফএম এ কিন্তু অনেকগুলো ফেক পেজ, আপনি রিয়েল পেজ যেভাবে খুঁজে পাবেন সেটা আমি বলে দিচ্ছি, যে আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে ঢাকা এফএম এর পেজ ওপেন হবে এবং সেখানে দেখবেন যে লাইকের পরিমাণ হচ্ছে 42,000 প্লাস, সেটাই হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ এবং সেখান থেকে আমাদের পোস্ট আপলোড করা আছে। সো একেবারে ইজি, কোনো কষ্টই হবে না খুঁজে পেতে। এনিওয়ে আছেন আমাদের সাথে এই মুহূর্তে অনেক বন্ধু, যেমন আছেন এস কে আলমগীর, লিখেছেন যে প্রতিটি সপ্তাহ অপেক্ষা করি শুধু গুরু এবং মেঘলা আপু তোমাদের মিষ্টি কথাগুলো শুনবো বলে, আজও ওয়েট করে আছি। আই মিস অল টাইম গুরু অ্যান্ড মেঘলা আপু, ও থ্যাংক ইউ, অ্যান্ড আমরাও আপনাদেরকে অল টাইমই মিস করি। আছেন এই মুহূর্তে আরিফিন সোহেল, লিখেছেন তোমাদের কি শুনছি বাহরাইন থেকে, মেঘলাপু একটা কথা, ও আচ্ছা খুব একটা প্রশংসা করে কথা বলেছেন, তো নিজের প্রশংসা নিজে কিভাবে বলি। এনিওয়ে আজ নীরব হাসান লিখেছেন আপু গুরু কোথায় আর কতক্ষণ অপেক্ষা করব, অবশ্যই আর একটু অপেক্ষা করতেই হবে বন্ধু, আর সেগুলো তো মাওয়া ফলে তো একটু কষ্ট করে অপেক্ষা করুন। অ্যান্ড আছেন মোহাম্মদ জুয়েল রানা, লিখেছেন বসন্তের আগমনে কোকিলের সুর, গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর, বর্ষার আগমনে সাদা কাশ ফুল, তাই তোমায় উইশ করতে মন ব্যাকুল, বা শুভ নববর্ষ। খুব সুন্দর ছিল শুভ নববর্ষ। অ্যান্ড আছেন মোহাম্মদ হান্নি সজল, লিখেছেন যে মেঘলা আপু কেমন আছো, গুরুকে আমার সালাম দিও, আমি শুনছি তোমাদেরকে, আমি তোমাদের নিয়মিত শ্রোতা। ওকে, আর আছেন আমার সাথে এই মুহূর্তে শামীম হাসান, লিখেছেন যে শুভ নববর্ষ আপু কেমন আছেন, আমি তোমাদের নিয়মিত বন্ধু, সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করি এই দিনটার জন্য, সারাটা জীবন তোমাদের পাশে থাকতে চাই, থ্যাংক ইউ। অ্যান্ড শাহিন আছেন আমাদের সাথে, যাতে যে চেয়েছেন আমরা কেমন আছি, কেমন আছি ভোলা থেকে শুনছেন উনি আমাদেরকে, বা এটা খুব মজার যে আগে তো এরকম পেতাম না, এখন ডিফারেন্ট ডিফারেন্ট জেলা থেকে, অনেক জেলা থেকে আমাদের বন্ধুরা আছেন, শুনছেন এবং আমাদেরকে কমেন্ট করছেন, এই জিনিসটা খুবই মজার। আর যেহেতু বন্ধু জানেন যে ঢাকা এফএম এর 9টা স্টেশন ওপেন হয়ে গেছে, টেস্ট ট্রান্সমিশনে আছে, কিন্তু আমাদের এই প্রোগ্রামটা 9টা স্টেশনেই শুনতে পাচ্ছেন, আর 9টা স্টেশনে মানে 51 ডিস্ট্রিক্ট কভার করছে, সেটা খুব বড় একটা পাওয়া, বড় একটা ব্যাপার, আর আমাদের বন্ধুদের পরিব্যাপ্তি পরিসর আরো অনেক বাড়বে এটাই আশা করছি। আর আরেকটা কথা বলতে চাই যে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, ভালো লাগার কথা, তো আপনি আসতেই পারেন, সেজন্য আপনাকে এসএমএস করতে হবে, আর এসএমএস এর নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, এইজ, লোকেশন, দেন আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 1660। এই নাম্বারটিতে এক বা একাধিকবার আপনি এসএমএসটি করতে পারেন এবং আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, 45 নাভানা টাওয়ার, গুলশান 1, আর নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস, খুবই ইজি লোকেশন, একদমই খুঁজে পেতে কোনো সমস্যা হবে না আশা করছি। এবং আছেন আমাদের সাথে তাসকিন আহনাফ শান, লিখেছেন যে যাত্রাবাড়ি থেকে শুনছি, অনেক মজা হয়েছে আজকে, আমরা 20 জন ছিলাম, ওকে। অ্যান্ড মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন যে প্লিজ মেঘলা আপু কমেন্টস পড়ুন, ঢাকা এফএমকে অনেক থ্যাঙ্কস, তার কারণ আগে আমি ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানটি ডাউনলোড করে শুনতে হতো আমার, কিন্তু আমি এখন বগুড়া থেকে শুনছি সরাসরি, বাহ এইটাই হলো ব্যাপার, খুব মজার ব্যাপার যে সবাই আমাদেরকে এখন সরাসরি শুনতে পাচ্ছেন, মানে প্রোগ্রাম ডাউনলোড করে শুনতে হচ্ছে না। এনিওয়ে আছেন আমার সাথে আয়শা রহমান, লিখেছেন আমি চা পান করি না, আচ্ছা কারণ আমি কফি পান করতে লাইক করি। এনিওয়ে এম এ সিকদার লিখেছেন আমি চা পান কর, আমার চা পান করতে ইচ্ছা করছে, ভেরি গুড। ইমরান লিখেছেন সেম কথাটি, ওনার চা পান করতে অনেক ভালো লাগে এবং উনি এই মুহূর্তে চা পান করতে চান, ওকে। তো যারা হচ্ছে চা প্রেমিক, চা পান করতে চান, বাইরে এদিক সেদিক গেলেও খুব তেষ্টা পায় চায়ের তেষ্টা, তো তাদের জন্যই বলছি যে সবখানেই যদি আপনি লাইফটাকে ভরপুর করতে চান তাহলে তো করতেই পারেন খুব সহজে, কারণ ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ, তাই যেখানেই থাকুন যেখানেই যান ব্যাগ প্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগ। ওকে, যারা চা প্রেমিক আছেন, প্রেমিক প্রেমিকা চা প্রেমী এনিবে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ব্যাগ প্যাকে আপনার এই ইস্পাহানি মির্জাপুরের স্মার্ট ব্যাগটি সাথে রাখতে পারেন। আছেন আমার সাথে এই মুহূর্তে মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদ, লিখেছেন আপু আমি সবচেয়ে দূর থেকে শুনছি সুদূর লালমনির হাট থেকে, আমি আছি আপনাদের সাথে। ওকে, আশা করছি আমার কমেন্ট পড়বেন। ওকে, শেষমেশ যেহেতু পড়েই ফেললেন তো লম্বা শুভ নববর্ষ। আচ্ছা, ওকে, ভেরি গুড। অ্যান্ড জয় আছেন আমাদের সাথে, লিখেছেন এক সপ্তাহ পর শুনছি। এক্স্যাক্টলি এক সপ্তাহ, অনেক বড় একটা টাইম। এনিওয়ে বন্ধু, যারা মাত্র আমাদের সাথে সংযুক্ত হলেন তাদেরকে বলছি শুনছেন আপনি ঢাকা এফএম 90.4, আর চলছে ভালোবাসার বাংলাদেশ, সাথে আছি আমি মেঘলা, এবং অবশ্যই একটু পরে যুক্ত হবেন গুরু হিতে শ্যাম, এবং আজকের আমাদের অতিথি বন্ধু আছেন মডেল এবং অভিনেতা নীরব, শুনবো তার ভালোবাসার কথা। অবশ্যই সাথেই থাকবেন, কোথাও যাবেন না, আর আমি একটু যাচ্ছি তবে ফিরে আসছি একটু পরেই।
আরে থাম, যা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে তারুণ্যে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25 কেজি ব্যাগের স্মার্ট ব্যাগ, যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর।
এবার কি আর পথ আটকাবে, সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ,
এই তো সময়, সময় চেয়ে এগিয়ে থাকবার। সুপার স্পিড, সুপার 3G কভারেজ, সুপার ভয়েস ক্লারিটি নিয়ে এলো গ্রামীণ ফোনের সুপার নেটওয়ার্ক, এই তো সময় বাংলাদেশ, চলো বন্ধু গ্রামীণ ফোন।
মোহাম্মদ মুরাদ হোসেন লিখেছেন যে আমি ইন্ডিয়া থেকে শুনছি, আছেন এই মুহূর্তে, ওকে নাম না জানা একজন বন্ধু লিখেছেন, আপু এটা কি রিয়েল পেজ? অফকোর্স এটা রিয়েল পেজ, আমাদের ফেসবুকের পেজটাতে কমেন্ট করে বলেছেন। আমি আবারও আমাদের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4ঢাকা FM। এবং আমাদের এই পেজটি যেভাবে আপনি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিবেন, তারপরে অনেকগুলো পেজ আসবে। আপনি যেই পেজে দেখবেন যে আমাদের লাইকিং এর পরিমাণ হচ্ছে 42,000 প্লাস, সেটাই হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। এবং এখান থেকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করেছি বন্ধু, আমাদের আজকের অতিথি বন্ধু মডেল এবং অভিনেতা নীরব। সো সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর বন্ধু শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ, আর এই সমস্ত আয়োজন আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে। মেঘনা আছি আপনার সাথে, আর থাকবেন গুরু হিতেশাম, এবং অবশ্যই গুরু হিতেশামের মাধ্যমে আমরা আজকের অতিথি বন্ধুর গল্প স্বল্প শুনবো। এবং আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে সবকিছু আমাকে এসএমএস এর মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আর কমেন্টের কথা তো বললাম, ফেসবুকে কিভাবে যাবেন এবং এসএমএস করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনেই যাবেন এবং চ্যাট করবেন, আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং অবশ্যই বন্ধু আমি জানি যে অনেক বন্ধুই আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান, শেয়ার করতে চান তার জীবনের কথা, তার ভালোবাসার কথা। সো আপনি আসতেই পারেন, সেজন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এসএমএস। আর এসএমএস এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিডি, দেন স্পেস দিয়ে আপনার নাম লোকেশন এইজ এবং আপনার ফোন নাম্বার কিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং এক বা একাধিক আপনি এসএমএস করতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অফিসে এসে আপনি কন্ট্যাক্ট করতে চান আসতেই পারেন, সেক্ষেত্রে আপনাকে আমাদের অফিসের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, 45 নাভানা টাওয়ার, 45 গুলশান এক, ওকে, অ্যান্ড নাভানা টাওয়ার ঢাকা এফএম এর অফিস। আর নাভানা টাওয়ারটাই হচ্ছে ঢাকা এফএম এর অফিস, এবং নাভানা টাওয়ারের 15 তলায় আপনি খুঁজে পাবেন আমাদের ঢাকা এফএম এর অফিসটি। খুবই ইজি লোকেশন, আমি আরো একবার আপনাকে বলে দিচ্ছি ডিটেলস, আমি একটু সংক্ষেপে বলেছি, সেটা হচ্ছে নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ গুলশান এক ঢাকা 1212। আর এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন যে বন্ধুটি, তিনি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম থেকে উনি আমাদেরকে শুনছেন। ইস্তিয়াক আহমেদ সীমান্ত আছেন, লিখেছেন আপু কাতাহার গ্রাম জয়পুর হাট থেকে শুনছি, ওকে, অ্যান্ড আছেন এই মুহূর্তে মোহাম্মদ রনি, লিখেছেন আপু আমি রংপুরের রংপুর থেকে শুনছি, অ্যান্ড আজকে প্রথম লাইভ ভালোবাসার বাংলাদেশ শুনছেন উনি, লিখেছেন থ্যাংকস ফর ঢাকা এফএম। আছেন আমাদের সাথে ইমরান, লিখেছেন হাই গুরুকে সালাম। আরও অনেক বন্ধু যুক্ত হয়েছেন আর যুক্ত হতেই থাকবেন বন্ধু। আরও একবার বলছি, আপনি আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখান থেকে এসে অবশ্যই বন্ধু লাইক করবেন, আমাদের পেজে লাইক করে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7, এটাই আশা করছি। আর আমাদের পেজের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4 ঢাকা এফএম। এবং ঢাকা এফএম আমাদের পেজের লাইকিংয়ের সংখ্যা হচ্ছে 42,000 প্লাস। তো এটাই হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ রিয়েল পেজটাতেই লাইক করবেন, এটাই আশা করছি, আর অন্যান্য পেজে লাইক দিবেন না তাই আশা করছি। এনিওয়ে আছেন এই মুহূর্তে আমার সাথে মেঘালয়, বা খুব সুন্দর নাম, আছেন হিমেল, শাহাদাত হোসেন যুক্ত হয়েছেন, আছেন তাসিন, রুবেল হোসেন লিখেছেন আজকের গল্পটা নিশ্চয়ই খুব চমৎকার হবে নিঃসন্দেহে, আর আছেন আমার সাথে সাদ্দাম, লিখেছেন আপু আমি চাঁদপুর থেকে বলছি, গুরুকে আমার সালাম। ওকে, এম এ সিকদার লিখেছেন যে খুব ভালো লাগছে। আছেন আমাদের সাথে একজন বন্ধু, লিখেছেন যে মেঘে আপু আমার ভালোবাসার মানুষ কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড আছেন আমার সাথে মাহি, লিখেছেন যে গুরু সে ম্যাজিক্যাল কণ্ঠটা শোনার অপেক্ষায় বসে আছি, গুরু কখন আসবেন। বন্ধু অপেক্ষায় থাকুন, গুরু এলো বলে। আর আমি প্লে করে দিচ্ছি আপনার জন্য চমৎকার রোমান্টিক গানটি, সাথেই থাকুন।
আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়, পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক কথা। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল এলাম কাছে তো উড়তে বসে তুই তাকালে মনের সহ একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায় যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলোকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল লজ্জাতে তো নেমেছে কল্পনা দেশকার ইচ্ছে গাছে জল অল্প আলো অল্প ছায়া অল্প আমায় বল আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কথা তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশি কে তুই বল মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম কুড়োব আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কদর তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল 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 ঢাকা আসল
বৈশাখী ছড় এখন সানসিপ্সের ফেসবুক পেজে চলছে বৈশাখী সেলফি কন্টেস্ট সানসিপ্স সাথে সেলফি তুলে আপলোড করো আর জিতে নাও স্মার্টফোন বিস্তারিত জানতে ভিজিট করো www.facebook.com/sanchipsbd সানসিপ্স কিনে খাও সেলফি তুলে যাও স্মার্টফোন নিয়ে যাও
জানো সেটা আঙ্গুজি মাল আমাদের একটা পুকুর আছে না ওই পুকুরের মধ্যে একটু বড় একটা মাছ আছে না বিশ্বাস করবা না ওই মাছের মাথাটা দেখা আমি ওটা লেনজে খুঁজতে 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 পাগল হয়ে গেছি আমাকে খুঁজে পেলিকা
কি কো হাঁচা
হ্যাঁ
এই লো এটম খাও
কেন
কারণ তোমার চোপায় জন নাইকা এবার আমারটা শুনো আমগো মহল্লায় যে একটা পুকুর আছে না আর ওই পুকুরে যে একটা মাছ আছে মনে করো মাছের মাথা পুকুরে ছিল আর ল্যাংজা আমার প্লেটে
You're listening to Dhaka FM 90.4. Test transmission currently in Chittagong, Cox's Bazar, Mymensingh, Rongpur, Bogra, Rajshahi and Sylhet.
Dhaka FM
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু শুনছেন আপনি ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ, সাথে আছি মেঘলা। আর সময় নেব না বন্ধু, একটু সময় পরে আরেকটু সময় নেব আর কি, খুব বেশি না, গুরু হিতে শ্যামের সাথে কথা হবে আপনার। এবং অবশ্যই থাকছেন আজকের অতিথি বন্ধু মডেল এবং অভিনেতা নীরব। অনেক বন্ধুই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এসএমএস কিছু পড়বো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে সবকিছু লিখে পাঠিয়ে আপনার নাম, ঠিকানা, আপনার এইজ, তারপর আপনার নাম্বারটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর বন্ধু অপেক্ষা করাতে চাই না, কারণ It's time to welcome Guru Abhisham.
Tune esho bondhu matir kan tarunner joare bhashbe tumi. Bhalo lagar shur bajbe tomar mone ar badhona hobe mukti sang. Etai to tomar desh, etai to amar desh, amader bhalobashar Bangladesh. Prottekti pran bhore uthuk bhalo lagane আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক ভালোবাসা দিয়ে। আমার যা কিছু সুন্দর, আমাদের যা কিছু আপন, সবকিছু আমাদের নিজেদের মতো করে নিজেদের হয়ে থাক। বাংলা নতুন বছর আর 1423-এ বাদিল, যতদূর পর্যন্ত আমার এই কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে এই কণ্ঠস্বর। সবার জন্য, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা। যেভাবে বন্ধু তোমাদের জন্য আমি প্রার্থনা করতে পছন্দ করি, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগেনি, সত্যই শুধুই প্রত্যেকটি হৃদয় শাসিত হোক ভালোবাসা। আর যেন কোনো রকমের হিংসা, দেশ, কোন রকমের ক্রোধ, পরস্পরকে কোনোভাবে আঘাত করা, এগুলো থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি। আমরা চাইলেই যেন পরস্পরের হাতটাকে শক্ত করে ধরি এবং খুব ভালোবাসা নিয়ে পরস্পরকে বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। পৃথিবীর মধ্যে তিনটি শব্দের এরকম জাদুকরি বাক্যের এই যে মহাবিষ্ট করার মতো অন্তর্নিহিত অর্থ, অন্তর্নিহিত তাৎপর্য কোনো বাক্যের মধ্যে নাই মনে হয়। নতুন বছরের এই প্রারম্ভে বা নতুন বছর শুরু হয়েছে ঠিকই, নতুন বছর শেষ করতে যাচ্ছে আমাদের ভালোবাসার বন্ধুদেরকে সাথে নিয়ে। এবং এই মুহূর্তে আমি অনুরোধ করব, যারাই আপনাদের ভালোবাসার মানুষ আছে স্পেশালি আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রেমিকা, আপনার বউ, আপনার সন্তান, সবাইকে কাছে গিয়ে হাতটা ধরে শক্ত করে বলুন যে আমি তোমাকে অনেক ভালোবাসি। কে জানে যে এই সুযোগ এই সময় পরবর্তীতে আপনার কপালে চলবে কিনা। যেমন আমি আমার কাছের মানুষজনের মধ্যে অলরেডি একজনকে বলবার আর সুযোগ আমি পাই না। আমি ভিতরে ভিতরে অন্তর থেকে বলি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, আর প্রত্যন্তরে মনে হয় সেই অর্থটাই ঘুরে ফিরে আসে। তো এই ভালোবাসার বাংলাদেশে আপনাদের সবাইকে, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দারুণ করে শুরু করতে যাচ্ছি আজকের এই ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠান। কিছু টেক্সট আমরা নিব এবং আমরা সবাই মিলে শুরু করবো আজকের এই অনুষ্ঠান। স্পেশালি কথাটা যখন বলছি তখন মডেল, অভিনেতা, আর আমি এর আগেও নীরবের অনুষ্ঠান উপস্থাপন করার সৌভাগ্য মনে হয় আমার হয়েছিল কোনো একটা টেলিভিশন চ্যানেলে, লাভ লাউজ অর সামথিং এরকম। তো আমার কথা তো বলাই বাহুল্য, মেঘলা কেমন আছিস আমি জানি না, সুদর্শন ছেলে বলতে যা বুঝায় সবকিছু মিলিয়ে আমাদের আজকের মডেল এবং অভিনেতা,
এবং পাশেই বসে আছি, সো অনেক এক্সাইটেড, আগে থেকেই ছিলাম এখন তো আরো বেশি। এনিওয়ে
আমরা দেরি না করি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে যাচ্ছি বাংলাদেশের হার্টথ্রব সুপারস্টারের পথে। আমি বিনয়ের সাথে এটাই বলবো, সুপারস্টারের পথে আমরা ভিতর থেকে অনেক বেশি আসলে প্রার্থনা করি, নীরব এবং নীরবের মতো যারা আছে তারা যেন সামনে থেকে এগিয়ে আসে এবং সামনে থেকে নেতৃত্ব দেয়। বাংলাদেশ মিডিয়াকে নিয়ে অনেকেই ধৃষ্টতা দেখায়, একটু নাক সিটকানোর ইফ ইউ থিঙ্ক ইন এ রেশনাল ওয়ে অ্যাকচুয়ালি, কিন্তু সেই দিনটা আসলেই ঘুচিয়ে দিতে এসে থেকে চায় ছাত্র সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ।
ধন্যবাদ, ধন্যবাদ, খুবই ভালো লাগছে আসলে এই ভালোবাসার বাংলাদেশে আসতে পেরে, এবং সাথে আপনি আছেন, উনি আছেন, সবাই মিলে আসলে গল্প আড্ডা, আর যেহেতু ফিল্মের কথা বললেন তো অনেক কথাই বলবো আমরা,
একদম প্রাণ খুলে, কারণ আমি ইচ্ছা করেই আপনার সাথে মানে ইন্টেনশনই বলতে পারেন যে আমি অফ ইয়ারে কথা বলিনি, কারণ আপনি যেহেতু ক্যারেক্টার প্লে করেন আপনারা খুব ভালো করেই বুঝবেন যে ক্যারেক্টারের সাথে আমাকে ওই ভালোবাসার বাংলাদেশি গুরু এতে সময়ের ওই চরিত্রের মধ্যে ঢুকতে হয়, এবং সাধারণ মানুষ যারা রিপ্রেজেন্ট করে এই অনুষ্ঠানে তারা যেভাবে মনের কথা খুলে বলে আমার বিশ্বাস আপনিও নিজেকে ঠিক সেভাবে মেলে ধরবেন আজকে।
না তা তো অবশ্যই, কারণ যেটা হচ্ছে যে ওই যে চরিত্রের প্রয়োজনে যেটা বললেন সেটা হচ্ছে হয়তো প্রথমে আমরা এই অন ইয়ারের আগে অনেক গল্পগুলো তখন ওখানেই বলে দিতাম, এবং তখন দেখা যেত আমি আবার এখান থেকে বলার সময় মন খুলে বলার সময় কিছু চিরুনি অভিযান চালাতাম, চিরুনি অভিযান চালা ওখান থেকে কিছু জিনিস ফেলে দিতাম, সেই র্যাবের চিরুনি অভিযানের মতো, তো এটা নিশ্চয় করবো না।
এক্স্যাক্টলি আমি ওটাই বলছিলাম যে কারণ খুব মেসেজটা হয়তো খুব খারাপ যাবে লিসনারদের কাছে, ওরা ভাববে যে শুধু সাধারণ মানুষরাই কি তাহলে প্রাণ খুলে কথা বলে, যাদের স্টারডম আছে যারা নীরবের মতো এত বিগ সেলিব্রিটি তারা এভাবে প্রাণ খুলে কথা বলতে পারে না ভালোবাসে বাংলাদেশের স্টুডিওতে, কিন্তু সবাই যে সমান ভাবে নিজেকে উন্মোচন করতে জানে পারে সেটাই হয়তো আজকে আমরা দেখবো। বাট আমি কিন্তু সারপ্রাইজ ওই প্রোগ্রামের পর অনেকদিন বিরতিতে দেখছি,
মানে বলেও দেই তারিখটা কবে ছিল, ওইটা ছিল
আমি যদি চমকাবো তাহলে যদি হয়
ডিসেম্বরের 31 তারিখে,
সব মিলে আমি কিন্তু একটু চমকে গেছিলাম, রাখি ছিল উপস্থাপনায় ছিল আমার সাথে, তো আমি একটু চমকাই গেছিলাম যে আমি সেই মানুষটাকে দেখছি কিনা, আপনারা চাইলেই যে এতখানি চেঞ্জ করতে পারেন লোক, এবং দেখতে ভালো দেখাচ্ছে বাই দ্য ওয়ে, মানে অনেক কিছুর পরিবর্তন সব মিলিয়ে অবশ্যই ভালো দেখাচ্ছে। বলে রাখা ভালো আমি যতটুকু নীরবকে চিনি, সবাই বলে না যে ভালো শিল্পী হওয়ার জন্য ভালো মানুষ হওয়াটা খুব বেশি জরুরি, আমার এরকমই মনে হয়, বিনয়ের সাথে বলছি কোনো কিছু বাড়িয়ে না বলে, আমার এই নীরবের সম্বন্ধে অবজারভেশন ব্যক্তিগত অবজারভেশনটা অনেকটা এরকমই। নীরবের জীবনের কথা শুনবো, একদম ব্যক্তি জীবনের কথা নীরব, আমরা সবাই জানি আপনার ক্যারিয়ার বা বাকি সমস্ত ব্যাপারগুলো নিয়ে, কিন্তু ভালোবাসার বাংলাদেশ তো শুধুই মানুষের ভালোবাসার কথা বলে, এবং সাধারণ নীরব অ্যাপার্ট ফ্রম স্টারডম আর কি, সাধারণ নীরব যাকে প্রথম মানে যাকে ভালোবেসেছে এবং যার ভালোবাসায় প্রথম ভালোবাসা তো সেই ক্লাস এইটে ক্র্যাশ, যেটা আমি ওই সাক্ষাৎকারে আমার মাথায় আছে আর কি, যে প্রায় দেখতো বাট কখনোই সেটি সামনের দিকে এগিয়ে নেওয়া হয়নি, মনে আছে ক্লাস এইট রাইট, নাইনে আচ্ছা, তো আমি চার প্রতি সবচাইতে সেই ভালোবাসা, যে ভালোবাসার একেবারে আপনার ভিতরটা ছুঁয়ে গেছে এবং ফাইনালি ভালোবাসা পরিণতি পেয়েছে, সেই পরিচয়টা কিভাবে এবং একদম শুরু থেকে শুরু করবেন, এবং
আপনি যদি বলা শুরু করবেন দেখা যাবে স্টার্ট করলে একদম রাত ভর দেখা যাবে সেহরির আজান পর্যন্ত আমরা
পারবো না, প্লিজ আপনি বলুন আমরা একটু শুনবো, কি
ওরকম না আমরা মাঝে মাঝে গ্যাপে গ্যাপে বলবো আর কি, ওইটা হলে বেস্ট হবে আমার যেটা মনে হয়,
না এখানে ফরম্যাটটা এটা এখন আপনি যেভাবে চুজ করেন, বাট আপনি চাইলে
যেটা হচ্ছে যে একদম অনর্গল কথা বলাটা ওইটা আমার,
আচ্ছা আমি মাঝে 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 ঢুকবো আর কি আপনার কথার মধ্যে, বাট আমি চাইবো যে একদম সাধারণ নীরব কথা বলুক আজকে,
না এটা তো আসলে
ইট উইল বি ভেরি জাস্টিফাইড উইথ দিস মাইক্রোফোন, কারণ সাধারণ মানুষ সেইভাবেই কথা বলে,
না ডেফিনেটলি কারণ এটা তো আসলে আমি অনেক জায়গায় শেয়ারও করেছি, অনেক জায়গায় বলেছি, অনেক পত্র পত্রিকায় অনেক মানে ঘটনা রটনা অনেক কিছুই ঘটেছিল, তো আসলে অনেক
আমি ফর্মাল একদম ডেলিভারিতে যাবো না, একদম ইনফর্মাল যেভাবে আপনি আপনার প্রেম ভালোবাসা শুরু এবং বাকি আজ অবধি যে আপনার পথযাত্রা, প্লিজ জিরো দ্য মাইক্রোফোন ইজ ইয়োর।
সেটা হচ্ছে 2014 মানে 14 আমার সাথে ফেসবুকে পরিচয়, আমার সাথে আমার এখন ওয়াইফ বলবো, আমার ওয়াইফ এখন যেহেতু আর স্টার্টিং বললেও এখন কিন্তু যেহেতু আমার বর্তমানটা সবার আগে,
আমরা শুরু থেকে শুরু করি, অসুবিধা
চলে যাই। সো ওখান থেকে আসলে ফেসবুকে পরিচয় আমার সাথে, পরিচয়টা ছিল একদমই সাদা মতো, যেভাবে নর্মাল পরিচয় হয় যে নক করলে বা আমি হাই হ্যালো করতে করতে, তো ওখান থেকেই আসলে কথা হতো হাই হ্যালো হাই হ্যালো করতে করতে। দেখা যেত আমি শুটিং এর মাঝখানে যদি তখন শুটিং করছিলাম, যদি মনে আছে পুবাইলে শুটিং করছিলাম একটা ছবির, মোহাম্মদ জাকির খানের আমি আর পপি একটা সিনেমা শুটিং করছিলাম। ওই শুটিং এর সময় হয় না যে একটা সিনের পর একটা সিনের গ্যাপ থাকে, ওই গ্যাপের সময় আমি চ্যাট করছিলাম। ওইখানে আরো একটা ইয়েজ পেইন ছিল, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্কটা এখনো অনেক ঢাকার মধ্যেই বাট অনেক সময় দেখা যাবে নেটওয়ার্কে ঝামেলা করে। সো একটা কিছু লিখে আবার ওইটা কখন ওইখানে মেসেঞ্জার, হ্যাঁ মানে কখন যা পৌঁছাবে কখন আর কখন থেকে রিপ্লাই কখন আসবে ওইটারও একটা অপেক্ষা একটা ব্যাপার থাকে। সো ওইখান থেকেই কথাবার্তা হয়, তারপরে কথাবার্তা হতে হতে আমি ওর ফোন নাম্বারটাও নিলাম, হ্যাঁ যে আমি আসলে এখানে নেটওয়ার্কের সমস্যা, তো বেটার আমি ফোন নাম্বার নিয়ে মানে ফোনে কথা বলি, হ্যাঁ সেটা বেটার মনে হয়। আমি ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বার নিয়ে প্রথম দিন মানে চ্যাট হওয়ার পরে কয়েকদিন পরে প্রথম দিন নাম্বারটা নিয়ে একবার কথা হলো। তখন আবার ওই দিন কি ছিল শুটিং থেকে আমি ডে সিনগুলো ছিল হচ্ছে পুবাইলে, পরে আবার উত্তরায় একটা হাউসে শুটিং করবো, সো আবার উত্তরে এসে আর একবার কথা হলো। তারপরে এইভাবে
কথাই শুরু,
হ্যাঁ মানে ওই দিনই মানে দুইবার কথা হলো, দুইবার কথা বলে তারপরে বলতে বলতে দুই দিন কথা হলো, হ্যাঁ দুইবার কথা হলো, দুইবার কথা হওয়ার পরে তারপরে দিন তারপরে দিন কথা হয়েছিল কিনা ওইভাবে মনে নেই, বাট এইভাবে করে বেশ কয়েকদিন চোখ থাকলো। থাকার পরে তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা, আর ও আরেকটা ব্যাপার কথা বলো যে ঋদ্ধি ও ও আমাকে পছন্দ করত, ও সে আমার বাংলা লিঙ্কের অ্যাড বা আমার সব টিভি সিরিজ যেগুলো ছিল বিজ্ঞাপন এগুলো অনেক পছন্দ করতো, মানে এইগুলো হচ্ছে আমার গল্পে গল্পে মানে চলে আসছে। তখন তো আসলে গল্পের কোনো টপিক ছিল না, মানে টপিকটাই তো ছিল যে মানে কি করছেন আর আমি বলছি তুমি কি করছো বা এরকম একটা ব্যাপার। তারপরে দেখা যেত যে ওর কথাগুলো বলতো, বাট একটা মজার ঘটনা আমাকে বলেছিল, সেটা হচ্ছে যে 2011 বা 12 আমি তখন শুটিং করছিলাম হচ্ছে মানে কোন মুভিটা আমি স্পেসিফিক মনে নাই, বাট ও আমাকে প্রথম দেখেছিল যে আমি উত্তরাখ হাউসে শুটিং করছিলাম হাফ প্যান্ট পরে মানে শর্টস পরে দৌড়াচ্ছিলাম, আর তখন মনে হয় ও মানে কলেজের দিকে কলেজ থেকে বের হয়ে ও এসে আমার অটোগ্রাফ নিয়েছিল।
একটা জিনিস জানবার জন্য আমার মনে হয় আমার বন্ধুরা জানবার জন্য পাগল হয়ে আছে, সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক ভাবে নীরব ছোটবেলা থেকেই যদি অন্য কোয়ালিটির কথা আমি বাদও দিই, তার লুকের কারণে হলো যে সব সময় আগ্রহের একটা কেন্দ্রবিন্দুতে থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যেমন আগ্রহ তৈরি করার জন্য বহু কিছু ক্যারিশমা করা লাগে, আর নীরব আসলো দেখলো জয় করলো এই টাইপের একটা ব্যাপার, সেইখান থেকে খুব স্বাভাবিক যে অনেকের এরকম অ্যাটেনশন বা এরকম আগ্রহ দেখে সভ্যস্ত, তো হঠাৎ করে কেন কি বিশেষ কারণে এই এই মানুষটি মনে হলো একটু অন্যরকম, এর সাথে কথা বলা যায়, মেসেঞ্জারে ঠিক হচ্ছে না সরাসরি কথা বলা যায় বা তার সাথে কত তাড়াতাড়ি ইন্টারঅ্যাক্ট করা যায়, আমি বলতে কেন কিসের জন্য ট্রাই করব। হ্যাঁ
মানে ওর যেটা হচ্ছে যে ও মানে আমি আমার যে সার্কেলটা বা আমি যেখানে মিশি বা আমার শুটিং স্পট বা আমার ফ্রেন্ড সার্কেল ওই সব জায়গা থেকে বা আমার আমি এর আগে যাদের সাথে আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ড যাদের সাথে আমরা যে টপিক নিয়ে কথা বলি, বাট ওর ওই ও টপিক নিয়ে কথা বলার চেয়ে ওর ও হচ্ছে আমার প্রতি অনেক বেশি ইয়ে ছিল যে হ্যাঁ ওর আমি কি করতেছি না করতেছি অনেক ইন্টারেস্ট ছিল। সো আমার কাছে এটা ভালো লেগেছে,
আর একটা ব্যাপার
হ্যাঁ মানে কেয়ারিং ও না ব্যাপারটা বলবো যে ইন্টারেস্ট থাকে না একটা জানার একটা ইন্টারেস্ট থাকে ওই
ব্যক্তি মানুষটা নিয়ে,
হ্যাঁ 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 ব্যক্তি মানুষটা নিয়ে যে ইন্টারেস্ট থাকে ওই ইন্টারেস্টটা, তারপরে বলবো যে অন্যদের থেকে আলাদা ছিল যে আমার কাছে মনে হয় না যে এখন একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমি নীরব এখন তখন আমি একজনকে ফোন দেব বা একজনের থেকে নাম্বারটা নিব, নাম্বারটা নিয়ে তার সাথে ফোনে কথা বলবো, সো এটা আসলে আমি আর নট মানে যে এরকমই হইতে হবে বা এরকম কেন করবো আমি, তাই না মানে দেখা যাচ্ছে মানে দিনের পর দিন কত মানুষ ভাইয়া আমি আপনার অনেক বড় একটা ফ্যান, প্লিজ
আপনার
সাথে খুব ভালো লাগলো ফোন দিয়েছো, খুবই ভালো লাগছে আরো শুনে ফ্যান আমার কাজ অনেক পছন্দ করো, এই কিছু মুখস্থ কিছু ওয়ার্ড মানে লাইন টাইন ছিল
সেটার জন্য তো প্রশ্নটা যে হঠাৎ করে কেন
এরকম মনে হইতো না যে না ও আমাকে যে আমাকে যে পছন্দ করতো সেটা ও কখনো আমাকে বলেও নাই, ওইটা তো অনেক পরে বলেছে ওইটা বলার কারণে যে আমি কথা বলছি তাও না, তাহলে ওরকম করতে হাজারগুলোর সাথে কথা
বলছে,
হ্যাঁ ওরকম না। তারপরে ওই একটা ব্যাপার যে ওর ডিফারেন্ট ছিল, কথা বলার ব্যাপারগুলো অন্যরকম ছিল, তারপরে অনেক সুন্দর করে কথা বলতো
ফোনে যখন কথা হতো। দেন ফাইনালি কোথায় প্রথম দেখা?
প্রথম
দেখার মুহূর্ত গুলো একটু ডিটেলস এ শুনতে চাইবো।
প্রথম দেখা ছিল ওর বাসা হচ্ছে উত্তরায়, তো আমি দেখা করতে গিয়েছিলাম ওর, যেহেতু ওর বাসা থেকে বের হওয়াটা সমস্যা ছিল যে কিভাবে বের হবে না হবে, প্লাস বের হলেও অনেকক্ষণ যেহেতু বাইরে থাকতে পারবে না, আর আমিও আমারও কাজ ছিল যে আমি দেখা করে যেহেতু দেখা করবো, আমি দেখা করে আমি ওর গুলশানে একটা মিটিং ছিল, সো আমি বাসা থেকে আমি ক্যান্টনমেন্টে থেকে উত্তরা গিয়ে জাস্ট কিছুক্ষণ থেকে বের হয়ে চলে আসবো। সো ওই জায়গা থেকে প্রথম গিয়ে দেখা করলাম উত্তর একটা রেস্টুরেন্টে, তারপর ওইখানে ওই দিন হাফ অ্যান আওয়ার মতে জাস্ট হাফ অ্যান আওয়ার মতো কথাবার্তা বললো, বাট ও আসলে অনেক বেশি নার্ভাস ছিল যে যেই মানুষটাকে পছন্দ করতো সেই মানুষটার সাথে সামনাসামনি দেখছে, তো আমি ওর ফিলিংসটা করছি
নীরবের ভিতরে কি অবস্থা
না, তখন তো আসলে ওরকম কোনো কিছু না সত্যিকার অর্থে যে আমি আমার অনেক পছন্দ মানে আমি মানে এই মেয়েটাকে বিয়ে করে ফেলবো দেখে দেখা করতে
গেছি এধরনের কোনো
কিছুই না, মানে কিছুই না
দেখা,
হ্যাঁ মানে কিছুই না, মানে প্রশ্নই আসেনি ওরকম কিছু ব্যাপারটা মাথায় আসেনি আর কি। ওই জায়গা থেকে দেখা করে হ্যাঁ ই হলো দেখা হলো, পরে আবার ই হলো যে ঠিক আছে আমাদেরকে আরেকবার দেখা হবে কিনা, পরে বলছে হ্যাঁ ডেফিনেটলি যদি আমরা ই হয় দেখা হবে, ওই তো তারপর ওই দিন হাফ অ্যান আওয়ার মতো বা 45 মিনিটস মতো থেকে তারপরে চলে আসলাম।
আমরা শুনছি নীরব এবং শুধুই নীরবের ভেতরে নীরব হয়ে থাকা কিছু কথা, যে কথাগুলোর সাথে হয়তো তার ফ্যান ফলোয়িং যারা আছে সাধারণ শ্রোতা যারা আছে সমগ্র দেশ থেকে কিন্তু শুনছে নীরব। এখন আমরা প্রায় 80% 85% অ্যাবাভ ডেমোগ্রাফিক পিপলকে কাভার করতেছি আমাদের নেটওয়ার্ক ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে, এবং প্রত্যেকটি বিভাগীয় শহর সহ প্রায় 90%।
আমি একটু কিছুক্ষণ আগে ওই ফেসবুকে একটা ছবি দিয়েছি যে ক্যাপশনটা ছিল এমন যে পেছন থেকে কথা বলা মানে পেছন থেকে কথা বলা জিনিসটা আমার কখনোই ভালো লাগে না, সো সরাসরি কথা বলতে বেশি পছন্দ করি, সো তাই চলে এলাম ঢাকা এফএম 90.4 এ, সো খুব সরাসরি কিছু কথা বলবো। এবং আমাকে একটা ছবি দিয়ে আমার একজন রেখেছে ফেনি থেকে, ভাইয়া আমি মুক্তা আমি কি ফেনি থেকে শুনতে পারবো
বাংলাদেশের জন্য, কারণ আমি সেলিব্রিটি প্রচুর আমাদের এই স্টুডিওর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করেছি, বাট আমি প্রথমে যে কথাটা বলেছি জাস্ট মিনিট নীরব যে নীরব ব্যক্তি মানুষ হিসেবে ভালো বলে ইটস মাই পার্সোনাল অবজারভেশন, এই জন্য নীরবকে নিয়ে কথা বলতে গিয়ে আমাকে যেভাবে কথা বের করার জন্য অনুসন্ধিৎস হয়ে চেষ্টা করতে হয় সে চেষ্টার কোনো আবশ্যকতা নেই বলেই আমার ধারণা। ওকে আমরা নীরবকে নিয়ে কথা কন্টিনিউ করবো, কিছু টেক্সট এই ফাঁকে নিয়ে নিই মেঘলা।
শিওর, এই মুহূর্তে আছেন শাওন চক্রবর্তী, আমাদের সবাইকে স্পেশালি নীরব ভাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, যদিও আমরা অনেকটা সময় পার হয়ে
গেছি। শুভেচ্ছার কথা বললি, যেহেতু সময় পার হয়ে যাচ্ছে অনেকেই বলেছে যে মেঘলাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ওই হাসিটা দিয়ে যেন শুরু করা হয়। মেঘলা 1, 2, 3, go! My God! আমরা বলি হাসি, অনেকে বলে যে প্রেতাত্মা ভোর করেছে হয়তো কোনো, এনিওয়ে 1, 2, 3, go!
Okay.
One more time.
Okay.
The last time.
Anyway.
খুব ভালো লাগছে, অনেক সুইট। অ্যান্ড আছেন আরেকজন বন্ধু, লিখেছেন ভাই অ্যান্ড আপু খুব ভালো লাগছে, উনি ফার্ম কেয়ার থেকে শুনছেন আমাদেরকে। এম এ শিকদার আছেন, লিখেছেন নীরব ভাইকে শুনতে অনেক ভালো লাগছে। ফারদিন ইসলাম শান্ত লিখেছেন এক্সেলেন্ট। অ্যান্ড নাইমো আছেন মিরপুর থেকে, লিখেছেন নীরব ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, দিস গাই ইজ মাই আইডল। ওকে ফ্রেন্ডস, অফকোর্স আপনি আপনার টেক্সট পাঠাবেন, নিয়মটা আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপরে স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং গুরু যেটা বলি, আমরা ফেসবুকে আমাদের অনেকগুলো পেজ আছে ঢাকা এফএম এর, সবগুলো কিন্তু আমাদের না, তো আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। এবং বন্ধু আপনি দেখবেন যে যেই পেজে 42,000 প্লাস লাইক আছে সেটাই ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখান থেকে আমরা একটি পোস্ট আপলোড করেছি নীরব ভাইয়ের সুন্দর একটি ছবি দিয়ে, তো সেখান থেকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন যত খুশি ততবার।
এবং সেই সাথে অগ্রতির জন্য জানিয়ে রাখছি যে এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিও অনেক কিন্তু ভালো ভালো কিছু ঘটনার সাক্ষী হয়ে আছে। যেমন স্টুডিও থেকে আমরা একটি ক্যাম্পেইন লঞ্চ করি একজন ক্যান্সার সার্ভাইভালের জন্য, সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত আমরা কালেকশন করি এক মাসের মধ্যে। এখান থেকে রানা প্লাজা ধসের সময় আমরা হান্ড্রেড অফ ব্যাগ রক্ত পৌঁছে দিয়ে এনাম প্লাজাতে, এনাম যে মেডিকেল হল ছিল সেখানে। এখানে প্রতি ঈদে আমরা একটু মানে যারা পথ শিশু তাদের জন্য প্রায় 13-14,000 পিস নতুন কাপড় কালেক্ট করে দিই, জাস্ট মানুষকে বলা হয় লিসেনারা এসে পৌঁছে দিয়ে যায় তাদের ভালোবাসা। এখান থেকে আমরা প্রতি শীতে 6-7,000 পিস বা তারও বেশি কম্বল আমরা ডিস্ট্রিবিউট করি। সো অনেক অনেক ভালো লাগা ভালোবাসা উপলক্ষ এই এই প্ল্যাটফর্ম ভালোবাসার বাংলাদেশ। এবং যেটা এখন রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের এমন একজন মডেল এবং অভিনেতা যার হাত ধরে বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে যে বাংলাদেশ মিডিয়া জগতে আর পিছিয়ে থাকবার মতো অবস্থানে নেই। নীরব চলে যাচ্ছে আবার ভালোবাসার সেই গল্পতে, বলছিলেন যে প্রথম সাক্ষাৎ 30-45 মিনিট, সাক্ষাৎটা কিভাবে বাড়তে থাকলো?
সামনাসামনি দেখার দেখে ওর মনে হয়েছিল যে অনেক সুইট একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে, অনেক মানে কি বলবো এটাকে, মানে একদম ওরকম অনেক বেশি ইয়ে না, মানে অনেক বেশি কিছু বলতে হবে না ওকে বলার জন্য, ওর সম্পর্কে বলার জন্য অনেক ওয়ার্ড দরকার নেই, বা ছোট্ট করেই বলা যাবে, মানে এরকম একজন মানে যাকে ডিসক্রাইব করার মতো আহামরি অনেক কোনো কিছু ওয়ার্ডের দরকার নেই।
কিউট শব্দটাই মানে অনেক বেশি,
মানে ভালো শব্দটাই কথাটা বলা যায়, হ্যাঁ অনেক সুইট একটা বা কিউট একটা এরকম
এতটুকু।
সো আমার কাছে তারপরে একদিন বা দুই দিন পরে আবার দেখা করলাম। তারপরে দেখা করার পরে তো সেম যে দেখা করে কথাবার্তা হলো, বাট দেখা করলে দেখা যেত ঋদ্ধি কোনো কথা বলতে পারতো না তো, বা ও অত আসলে মানে সেটা হচ্ছে ফোনেও না, বা ফোনে যতটুকু বলতো সামনাসামনি আসলে
একটু নার্ভাস হয়ে যেত আর কি, কারণ ওর তো পছন্দের মানুষকে সামনে দেখছে। তাছাড়া নীরবের পেছনে এরকম একটি স্টারডাম আছে, এটা তো ভেতরে কাজ করবে খুবই স্বাভাবিক। এবং হ্যাঁ বলছিলেন,
হ্যাঁ মানে ও কথাটা অনেক মানে কথা কম বলতো, যা বলার আমি বলতে পারবো, দেখা যেত যে হয়তো ও আমার কথাগুলো পছন্দ করতো না, কারণ হচ্ছে কি আমি ওর সাথে কথা বলবো, আমার ওর তো মিউচুয়াল একটা ব্যাপার থাকতে হবে, যেহেতু মিউচুয়াল কোনো ব্যাপার নেই, সো আমি দেখা যেত ও বসে আছে ওর সাথে গল্প করছে, মিডিয়া রিলেটেড গল্প করতে, সো এটা এটা আনএক্সপেক্টেড ওর কাছে। দেখুন আমি মনে করেন এখন বসে আছে, বসে বলছে আমার ওই সিনেমাটা শুটিং না এরকম হচ্ছে, আমার এটা না ওই গানটা না এমন হয়েছে, এটা তো ওইখানে বসে ওটা তো আসলে কারো শুনতেই ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এভাবে করে বেশ কিছুদিন দেখা হলো, 3-4 দিন দেখা হলো এবং তারপরে কথা হলো, এবং সেটা হচ্ছে দেখা যখন হচ্ছে তারপরে ফোনেও কথা হচ্ছে।
ঋদ্ধির প্রশ্নে কি রবের আগ্রহ বাড়ছে বলা যেতে পারে, যে নিজে থেকেই সময় বের করে দেখা করার ইচ্ছে এ ধরনের?
হ্যাঁ, প্লাস লাকলি যেটা হচ্ছে আমার ওই সময়টা এটা ফেব্রুয়ারির ঘটনা, ফেব্রুয়ারির শেষের দিকে, তখন ওরকম ইয়েও ছিল না, মানে খুব বেশি রাশ ছিল না আমার সাথে, সো আমি টাইম করে বের করেছিলাম, যেহেতু দেখা হচ্ছিল আমার কাছে কখনো মনে হয় যে না দেখা মানে না করার মতো না, দেখা করতেই পারি। হ্যাঁ, যেহেতু আমার পছন্দটা আসতেছে না, হ্যাঁ পছন্দটা যেহেতু আমি হয়তো আমারও ভিতরে তো ছিল ডেফিনেটলি বা আস্তে আস্তে জন্ম নিচ্ছিল, ওই জায়গা থেকে তো দেখা করছিলাম।
ওকে, তো এই যে মানে এটা একটা সন্ধিক্ষণই বলবো, যখন যত দৃশ্যে অভিনয় করা হোক না কেন, নীরব নাটক বা সিনেমাতে প্রেমের যত দৃশ্যই সামনে আসুক না কেন, কারণ এটা তো আসলে অতি পার্থিব এবং এই ফিলটা তো এই প্রথম বৃদ্ধির হাত ধরেই তো কাছ থেকে অনুভব করা আমি যতটুকু জানি নীরবের সম্বন্ধে। এ ধরনের ই ছিল অনেক, মানে কি বলবো, দেখায় ক্র্যাশ এরকম তো হতেই পারে, ছিল অনেক, বাট প্রথমে যে অতি পার্থিব ভালো লাগা প্রেমে সেটা কাছ থেকে অনুভব করা বৃদ্ধির হাত ধরেই, তো এই ট্রান্সফরমেশনটা কেমন ছিল যে দেখা হচ্ছে মনে হচ্ছে যে আসলে আমার এই জায়গায় সম্পর্কে জড়িয়ে যাওয়া উচিত হবে কিনা সামনে ক্যারিয়ার?
সত্যি কথা বলতে না, ক্যারিয়ারের কথা আমি আসলে কখনো চিন্তা করি না, কারণ ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের যেহেতু ফিল্ম করছি তো এরকম একটা বিষয় কাজ করেই যে ফিল্ম করলে
সেই কারণেই বললাম
প্রেম করা বা বিয়ে করা এগুলো জিনিসটা অন্য
ভাবে তার ফিমেল ফ্যান ফলোইং কমে না যায়,
ফলোইং কমে যায়, বাট এটা আসলে কখনোই কমে না। আমি বলবো যে আমাদের যদি অনেক সিনিয়র যারা বা আমি যাদেরকে ফলো করি বা আমি যদি ফলো নাও করি, যারা বাংলাদেশের আইডল বা যারা লিভিং লিজেন্ড এখনো যারা আছেন, তারা সবাই কিন্তু বিয়ে করেই
তারপরে
আমরা যদি বলি বাইরের যদি বলি অমিতাভ বচ্চন বলি শাহরুখ খান যদি বলি, আমার কথা হচ্ছে এই মানে চারজনের যদি এক্সাম্পল দেবো, আমি ফ্যান টম ক্রুজ, হ্যাঁ আমি শাহরুখ খান এবং আমার জীবনে যদি তিনজন ফ্যান বলা হয়, একটা বলবো হচ্ছে টম ক্রুজ, একটা হচ্ছে শাহরুখ খান, একটা হচ্ছে সালমান শাহ। তো আমি যদি তিনজনের কথাই বলি আমি, তো তারা যদি বিয়ে করে ক্যারিয়ার চালাতে পারে তাহলে আমি কি,
ঠিক
তাই না? তো আমার কাছে ওরকম কখনোই মনে হয় নাই বা এখনো আমি ফিল করছি যে আমি আমার মানে ফ্যান ফ্যান ফলোয়িং যারা আছে তাদের থেকে কখনো যে আমার পছন্দ করা কমে গেছে এটা কখনো না। আর আমি আর একটা জিনিস বলবো যে আমার একজন আনন্দধারার সম্পাদক ছিলেন অরুণ চৌধুরী, অরুণ চৌধুরী আমাকে সবসময় একটা কথা বলতেন, মানে সবসময় আমাকে সরি কথাটা একবারই বলেছিলেন, মানে উনি বলেছিলেন নীরব আমাকে প্রশ্ন, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আসলে কি চাও, মানে পপুলারিটি চাও না ক্রেজ, মানে সময় ক্রেজ বিষয়টা চাও? তখন আমি অনেকক্ষণ ওনার প্রশ্নটা নিয়ে একটু ভাবলাম যে উনি এই কথা কেন বললেন, পরে বলছি নীরব এটা তুমি একটা ছেলে মানুষ, মানে তোমার কোনটা থাকলে হচ্ছে তুমি মানে সাস্টেইন করতে পারো অনেক বছর, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। মনে করো তুমি একটা ছেলে মানুষ, তোমার হচ্ছে মানে তখনই আমাকে বোঝাচ্ছেন পপুলারিটি আর পার্থক্যটা কি, বুঝছো, তুমি একটা ছেলে মানুষ মানে তোমার ফ্যান মেয়েরা হবে এইটাই স্বাভাবিক, আর তোমার তুমি ছেলে মানুষ, তোমার ফ্যান যদি ছেলে মানুষ হয় তাহলে তুমি মনে করবা যে যদি মেয়ে ফ্যানের চেয়ে ছেলে ফ্যান বেশি হয় তখন তুমি মনে করবো তুমি তুমি হচ্ছে তোমার ক্রেজ বেশি, আর যদি তোমার তুমি যেহেতু মেয়ে মানে তুমি যেহেতু ছেলে তোমার যদি মেয়ে ফ্যান বেশি হবে তাহলে তোমার পপুলারিটি,
আচ্ছা
না
হচ্ছে পপুলারিটি হচ্ছে ওভারঅল যদি হয়,
আর পপুলারিটি যদি হয় যদি ছেলের আমার ফ্যান হয় ছেলেরা যদি আমাকে
কত ওভারঅল
করে সেটা না একদম পুরো
ক্যাটাগরিক্যালি বলছি,
হ্যাঁ মানে যদি শুধু ছেলের আমার ফ্যান হয় সেটা হচ্ছে পপুলার, আর যেটা হয় মেয়েরা যদি ক্রেজ, সো ক্রেজ ব্যাপারটা বেশি দিন থাকে না। সো মানে ওই কথাটা কেন উনি বলেছিল সেটা হচ্ছে আনন্দধারার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে ফোন আলাপ, যে ফোন আলাপে যে দুই ঘন্টা একটা ফোন নাম্বার থাকে সেখানে ফোন আসে এবং প্রায় 100-150 ফোন আমাকে রিসিভ করতে হয়েছিল, ওখানে দেখা যায় 12-13 মাত্র মেয়ে ফোন দিয়েছিল, বাকি সব ছেলের ফোন। তখন উনি আমাকে এই প্রশ্নটা করছিল, তোমাকে আমি কথাটা কেন বললাম সেটা হচ্ছে এটা রিজনটা হচ্ছে এটা, আপনি আপনি আমাকে দেখবেন যে আজকে যেহেতু আপনি এই ঢাকা এফএম এর
ওপেন করব আর কি
প্রোগ্রামটা বললেন যে আপনার সবচেয়ে পপুলার এবং সবচেয়ে এখন সবচেয়ে হিট হিট প্রোগ্রাম, সো আপনি দেখবেন যে আমার মেয়েদের থেকে ছেলেরা ছেলেরা বেশি এসএমএস করবে,
তার মানে আমাদের এক্স্যাক্টলি তাই হবে, আসলেই তাই না? হ্যাঁ, রেশিও কেমন এগুলা? 90%, 90 to 10.
আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন যে আমাদের যারা আমরা ফিল্মে আমি ফিল্ম করছি, ফিল্মের দর্শক যারা যারা হলে গিয়ে ছবি দেখে, তারা কিন্তু আসলে ওই ছেলেগুলোই বা যারা মনে করেন 18 থেকে 25 বছর বা 26 বছরে, তারাই কিন্তু ছবি দেখবে। এবং আমি ডেফিনেটলি আমাদের আমাদের সবার পছন্দের হিরো সাকিব খানের কথা বলব, যে মানে সে এখন নাম্বার ওয়ান। এবং দেখবেন যে হলে যখন যায় অনেক ছেলে, হল থেকে যখন বের হয়, এটা আমি সাকিব ভাইকে স্যালুট করে কথাটা বলছি, দিনের বেলা যখন আপনি ছবি হল থেকে বের হয়ে আপনি বাইরে দাঁড়ায় দেখবেন ওদেরকে, দেখবেন 8-10 জনকে দেখে যদি চেহারার দিকে না তাকান, ও দেখে মনে হবে যে সাকিব ভাইকে কপি করে। মানে ওর চুল, তারপর মনে করেন শার্ট, মনে করেন প্যান্ট, তারপর মনে করেন শার্টের ভিতরে ইয়ে পরা, ওর হাঁটার স্টাইল, ও দেখে মনে হবে যে হ্যাঁ সাকিব ভাইকে ফলো করে। মানে এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। সো এই বয়সের ছেলেরা
স্টারডমের চরম রূপ আর কি।
এক্স্যাক্টলি।
আমরা কিন্তু ঋদ্ধিতে আটকে আছি, ঋদ্ধির সাথে দেখা সাক্ষাৎ আরো বাড়ছে আর কি। তারপর এখান থেকে কি কখন মনে হলো, ভিতর থেকে কখন এরকম আর্জ আসলো যে না এটা শুধু টিপিক্যাল কোন রিলেশনশিপ না, এটা অন্য দিকে যাচ্ছে, কিভাবে মনে হলো?
কিভাবে রিলেশনশিপে আমরা যাইনি?
আচ্ছা আচ্ছা, তাহলে কিভাবে যাওয়াটা, ট্রান্সফরমেশন একটু শুনি।
রিলেশনশিপে যাওয়াটাও তারও বেশ কিছুদিন পরে, কয়েকদিন দেখা করলাম, তারপরে মাঝখানে আমি আবার একটু বিজি হয়ে গেলাম শুটিং নিয়ে। বিজি হয়ে যাওয়াতে দেখা যায় আবার একটু দেখা করার এটা কমে গেল, জাস্ট 4-5 দিন বা 5-6 দিন দেখা করার পরে তখন রেশিওটা কমে গেল। তারপর আস্তে আস্তে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, আমরা আবার দেখা করতে পারি। দেখা করে তারপর আসলে জিনিসটা আসলে আমাদের একে অপরের যে পছন্দের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসলে কখনো বলতে হয় নাই বা করে নাই। বাট এখনো কিন্তু দেখা যায় আমার আর আমার মধ্যে মানে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, যে ও বলে যে তুমি প্রপোজ করছো, আমি বলছি কি কবে, তারিখকে বলো তো বা সময়টা বলো তো কখন, ও একটা বলে দিবে, দেখলাম আমি একটা বলে দিছি। তো বিষয়টা হচ্ছে আমরা মানে বিষয়টা এমন না যে স্বীকার করার বিষয়টা, তা না,
বাট বলাই হয়নি না,
মানে বলা হয়েছে। ওই যে বললাম আপনি এটা কোট বলতে গেলে আবার বউকে ডেকে এনে ঝগড়া করতে হবে। তো বিষয়টা এমন, তারপর তো এইভাবে বেশ কিছুদিন চললো, কথা বললাম, দেখা হলো। তারপরে আমার বাসা থেকেও দেখা যায় আমি ওকে নর্মালি, যেহেতু রিলেশন আছে আমার বাসা ঈদের নর্মালি ফ্রেন্ড, যেভাবে
এখনো কিন্তু ট্রান্সফর্ম হয়নি, তাই তো ভালো লাগা বা ভালোবাসাতে? হ্যাঁ, সেটা তো হয়েছে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলেন, এই ট্রান্সফরমেশনের সময় বা মুহূর্ত গুলো কি মনে আছে?
হ্যাঁ,
কি ধরনের, কিভাবে একটু শুনি আর কি, মানে ভালোবাসার রং কিভাবে লাগলো, কখন বুঝলেন আপনার?
সেটা ওই 1-1.5 মাস পরে মনে করেন, আমি বলছি দেখা করার 1-1.5 মাস পরে এরকম মনে হলো। তারপরে ওই যে বললাম যে আসলে কে বলেছে না বলেছে সেটা না, তখন আসলে দেখা যায় একটা মানে যখন এই ভালো রিলেশনশিপে যখন কি করলাম, তারপর থেকে হয় যে একটা অধিকারের ব্যাপার চলে আসে বা ওর একটা কেয়ারিং একটা ব্যাপার চলে আসে বা আমার একটা জানার ব্যাপার চলে আসে।
তারপরে কোন সময় কথা এগুলো নিল?
2014। তারপরে এভাবে করে জানলাম। তারপরে আমার বাসা থেকে আমি তো আমার মার সাথে আসলে অনেক বেশি মানে ফ্রেন্ডলি এবং অনেক বেশি খুব ওপেন কথাবার্তা বলি মার সাথে, দেখা মা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। সো মার সাথে কথা বলতে বলতে আমি বলছি মাকে একদিন ছবি দেখলাম, আমি সেই দেখো মেয়েটা পছন্দ হয়েছে নাকি, হ্যাঁ মা বলছে এরকম কয়েক হাজার মেয়ে দেখে যে
এটা ভালো না, অবশ্যই গিফটের মতো স্যার
আমি যেভাবে করে বলার জন্য ব্যাপারটা তা না, এখন হয়তো যদি আমি কাউকে দেখাই এবং মা যদি পছন্দ না হয় মা কিন্তু সাথে সাথে বলে দিবে, মানে এটা হচ্ছে একটা মাকে মানে একটা আমাদের কথাবার্তা হলো, দেখা সাক্ষাৎ হলো, তারপরে বাসায় একদিন এসলাম,
ভালোবাসা যখন একজন আরেকজন বুঝে গেছেন অলরেডি যে দুইজন দুজনের ভালো লাগা এবার ভালোবাসা এখন আপনারা, তারপরে ফার্স্ট মিটটা কেমন ছিল, কোথায় ছিল ডেট যদি বলি আর কি, কোথায় ছিল প্রথম?
একই জায়গায়,
জায়গাটা কোথায়?
সেই রেস্টুরেন্টে।
এই রেস্টুরেন্ট তো বিখ্যাত হয়ে গেল দেখি।
হ্যাঁ,
এখন যাদের প্রেম হব হব করে হচ্ছে না,
আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ওর বাসার কাছে, ওইটা একটা জায়গা, মানে ওইটা একটা বিষয় যে ওর বাসার ওখানে ওর যদি যাওয়াটা অত মানে দূরত্ব না, সেই জন্য একটা বিষয়। আবার যখন দেখা যায় মানে ওর বাসা থেকে আম্মু বা ওর আব্বু ফোন দিচ্ছে, আবার সাথে সাথে এই তো আমি এখানে নিচে, এই কথাটা বলার মতো যেন আবার বাসায় উঠতে পারে যে হ্যাঁ নিচে ছিলাম, এই কথাটা বলতে পারে। তো ওই কারণেই একদম একই রেস্টুরেন্টে।
নতুন ঋদ্ধিকে, যে ঋদ্ধি নিউরবের হয়ে যাবে সারা জীবনের জন্য, সেই মানুষটার সাথে সাক্ষাৎ সেই রেস্টুরেন্টে, সেই গল্পটা একটু শুনি।
কোনটা?
যেখানে ভালোবাসা হওয়ার পর প্রথম সাক্ষাৎ, প্রথম ডেট আর কি, সেই রেস্টুরেন্টে।
না ওইরকম তো আসলে মানে ফার্স্ট মানে যে ডেটে বা রিলেশনশিপের পরে দেখা করতে জন্য একদম সুন্দর করে পারফিউম টারফিউম, এই যে গত কালকে একটা শুটিং করছিলাম, শুটিং এর মধ্যে
ছিল এরকম,
হ্যাঁ ওখানে একটা ছিল আমার একটা ফ্রেন্ড, ও তাসকিন, ও এসে বলছে এরকম পারফিউম মাছে, পারফিউম মাছে, পরে আমি এরকম চুপ করে বসে আছি, ও আমাকে বলছে দোস্ত তোর কি মন খারাপ? বলছি না তো, বুঝে ভেবে আসিস কেন? আমি বলছি যে রিকল করছি। পরে পরে বলছে রিকল? আমি বলছি হ্যাঁ। বুঝে কি বলছি, এই যে
পারফিউম
একদমই না, ওরকম কোনো কিছুই না,
কোনো কথা বা কোনো অনুভূতি বা কোনো কিছু
বলে বের হচ্ছে যে এখানে বা এখানে ফ্রেন্ডের বাসায়, ও একদমই খুবই সিম্পল বের হতো, আমি খুব সিম্পলই বের হতাম, আর সত্যিকার অর্থ বাসা থেকে অনেক বেশি রেস্ট্রিকশন ছিল। আর তারপরে রেস্ট্রিকশনের পরে দেখা যেত আমি আবার একটু করতে করতে দেখা যেত বিকেল বিকেল হয়ে যেত বা বিকেল বা সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যা হলে আবার ওই সময়টা তো বেশিক্ষণ থাকাটা ওর জন্য টাফ, বা আবার আবার নিজের আমারও মাঝে মাঝে ইয়ে লাগতো, টেনশন হতো যে ওখান থেকে যত দূর অল্প দূরতই হোক, কারণ একটা মেয়ে মানুষ রিক্সায় ওখান থেকে কতটুকু যাবে, কারণ ওখান থেকে গাড়িও তো আনতে পারবো না বাসা থেকে এখানে যেহেতু, সো ওইটাও একটা ইয়ে ছিল। সো ওইভাবে কোনো ই মানে বলার মতো ফার্স্ট
যাই বলি না কেন, সে বিভিন্ন সেক্টরে কাজ করছে, সেই মানুষ এইভাবে যে সময় ম্যানেজ করতো, এটি অবশ্যই তাকে মানে কি গলত ধর্ম করতে হতো, শিডিউল ম্যানেজ করা বা সেগুলো থেকে সময় বের করে ভালোবাসা মানুষের জন্য সময় দেওয়া, নিঃসন্দেহে ওর মধ্যে স্পিরিচুয়াল কোনো কানেকশন তৈরি হওয়ার মতো কিছু একটা আছে।
সবসময় একটা কথা বলে যে দেখা যায় রিলেশনের আগে নাকি আমি নাকি বেশি মিট করছি, আর যেদিন বলছে রিলেশন হয়ে গেছে এরপর থেকে নিয়ে মিট করা।
ও আচ্ছা আচ্ছা, কমপ্লেন আছে তাহলে?
হ্যাঁ হ্যাঁ, বলছে যে এরপর থেকে নাকি আমি চেঞ্জ হয়ে গেছি, মানে বলছে যে রিলেশন হওয়ার আগে তুমি এত ই করো, তার রিলেশনটা হলো যখন আমরা রিলেশনশিপে ঢুকলাম তখন কেমন চেঞ্জ হয়ে গেছে, আর এখন তো মনে করেন বিয়ের পরে বলো যে মানে ভাগ্য বলো থাকার জায়গা এটা নেই, এই জন্য বাসায় আসলে রাস্তাই না।
তারপর আমার এটাই আমি কোয়েশ্চেনটা বারবারই ঘুরে ফিরে আমার মুখে আসবে, এই কারণে যে নীরব প্রথম থেকে মেয়েদের অ্যাট্রাকশন পাওয়ার তো না নেচারালি ছিল, রাইট? বিভিন্ন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা, সেই মানুষটা এত বেশি কি এক অদ্ভুত ক্ষমতা বলে এত বেশি টেনে নিয়ে যাচ্ছে বৃদ্ধির দিকে কিছু একটা তো আছে, সেটা কি কখনো ফাইন্ড আউট করতে পারেননি আপনি?
না, ওই যে একটা কথা বলবো যে ও আসলে আমার কাছে যখন আমি মাকে ছবি দেখাই বা হয় না যে আমি কিন্তু আমি যদি মনে করি যে বা আমি যদি এখন নিজে বলি যে হ্যাঁ আমার আসলে ওরকম কোনো ইন্টেনশনই ছিল না যে ওকে বিয়ে করব বা মানে মানে এত সিরিয়াসলি এত ঘটনা ঘটবে, বাট মাকে যখন কথাটা বলি মা দেখো তো এটা মানে পছন্দ হয়নি তুমি এটাকে, বাট এটা যদি আমি সিরিয়াসলি নাও বলি বাট এটা তো আমার ভিতর থেকে বের হয়েছে, তাই না? সো এইটা কিন্তু একটা বড় বিষয় যে আমি তো মনে করি আরো 8-10 জন বা 20 জনের ছবি মাকে দেয় মা দেখো এটা কেমন বা এতজনকে এটা তো বললাম না কিন্তু এই জায়গাটা আসলে কেন কেন বললাম, সো আমার ভিতর থেকে কিন্তু এটা আসছে, সো এটা আসলে কখনো মানে ইন্টেনশনালি না যে আমি প্ল্যানিং করে দেখি বা কিছু না, সো ওর জায়গাটা এমন ছিল যে আস্তে আস্তে আমি ফিলই করেছি সত্যি কথা যে ফিলই করেছি যে হ্যাঁ যে ও এরকম একটা মানুষ যে মানুষটা হয়তো যাকে আমি বোঝাতে পারবো বা যে আমাকে বুঝবে, এটা একটা বিষয় ছিল অবশ্যই।
না সেটাই সেটাই আমি বারংবার কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলবার চেষ্টা করছি, আমি সরি যে কয়েক দফায় একই কথা বলেছি আমি, এবং বলছি ওই কারণে যে নীরব এত বেশি ব্যস্ততার সাপ্তাহিক কাজ কাজ নেই এত বেশি ইম্পর্টেন্সি পেয়েছে এরকম জায়গা থেকে, তারপরও কি এক শক্তি বলে কেন এত বেশি অ্যাটাচড বা মানসিকভাবে এত বেশি আকৃষ্ট ছিল ঋদ্ধির প্রতি, স্পেশালি পরিচয়ের খুব কম বিরতিতেই কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে
যাওয়া,
নট অনলি দ্যাট প্রেমের সম্পর্কটাও খুব কম বিরতিতেই কিন্তু বৈবাহিক সম্পর্কের দিকে চলে যাওয়া, তো যেখানে নীরব জাস্ট টেক অফ করে এখন কিন্তু আকাশে ওড়ার মতো সময় ক্যারিয়ারের কথা যদি চিন্তা করি,
এখন উঠছে
হ্যাঁ উঠতেছে আর কি 37,000 ফিট উপরে আছে, তো এই সময়গুলোতে এত কিছুকে রিভার্স করে কারো ভালোবাসায় এইভাবে অল্প সময় বিরতিতে পরিচয় থেকে প্রেম দেন অল্প সময় বিরতিতে প্রেম থেকে বিয়ে, তো কিছু একটা মানে মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা ঋদ্ধির প্রতি ঋদ্ধি আপনাকে টেনে নিয়ে গেছে, সেই ব্যাপারটা যেন জানবার বারবার চেষ্টা করছি আমি, যেখানে আপনি কোনোভাবে মানে কি যে দাড়ি কমা দেওয়ার সুযোগই পাননি, শুধুই নিজেকে হারিয়ে দিয়েছেন বা নিজেকে আপনি ছেড়ে দিয়েছেন ওর ভালোবাসাতে।
আমি যেটা
আজকে প্রোগ্রামে কিন্তু আপনাকে নিয়ে আসার পিছনে এটাও আমাদের সবচেয়ে বড় কারণ, কারণ প্রেমের যদি সবচেয়ে বড় একটা উপাখ্যান বা নজরানা দিতে চায় আমার লিসেনার্সদেরকে, তো নীরবের প্রেমের উপরে বড় উপাখ্যান কিন্তু হয় না, কারণ এটা সত্যই দারুণ টাইপের একটা প্রেম ছিল, একদম নিখাদ প্রেম, যেখানে নীরবের মধ্যে স্টারডম আছে এরকম মানুষও ভেসে গেছে একদম কোনো ক্যালকুলেশনে যায়নি।
না যেটা হচ্ছে যে আমি আপনি যে জিনিসটা জানতে চাইলেন যেটা হচ্ছে আমার আমার বউ মাঝে মাঝে কিন্তু এইটা মানে ই করে যে
বলেন কি বলে
হ্যাঁ না মানে আমি কোন কথাটা বলছি বলছি যে ও কখনো আসলে কল্পনা করে নাই যখন কথা বলে বা একদম স্টার্টিং এর কথা বলছি মানে হ্যাঁ মানে কথা বলা দেখা করা বউর পরে যে মানে ও আমাকে এই কিছুদিন আগে বলেছিল যে এই যে প্রথম দিন যে দেখা হলো এই দেখা হওয়ার পরে ও ফিল করেছিল এটাই মনে হয় প্রথম দেখা ওইটাই মনে হয় শেষ, ওই জন্য আমি আপনাকে বললাম যে ওই দেখাটা আসলে কিছুই ছিল না, মানে এটা ওরও মাথায় মানে কাজ করছিল যে না এটা মনে হয় আর মনে হয় দেখা হবে না, সো এটাই মানে ফার্স্ট এবং এটাই লাস্ট, সো এটা আসলে আস্তে আস্তে হতে 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 আমরা আসলে কখনো প্ল্যানিং করি নাই যে ফার্স্ট মিটের পরে সেকেন্ড মিট সেকেন্ড মিট থার্ড মিট এইভাবে করে করে তারপরে একটা রিলেশনশিপেও যাব বা রিলেশনশিপের পরে বিয়েতেও চলে যাব, এবং বিয়ের আগে এত ঘটনা রটনা এত কাহিনী ফেরারি আসামি
ওগুলোতে তো যাবই, প্রেমের সবচেয়ে মানে মনে রাখার মতো দু একটা অনুভূতির কথা শুনি প্রেম চলাকালীন সময় বৃদ্ধির সাথে।
প্রেম চলাকালীন সময়
মানে আপনি যদি উল্লেখ করতে চান বা যে কোনো দু একটি ঘটনার কথা যদি বলতে চান আমাদের লিসনারদের জন্য যেটা আপনার মনের মধ্যে সবচেয়ে বেশি দাগ কেটে, সবকিছু সব সময় তো অনেক বেশি প্রেসিয়াস, তার মধ্যে দু একটা ঘটনা তো অবশ্যই থাকে যেটা প্রেম চলাকালীন সময় সব খুব বেশি বেশি করে মনে পড়তো বা মনে পড়ে আর কি, এরকম কোনো দু একটি ঘটনা
না ওইভাবে আমি অন্য এক অন্য টপিকে বলতে পারি, যেটা হচ্ছে যে মনে করেন ও যেমন আমি নীরব আমাকে পছন্দ করে বা আমার আগে অটোগ্রাফ নিয়েছে আমাকে পছন্দ করে তারপরে রিলেশনশিপে পরে, বাট ও কখনো আজ পর্যন্ত মানে কখনো বলে নাই ও শুটিং স্পটে যাবে বা আমার শুটিং স্পট আজ পর্যন্ত কখনো যায় নাই, সো এটা একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার, যে ও যেহেতু আমি এই শুটিং এরই মানুষ বা তোর কখনো আসলে মানে ইন্টারেস্টও নাই, তো যেমন এই যে আজকে আমি যদি ওকে নিয়ে আসতাম বা আমি যদি ওকে বলতাম বা ওকে আমি বলি যে লাইভে গেলে চলো, মানে না আমার শুটিং কোনো ইন্টারেস্ট নাই, মানে এর মাঝখানে যখন একদম বিয়ের পর পর একবার একটা চ্যানেলে আমি ছিলাম, শাওনাপুর ছিল, তারপরে মাকসুম ভাই ছিল, আর আমার লাইফ ছিল যেহেতু আমার দেরি হয়ে গেছে, আমার আবার বাড়ি ধরা থেকে যে আসলাম পরে বসে আমার বউকে মানে পিছনে ছিল ওকে শাওনাপুর ধরে লাইভে বসে দিচ্ছে।
আচ্ছা
হ্যাঁ, পরে দেখছি আমার চেয়েও অনেক অনেক সুন্দর করে কথা বলে, পরে শাওনাপুর বলছে তোমাদের এই ঘটনা কিছুদিন আগে পড়লাম, তোমরা আবার তোমাকে দেখতে ভালো লাগছে। সো এটা আমার কাছে অনেক বেশি লাগে যে ও আসলে কখনো শুটিং এর ব্যাপারে কোনো ইয়ে নাই, শুটিং দেখার ব্যাপারে
কাটানোর
সময়ের কথা বলবো যে একটাই যে মনে করেন ওইভাবে করে হয় নাই, কারণ এই যে আমি যে বলছি হাফ এন আওয়ার বা 45 মিনিট এটাই ছিল,
মানে আপনাদের পুরো প্রেম কি ওই রেস্টুরেন্টের প্রেমে বন্ধ?
হ্যাঁ, মানে এই দশ মাস মতো, দশ সাড়ে দশ মাসের যে
বলেন কি
এটার মধ্যে মাত্র দুইটা রেস্টুরেন্টে গিয়ে এর বাইরে যাওয়া হয়নি।
বলেন কি আপনার কিন্তু অনেক আনফরচুনেট, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে, কারণ আপনাদেরকে তো অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে মুভ করতে
না। ও আরেকটা থার্ড তিনটা ছিল।
আচ্ছা তিনটা,
ও তিনটা ছিল। আর মজার ব্যাপার হচ্ছে যে ওই বছরই মানে পহেলা বৈশাখে থার্ড ওয়ান ছিল, মানে যে আরেকটা যেখানে বসলাম কফি ওয়ার্ল্ডে বসেছিলাম, থার্ড প্লেস ছিল এটা।
ওকে, আমরা নীরবের সাথে কথা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাব। আমরা শুনছিলাম নীরবের পরিচয়, দেন তার দুইজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, পরবর্তীতে ফাইনালি ভালোবাসায় রূপ নেয়া। আমরা জানবো যে কি এক অমোঘ আকর্ষণে বৈবাহিক সম্পর্কের দিকে যাওয়া এবং সেই সমাজে বিভিন্ন রকমের উত্থান, বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস এর ভিতর দিয়ে গেছে নীরব এবং ঋদ্ধি, সেই ব্যাপারগুলো সম্বন্ধে একটু জানবো। কিছু টেক্সট আমরা নিয়ে নিই।
এক্স্যাক্টলি, আছেন এই মুহূর্তে আমাদের সাথে রুবেল হোসেন রকি, লিখেছেন যে শুনতে খুবই ভালো লাগছে। আছেন শামী মাহমুদ, লিখেছেন সুন্দর লাগছে ভাইয়া। অ্যান্ড লিখেছেন আরেকজন, আই এম কাজল ফ্রম রংপুর, আই ওয়ান্ট টু টক উইথ নীরব ভাই, প্লিজ কল কল, নাম্বার টিও দিয়েছেন। অ্যান্ড সাইদ আহমেদ আরিফ আছেন, লিখেছেন যে নীরব ভাইকে দেখতে এবং শুনতে বেশ ভালো লাগছে। রুবেল হোসেন আরো একটা এসএমএস করেছেন, লিখেছেন যে ভালোবাসার গল্পগুলো শুনলে কেমন যেন এক অনুভূতি হয়। হিমাদ্রি হিমু আছেন, লিখেছেন যে সেই রকম লাগছে, সাথেই আছি। নূর আলম বিশ্বাস অনন্ত লিখেছেন ওয়াও, জাস্ট ওয়াও। অ্যান্ড আছেন মোহাম্মদ জয়, লিখেছেন আই লাইক ইট, নীরব ভাইকে আমার অনেক অনেক ভালো লাগে আর প্রোগ্রামটি শুনছেন। রাকিবুল হাসান আছেন, লিখেছেন আমি রাকিব বগুড়া থেকে শুনছি, অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, স্পেশালি নীরব ভাইকে। অ্যান্ড মিজানুর রহমান মিলন লিখেছেন, আমরা তিন বন্ধু একসাথে মিলে অনুষ্ঠানটি শুনছি, নীরব ভাইয়ের ফ্যান ওনারা। অ্যান্ড ফরদিন ইসলাম শান্ত লিখেছেন, আপু ভালো লাগছে অনেক 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 নীরব ভাইকে। অ্যান্ড আছেন আমার সাথে আমাদের সাথে সুহাগ, নীরব ভাই ইজ সো বিউটিফুল, ওকে একটা সুন্দর কমপ্লিমেন্ট করেছেন। অ্যান্ড আছেন তোফাজ্জল ইসলাম আর রাজু, দুবাই থেকে উনি আমাদের সাথে আছেন। রনি আজিজুল লিখেছেন, আমি অনেক বড় একটা ফ্যান নীরব ভাইয়ের, ওকে। রিয়ন আছেন রংপুর থেকে, লিখেছেন দারুণ লাগছে শুনতে নীরব ভাই, আজ শুনছি ওয়াও। এবং গুরু আপনি খেয়াল করেছেন আমি কিন্তু বেশি
নীরবের পপুলারিটি জিন্দাবাদ।
হ্যাঁ, অ্যান্ড সব মেইল মেইল কিন্তু বেশি,
সেই কারণে তো বললাম যে
মেয়েদেরকে এত রাতে জাগতে দেয় না বাচ্চারা,
এটা ক্রেজ না, এটা পপুলারিটি, এটা প্রমাণ হইলো আরেকবার। আমরা চলে যাচ্ছি আবার নীরবের কাছে। নীরব, এতক্ষণ তো সব ঠিকঠাক ছিল, আমরা রোমান্টিক রোমান্টিক মিউজিক পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়ার চেষ্টা করছিলাম, এবার একটা বিভীষিকাময় টাইপ একটা সাউন্ড খুঁজে বের করো মেঘনা, অথবা ব্যাকগ্রাউন্ডে তোমার হাসিটাও দিতে পারো যেখানে প্রেতাত্মা ভর করে। ওকে, তো ওই রকমের কিছু ব্যাকগ্রাউন্ড দিলেও দিতে পারো তুমি। নীরবের কাছে চলে যাচ্ছে। নীরব এখন একদম কিন্তু টানা শুনতে চায় ওই জায়গাটি, স্পেশালি আপনার ফ্যান ফলোয়িং, যারা আমরা অনুষ্ঠানে যখন বলেছিলাম যে নীরব আসছে তখন সবাই জানতে চেয়েছে যে এত ভালোবাসি যে মানুষটিকে, এত ভালোবাসার মানুষ যে, সে অনেক টাফ টাইম, একদম মানে র ভাবে বললে অনেক খারাপ সময় পার করেছে, অনেক খারাপ সময়, এবং মিডিয়াতে যেভাবে কথাগুলোকে উপস্থাপিত হয়েছে মনে হচ্ছে যে কোনো একটা যেন বিশাল পাপ করে ফেলেছে নীরব, বড় ভুল করে ফেলেছে, অন্যায় করেছে।
মিডিয়া মিডিয়া আসলে অনেক সাপোর্টিং করেছে, বড়
না ফাইনালি সাপোর্ট করেছে, বাট উপস্থাপনাগুলো আসছে কিন্তু এইভাবে, বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কল্যাণে আমাদের কাছে ইনফরমেশন গুলো গেছে। সো পিপল জানতে চায়, স্পেশালি আপনার ফ্যান ফলোয়িং জানতে চায় যে হোয়াট এক্স্যাক্টলি ওয়াজ হ্যাপেনিং একদম প্রথম থেকে। প্লিজ এটা একদম আপনি নিরবিচ্ছিন্ন ভাবে বলেন, আমাকে শুনতেই চাচ্ছে না মানুষ এখন আপনার কথাগুলো, আসলে আপনার ফ্যান ফলোয়িং শুনতে চাই একদম অনেস্ট ওপিনিয়ন থেকে, প্লিজ আপনি জাস্টিফাই করেন ভালোবাসা বাংলাদেশের মাইক্রোফোনের সাথে। একদম শুরু করবেন, প্রেম তো হলো, বিয়ের চিন্তা করছেন, দেন যে ঘটনাগুলো ঘটেছে একদম একের পর এক, আজকে ডকুমেন্টেড হয়ে থাকুক ভালোবাসা বাংলাদেশ সরকার। আপনি যতক্ষণ বলবেন আপনি সব
সাংবাদিকও আছে খুব কাছের, একটা ছোট ভাই নাহিয়ান, তারপরে
আমাদের করবো যদি আপনি চান আর কি।
হ্যাঁ আমি নাহিয়ান ইমন আছো,
সবার মেসেজ গুলো এন্টারটেইন করবো, কিন্তু এবার আমি কোন রকমই ইন্টারাক্ট করবো না, কারণ এত টেক্সট আসছে নীরব আপনি চিন্তা করতে পারবেন না। সবার একটাই কথা যে গুরু আমরা জানতে চাই যে কি কি হয়েছিল তার সাথে, এটার পুরো ডকুমেন্টারিটা আমাদের কাছে নাই, আমাদের আর্কাইভে ডকুমেন্টারিটা হয়ে থাকবে, যা যা হয়েছিল আপনি এক্স্যাক্টলি সমস্ত কিছু শেয়ার করেন, আমার কথা শুনতেই চাচ্ছে না ওরা প্লিজ। এবং এবারই প্রমাণ হবে যে আসলে জাস্টিফাই করে কিনা স্টারডাম যাদের আছে, যারা সেলিব্রিটি সাধারণ মানুষের মতো কথা বলে কিনা প্লিজ সব বলছে
যে। তারপরে তো রিলেশনের আমাদের তখন অক্টোবর নভেম্বরের দিকে তখন আমরা মানে প্ল্যানিং করলাম যে অনেকদিন হয়ে গেল যে প্ল্যানিং গুলো বিয়ে করতে পারি, আমরা যারা মিডিয়ায় কাজ করি, মিডিয়া যেমন এটা একদম স্টার্টিং এ আপনি বলছিলেন যে মিডিয়ার প্রতি একটা মানে একটা ভ্রান্ত একটা ধারণা বা হয় না যে সবাই মিডিয়াকে তো যেই মানুষটা মেশিনই বা যে মানুষের মিডিয়া সম্পর্কে ধারণা নেই তার তো ডিফারেন্ট ধারণা থাকতেই পারে। সো ওই জায়গা থেকে ওর বাসা থেকে প্ল্যানিং ছিল যে না ওকে মানে এরকম মিডিয়ার কারোর সাথে রিলেশনে যেতে দেবে না। ইন দ্য মিন টাইম তার আগে আমার বাসায় তো অলরেডি দুইবার ওকে আমার মার সাথে পরিচয় করে দিয়েছে, মাও ওকে দেখেছে। তারপরে
এবং এই কথাগুলো প্রচুর টেক্সট আসছে মেঘলা, রাইট? মানে এখন মনে অনুষ্ঠানের সবচেয়ে পিক,
এক্স্যাক্টলি
একদম পিক, কারণ সবার একই কোশ্চেন, একই কোশ্চেন, আমি হাজার থাউজেন্ডস অফ কোশ্চেন পাই, এটাই ছিল যেগুলো অবশ্যই জানো নীরব একদম প্রাণ খুলে এই কথাগুলো বলে যেটা আমরা জানতে চাই।
এক্স্যাক্টলি,
ওভার টু নীরব।
তারপরে আমার বাসা তো মার সাথে পরিচয় করে, মা তো দেখলোই, মা তো ফাইজলামি করে প্রথম আমি যে বলেছিলাম না যে হ্যাঁ তাকে পরে মা পছন্দ করেছে। তারপরে ওই যে মিডিয়ার একটা ব্যাপার ছিল যে আমাকে হয়তো মিডিয়ার অন্য সব মানুষদের মতো বা মিডিয়ার মানুষরা এরকম হতে পারে এটা মনে করে জিনিসটাকে মানে সেম মনে করে ই করেছে। তখন বলেছিল যে না আসবে মিডিয়ার ইয়ে না মানে মিডিয়ার কারোর সাথে মানে এটা হতে পারে না আমরা ই করবো না। তখন আসলে আমার বউ অনেক বেশি ই ছিল না আমাকে, আর শুধু আমার বউয়ের কথা বলবো না, যেটা হচ্ছে যে আমি আমার কথা বলবো যে আমরা তখন কিন্তু আসলে অনেক সিরিয়াসই ছিলাম, যে আমি যে তখন আসলে হঠাৎ করে রিসেন্টলি বিয়েও করে ফেলবো ওরকম কোনো ডিসিশনও নেই। ইন দ্য মিন টাইম ওকে বাসা থেকে প্রেশার দিচ্ছিল যে আর মিশা যাবে না তোমার সাথে মিশো না, কারণ আমরা কিন্তু কখনোই মেনে নিব না যে মিডিয়ার একটা ছেলে আমাদের ঘরে মেয়ের জামাই হয়ে আসুক, এই জিনিসগুলো একদমই মেনে নেবে না। পরে বাট আমি ওকে বোঝাতাম যে তুমি বোঝাও, বাসার সবাইকে বোঝাও, বা দরকার হলে আমি গিয়ে কথা বলি বা এই করি, বাট এই জিনিসগুলো আসলে হয় নাই মানে হতে পারে নাই। তারপরে আমি একবার বললাম যে তাহলে একটা কাজ করি আমার বাসা থেকে কথা বলাই, মানে আমার বাসা থেকে তোমার বাসায় কথা বলো, তোমার বাসায় কথা বলে দেখুক যে আসলে কি, যে এটা তো মানে হয় না যে এমন সময় হয় কি যে মানে ছেলে মেয়ের কথা বলছে আসলে ফ্যামিলি পর্যায়ে কথাবার্তা হলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় যে
হ্যাঁ
যে এই ফ্যামিলির ওরা জানুক যে এই মেয়েটাকে পছন্দ করুক করতেছে, বা এই মেয়ের ফ্যামিলিটা জানলে যে হ্যাঁ এই ছেলের সাথে আমার মেয়ে কথা বলছে, সো এই জিনিসটা বললে কিন্তু অনেক মানে ট্রান্সপারেন্ট হয়ে যায় ব্যাপারটা। তখন ওরকম করে ছিল না, বাট একবার একবার মানে ওর আম্মু বলেছিল যে হ্যাঁ কথা বলবো, বাট ফাইনালি মানে ওইটা বলেও আর বলেনি। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে জিনিসগুলো আরো বেশি হলো, তখন ওকে আরো বেশি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু মেনে নেবো না, সো তুমি কিন্তু তোমার জায়গা থেকে এটা কখনোই আর চিন্তাও করো না। সো চলতে থাকলো, চলতে চলতে আমিও বললাম যে তুমি আর একটা মানে ওকে সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাকে অনেক বেশি এখন বলে যে আমাকে অনেক ওই সময়টা আমি অনেক বেশি সাপোর্ট ওকে দিয়েছিলাম, যে সাপোর্ট আসলে সত্যিকার অর্থে ওর দরকার ছিল আসলে, যে বাসা থেকে মানতেছিল না, সাপোর্ট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল দেখেই আসলে ও আসলে ফাইনালি এই জিনিসটাকে অনেক বেশি মানে উইন করতে পারছে। এবং তারপরে তারপর ওখান থেকে রাজি হচ্ছিল না, প্লাস আমি আমার বাসায় মাকে হালকা হালকা বলছিলাম যে এইটা হচ্ছে ওর বাসায় এই করতেছে, রাজি হচ্ছে না। তারপর মাকে তো বললাম যে কথা বলার জন্য, মা বলছে হ্যাঁ তুই আমাকে বল, মানে আমার বাসা থেকে তো একদম ব্যাপারটা নর্মাল, হ্যাঁ যে হ্যাঁ কখন কথা বলতে হবে বল বা আমি কথা বলবো। আবার মা আবার বলতেছি কি যে আমি হয়তো কথা বলে সুন্দর করে বলতে পারবো না, তোর ভাইকে বল, হ্যাঁ ভাইয়াকে বল, তুই ভাইয়া দরকার হলো ওর আম্মুর সাথে ওর আব্বুর সাথে কথা বলুক দরকার। আবার মা বলছে যদি ওরকমই হয় তাহলে আমার এই আমার দুরা ভাইয়ের কথা বলছে যে ও গিয়ে কথা বলুক, মানে আমার বাসা তো একদম নর্মাল। হ্যাঁ বিষয়টা আসলে এটা কিছুই না,
এটা তোমাদের প্রিপারেশন চলছে, তাকে দিয়ে বললে কাজ হয়,
মানে না প্রিপারেশনের ব্যাপার না, মানে এটা একদম যে
নর্মাল
ব্যাপারই না। মানে ওই যে ইত্যাদি দেখেছ না 500 টাকা কি মাথা বলে 500 টাকা কিছুই না ওরকম আর কি, যে একদমই
ব্যাপারই না
ব্যাপার। হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে নীরব পছন্দ করছে, নীরবকে পছন্দ না করার কিছু নেই, এটা তো আমার বাসা থেকেই আসবে, নীরব পছন্দ করছে ভাই তারপরে মনে করেন আমার বাসা থেকে এটা হয় না, ওর বাসা থেকে একবার কথা বলবে বলে পরে কিন্তু কথাটা বলে নাই, মানে ওরা মানে ওরা চাইছিল যে হ্যাঁ বলে যাতে ওকে একটু থামানো যায় কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে বলবো তুই চুপ থাক মা কথা বলিস, হ্যাঁ মানে আসলে বলবে না ব্যাপারটা এরকম ছিল। পরে যেটা হয়েছে যে এখানে সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে আমার শাশুড়ি মানে এখন আর কি, তখন তো মানে ওর আম্মুকে বললাম, পরে ওর আম্মুকে বললো যে ঠিক আছে না আমাকে বললো যে ই করতে নীরবের নাম্বারটা আমাকে একটু দাও। তারপরে উনি আমাকে একটা এসএমএস করলো, উড ইউ প্লিজ কাম টু মাই অফিস, হ্যাঁ সো আমরা একসাথে বসে একটু কফি খেতে পারি। হ্যাঁ পরে আমি অফিসে গেলাম, অফিসে গিয়ে বললাম যে অফিসে গিয়ে মানে আমি তখন আবার ফোন নাম্বার নিয়ে আমি আবার কল দিলাম যে ওনার অফিসে গিয়ে, উনি হচ্ছে এই যে অক্সফর্ম যে ব্রিটিশ এনজিও একটা অক্সফর্ম অক্সফর্মে আছেন উনি, সো আমি গিয়ে কথা বললাম। পরে বলছে যে
কি অবস্থা ছিল নীরবে,
না আমি আমি মানে আই ওয়াজ লাইক একদম নরমাল।
আচ্ছা
হ্যাঁ পরে কি বসলাম আমাকে কনফারেন্স রুমে বসতে বললাম, আমি গিয়ে বললাম কথাবার্তা বলতে, পরে বললো যে
কথাবার্তা শুনি,
হ্যাঁ পরে বললো নীরব আমি তো আসলে
শুরু এভাবে
হ্যাঁ মানে না এমনি কেমন আছেন, হ্যাঁ আমি বলছি যে ভালো আপনি কেমন আছেন এই বলে তুলে। পরে আমরা তো আসলে সত্যিকার অর্থে যেভাবে চিন্তা করছেন আমরা তো সেভাবে চিন্তা করছি না, কারণ ওকে তো আমরা অন্য জায়গায় বিয়ে দিচ্ছি, হ্যাঁ সো এইটা আসলে আমাদের ফ্যামিলি থেকে মানে ওর মামা তারপর ওর বাপা যারা আছেন তারা ই করছে না, সো ওইটা ই করবে না। আর তারপরেও যেটা হচ্ছে আমি আপনি বাসা থেকে কাউকে বলেন কথা বলতে,
আচ্ছা এটা বলে আবার ওইটাও বলছেন,
হ্যাঁ বুঝছে না, তারপরও তারপরও আমি দেখি যে কথা বলা ই করে আপনি আমাকে বাসা থেকে কথা বলতে বলেন, তারপরে আমি বলে চলে আসলাম জাস্ট 5 মিনিটের মতো কথা বললাম, পরে উনি হয়তো মিটিং এ ছিলেন, পরে আমি বের হয়ে চলে আসলাম। চলে আসার পরে তারপরে আসলে যেটা হচ্ছে যে হয়তো উনি বাসা থেকে কথা বলার কথা বললো, তারপরে আসলে মানে ওকে প্রেশার দিচ্ছিল যে না আসলে হবে ইয়ে করবে না, বিষয়টাই এইখানে আসলে কি মানে নীরবকে অপছন্দ না বিষয়টা তা না,
ছেলেকে দেখে আবার পছন্দ হয়েছে আমাদের জামাই তো খারাপ না। তারপর
তারপরে এসবে করে বেশ কিছুদিন গেল, যাওয়ার পর আস্তে আস্তে করে আরো মনে করেন জিনিসটা আরো অন্যদিকে যাচ্ছে, যে করবে না, ওকে প্রেশার দিচ্ছে, দেখা যাচ্ছে আমার সাথে ফোনে কথা বলা বন্ধ করার জন্য। তারপরে
আমি অবাক হচ্ছি এগুলো যে নীরবদের সাথে এগুলো হয়, দেখো বাবা এত সহজ না প্রেম।
তারপরে তারপরে এভাবে করে তো জিনিসটা হচ্ছে ওকে ফোন মানে ফোন ইউজ করা বন্ধ করেনি, বাট ওই যে দেখা যাচ্ছে কথা সবসময় কথা বলতে পারছিল না, যে একটু ম্যানেজ করতে হচ্ছিল। তারপরে ফাইনালি গিয়ে একটা টাইমে গিয়ে যে ও বললো যে ঠিক আছে ও বাসা থেকে বেরিয়ে চলে আসবে, তো বাসা থেকে বের হয়ে চলে আসবে। পরে আমি বলছি ঠিক আছে, ও আসলে প্ল্যানিং দুই তিন দিন ধরে প্ল্যানিং করতেছে বাসা থেকে কবে বের হবে, মানে মানে এটা তো আসলে এখন কি এটা তো বলে আসলে বলাটা মানে মানে রেডিওর ইয়ের মধ্যে প্রোগ্রাম বলেও তো আসলে ওই সিচুয়েশনটা ক্রিয়েট করা সম্ভব না। আসলে যেটা এমন সময় আসলে ফোনে কথা না বলে দেখা যায় আমি টেক্সট করতেছি ও রিপ্লাই দিচ্ছে, আমি টেক্সট করতেছি রিপ্লাই দিচ্ছে, সো সিচুয়েশনটা বোঝার জন্য যে আসলে ওখানে কি হচ্ছে, আমি
মানে সারাদিন চলতেছে,
হ্যাঁ ওরকম একটা ব্যাপার ছিল। চলতে চলতে তারপরে
নীরবে তো খুব খারাপ সময় গেছে তাহলে তখন, কারণ এত পাগলের মতো ভালোবাসা যে মানুষটি
না এটা মানে মানে খারাপ সময় না, এটা বলবো যে মানে অনেক মানে
ওই সময়টাকে আগুনে পুড়ে কাটিয়ে
হয়েছে, একটা বেস্ট একটা টাইম ছিল।
আচ্ছা
মানে ওই ওই টাইমটা আসলে অনেক ই হয় কি যে আসলে মনে করেন ওই ভালোবাসার একটা ব্যাপার তো সেরকম, হ্যাঁ যে বোঝা যায় যে ওই সময় আমি কতটুকু সিরিয়াস বা ও কতটুকু সিরিয়াস, যখন আবার আমি যদি মনে করি যে আমি সিরিয়াস না, আবার যখন ও চিন্তা করে দেখবো যে ও বাসা থেকে বের হওয়ার কথা পর্যন্ত বলতে পারবে, তাহলে আমি কে, বিষয়টা ই না মানে অনেক কিছুই তখন কিন্তু মাথায় কাজ করে। সো এভাবে করে একটা টাইমে যেদিন বের হওয়ার কথা ছিল এবং বের হয়ে বললো যে বের হয়ে প্ল্যানিংই ছিল যে বিয়ে করে ফেলবে, হ্যাঁ বিয়ে করে ফেলো, বিয়ে করে তারপরে আবার বাসায় চলে যাবে, হ্যাঁ যে যেন আর এই কথাগুলো শুনতে না হয়, হ্যাঁ যার নীরবকে পছন্দ না, আমি পরে বাসায় গিয়ে বলবো যে আমি বিয়ে করছি।
রাত দিন বাসা তো একই আলাপ নীরবকে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
মানে প্রফেশনাল কারণে,
হ্যাঁ
এবং সবার বক্তব্যই তাই, পক্ষে কেউ নাই
না, না আর পক্ষে যারা ছিল তারা তো ছোট ছোট কাজিন টাজিন গুলো কাজিন টাজিন বা ওর
সমবয়সী কাজিন, কোনো বক্তব্য
কোনো ভ্যালু নাই। সো তারপরে মানে প্ল্যানিংটা মনে করেন আজকে প্ল্যানিং করলাম যে আজকে বের হবো, পরে দেখা যাচ্ছে ও বের হতে পারতেছে না, তারপর দিন বের হবে বের হতে পারতেছে না, এভাবে করে আবার যেটা হচ্ছে মেন 26 তারিখের কথা বলবো, 26 তারিখে যে ঘটনাটা ঘটছে, 26 তারিখে দুপুরবেলা তখন ও
26 কত 26
ডিসেম্বরে
ডিসেম্বর 14 এ আছে কি আমরা,
হ্যাঁ
আচ্ছা
14 এ আছে আমরা, এখনো পার করি নাই। তারপরে তার আগের দিন একবার প্ল্যানিং ছিল যে পুরো বের হয়ে যাবে, এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার ফ্রেন্ড আছে আতিক এবং রবিন, ওরা মিলে রেডি হয়েছিলাম, হ্যাঁ যে বাস থেকে বের হয়ে চলে আসবে, আমরা কিভাবে কি করবো,
এরা অবাক হচ্ছি অনেকের সাথে আমাদের সাথে যারা টিপিক্যাল লাইফ লিড করছে এরকমই হয়, আপনি তো আলাদা কিছু না দেখি।
আরে ভাই আলাদা কিছু কেন, মনে করেন সবাই তো মানুষ আমরা,
সেটাই সেটাই অনেকে রিলেট করতে পারছে আমার লিসেনার,
হ্যাঁ মনে করেন আপনারা আমি আমার ফ্রেন্ড হয়ে
আতিক রবিন সব রেডি,
সব রেডি, ওরা কি করবে কে কি করবে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বসায় দেওয়ানো হলো, মানে বোঝানো হলো যে
তুই কি করবে না করবে,
তুই এটা আচ্ছা করবো, কিন্তু ওই দিনে বের হতে পারলো না।
আচ্ছা
পরে কি করছে, আমরা আমাদের সাইন কমপ্লেক্সে এখানে আড্ডা দিই, মানে 10 বছর ধরে যেখানে আড্ডা দিচ্ছি ওই আড্ডাই দেওয়া হলো, আসলে নতুন কিছু আর ঘটলো না, মানে যে জিনিসটা ঘটার কথা ছিল ঘটলো না। পরে বাসায় এসে করলাম, আমার মাও খুব আপসেট,
কিছু হইলো
না, মাও বলছে আপসেট হচ্ছে, মা আবার বলতেছে না ও মনে হয় মানে
পারবে না
না ও যেটা হচ্ছে ও বলতেছে যে ও মনে হয় বের হবে না, বা তুই এটা আরই করিস না, বের হয়ে যাবে ওই সময় আতিক রবীন্দ্রের কথা বলো,
একবার
তারপরে হচ্ছে রাতের বেলার দিকে ভাই আমার বড় ভাই, হ্যাঁ বড় ভাই আমার অনেক মানে ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ বড় ভাই আমাকে বলতেছে যে যাই হোক এটা নিয়ে আর আপসেট হওয়ার কিছু নাই, মানে অলরেডি তারা কনফিউজ যে ওটা এটা আপসেট হওয়ার কিছু নাই, এখন যেটা হবার সেটা তো হবেই, তুমি এগুলা নিয়ে কিছু ভাই বোন এটা নিয়ে এত মন খারাপ করে গিয়েছে বুঝছেন। আমি তো আমার
জায়গায়
কনফিডেন্স কিন্তু আছে, হ্যাঁ যে আসলে ও ট্রাই করতেছে, এখন কথা বলছে, দেখা যাচ্ছে আমি ভাইয়ের সাথে, আমাকে ভাইয়া বোঝাচ্ছে, আমি কিন্তু ফোনেই আছে ওর সাথে, ফোনে কথা বলছে, আমাকে সাথে চ্যাট করতেছে, এই অবস্থায় বাসার এই অবস্থায় এইভাবে কথা বলছে। তারপরে তার এক ঘন্টা পরে মনে হয় আমার দুলা ভাই আমাকে ফোন দিল, নীরব এটার মানে কি, কি শুনতেছে এগুলা, হ্যাঁ তুমি কি পাগল হয়েছো, তুমি একটা মেয়ে বাসার থেকে চলে আসবে এটা এটা কিভাবে সম্ভব, তুমি একবার চিন্তা করতেছো এটা পরবর্তী রিয়াকশন কি হবে, এটা হবে ওইটা হবে, তুমি এই জিনিসটাকে নিয়েই করছো, তোমার কি জীবনে আর কোনো মেয়ে ছিল না, তুমি এরকম একটা মেয়েকে ইয়ে করলা, মানে আমার দুলা ভাই আবার আমাকে ঝাড়তেছে,
হ্যাঁ
মানে একদম যা যা বলার বলি। তারপরে 26 তারিখে সকালবেলা, 26 তারিখ শুক্রবার ছিল, শুক্রবার ছিল, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আগের দিন রাতের ঘটনা শুনলাম যে ওর ওর আন্টিরা ওর বাসায় ছিল, যে শুক্রবার দিন হয়তো গেট টুগেদার নাকি নর্মাল সবাই আসে যারা যেহেতু উত্তর, আর ওর প্রায় অনেকগুলো খালা, সো ওই খালাগুলো সব আড্ডা আড্ডাবাজি গল্প করতে করতে আসে। তারপরে ওখানে এসে করতে করতে আমি
আবার এখন মানে টপ অফ দা টপিক তো এটাই,
হ্যাঁ হ্যাঁ বাসে তো এটাই যে ওটা ওর ও, তারপর আসতে মজা ব্যাপার হচ্ছে আগের দিন রাত্রে বেলা যেটা হচ্ছে 24 মানে ফার্স্টের দিন অথবা সেকেন্ড দিন, ও আবার বোকার মতো কি করছে লাগেজ গোছাইছিল, এখন বের হয়ে এত, যেমন ওর যে আগে প্ল্যানিং টা ছিল যে বাসে এসে মানে
ডায়লগ সিনেমাতেই তাহলে এক কাপড়ে বের হয়ে আসো বাকিটা দেখছি,
সেটা হচ্ছে যে মানে ওই প্ল্যানিং থেকে ওর তো যখন মানে ইয়ে করলো বুঝে ফেলছিল, হ্যাঁ বুঝে ফেলার পর পরের কারণ ওর প্রতি নজরদারি আরো শুরু হলো, বেশি 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 নজরদারি শুরু হলো, শুরু করার পরে ওই দিন শুক্রবার, তো আমি
একদিন
রাতের বেলায় ও 25 তারিখ রাতের বেলাও সে বের হওয়ার প্ল্যান ছিল যে যদি পারে 10টা 11টা দিকে বের হয়ে,
25 ডিসেম্বর, হ্যাঁ বড়দিনের দিন,
হ্যাঁ তখন কি আর বড়দিন তো ওদের মনে বড়দিন ছিল না ছোট দিন ছিল, দিন আর রাত কোন তো
দিন আর রাত তাই কোনো কিছু মনে নাই, হ্যাঁ
তারপরে তারপরে হচ্ছে শুক্রবার দিন আমি তো প্ল্যানিং যে একদম যে এটা আসলে আরো পারবে না, মানে মানে কেন পারবে না, কারণ ও আসলে একদম খুব সফট, একদম সফট একজন মানুষ, যেটা হচ্ছে ওকে আর সফটের চেয়ে বড় কথা হচ্ছে যে ও ওর বাসার সবাইকে অনেক বেশি রেসপেক্ট করে, যেমন এই যে এত সিরিয়াস একটা ব্যাপার দেখা যাচ্ছে ওর আব্বুকে যেভাবে যদি বলে যে যেও না বাই করছে, আবার যেমন আমি আগের কথা
সবার নজরদারিতেও চলে এসেছে,
তারপর বল আগের কথা বলে যে 5 মিনিটের জন্য যাতে বের হতে পারে মানে বাসায় ফিরে যেতে পারে, সো অনেক বিষয় তো ওগুলো তো আসলে যেই জায়গা থেকে ও যেভাবে বড় হয়েছে সো ওইটা বের হতে পারে নাই এখন, ঠিক ওই সময় এই জন্য শুক্রবারে স্টার্টিং এ আমি তো মনে করলাম যে না ও এখন ই করতে পারবে না, তাহলে নিশ্চয় দেখি আমি হঠাৎ করে, তারপরে আমাকে দেখি ড্রাইভার এসএমএস পাঠিয়েছে যে আমি ইয়েতে যাচ্ছি তোমার বাসা থেকে বের হয়ে আমি আন্টিদের সাথে বাইরে যাচ্ছি একটু, আমি বলছি ঠিক আছে যাও তুমি, যেতে কথা কথা বলছে পরে ও তখন ওর আম্মু ওর বাসায় ওর দুইটা আন্টি আর ও মিলে বের হয়েছে মানে 11টার দিকে, 11টার দিকে বের হলে তখন আমাকে 11টার দিকে বের হয়ে তখন আমাকে বলছে তুমি একটা কাজ করো তুমি উত্তরার দিকে একটু থাকো, উত্তরার দিকে থাকো আমি যদি কোনো বের হইতে পারি তাহলে তাহলে আমি ই করবো, তারপরে
তখনও বের হওয়ার প্ল্যান,
হ্যাঁ কারণ তখন যেহেতু ওর আম্মু নাই সাথে, হ্যাঁ তো তখন ওর দুইটা আনতে একসাথে, সো ওইখান থেকে পর একটা টাইমে গিয়ে মনে করেন আমি তখন উত্তরে গিয়ে যখন বলছে আমি গিয়ে তারপর তখন পৌঁছেছি এগারোটার দিকে এগারোটা বুঝতাম একটা
কোন জায়গাতে
উত্তরাতেই ও তার আগে আমাকে ইনফর্ম করো ইয়েতে ঢুকতেছে পার্সোনায় ঢুকবে ফ্রাইডে তে যেহেতু তারপর আবার বসে যে ওরা বসে আছে অনেকক্ষণ ধরে রাশ যেহেতু ফ্রাইডে রাশ বসে আছে আর এখন যেহেতু এই সিচুয়েশন ওকে একাও ছাড়বে না একজন মনে করেন সিরিয়াল যেই পাক মানে পুরো তিনজন একসাথে ঢুকবে তিনজন একসাথে বের হবে এই সিচুয়েশন থেকে তারপরে আস্তে আস্তে করে খুলো আমি আবার আমরা কিন্তু এবং আমি কিন্তু প্ল্যানিং করে ফেললাম যে আমরা ওই দিন বের হয়ে মানে যাবো বের হয়ে যদি বের হইতে পারে বের হয়ে তারপরে বিয়ে করে ফেলবো এবং আমি বাসার সময় বাসার থেকে বের হওয়ার সময় আমি কিন্তু মাকে বলেও আসি নাই কারণ এর আগের দুই দিন যেহেতু
পারতেছে না
মাকে যেহেতু বলছি মাকে বলার পর মা যেহেতু দেখলাম যে না এটা হয় না
মা বরণে থালি নিয়ে কতদিন দাঁড়ায় থাকবে
হ্যাঁ তো ওইটা হয় নাই না হওয়ার ফলে তারপরে আমি উত্তরে গিয়ে আমি আবার যে পার্সোনা তো আমি পার্সোনাও চিনি না মানে পার্সোনা তো মেয়েদের জায়গা সো আমি কেন চিনবো সো আমি গিয়ে পার্সোনার এক পাশের একটা গেটে দাঁড়ানো যে ওখান থেকে যদি বের হইতে পারে বের হলে আমি আমি গাড়িতে আছি অসুবিধা নাই আর এই পাশে আমি আবার ফোন দিছি আমার
ব্যান্ড ফলোয়িং এর উঠতে ঝামেলা তো ছিল না
আপনি এসে আমি যে পার্সোনাল একটা গেট আছে আপনি আর একটা পার্সোনাল গেট দুইটা আমি এক গেটে দাঁড়া থাকবো আপনি আর এক গেটে দাঁড়া থাকবেন ওইখানে জানাবি পরে মিল্টন সুন্দর করে ভদ্রলোকের মতো গিয়ে ওই গেটে দাঁড়ানো আমি বলছি যে আপনি আপনি করেন কিন্তু আমি কিন্তু গাড়ি থেকে বের হবো না আমি গাড়ি থেকে বের হলে সমস্যা আছে পাবলিক ঝামেলা করবে এটা না করে আপনি ওই গেটে থাকেন মিল্টন ভাই বিরক্ত মনে করেন যে একটা থেকে
দেড়টা চিনবে কিভাবে তাহলে দিকে মিল্টন ভাই উনি কি চিনতে
চেনার দরকার নাই মানে আমি তো গাড়ি নাম্বার বলে দিচ্ছি আমি যে ড্রাইভারে কথা হচ্ছে হ্যাঁ আমার সাথে ড্রাইভারে কথা হচ্ছে সিলভার কালারের গাড়ি আর এই পাশে আমার গাড়ি আছে তো আমার গাড়িতে তুমি আবার আমি আবার বলে দিচ্ছি আমি এই গাড়ি নিয়ে এসেছি হ্যাঁ মানে ওইটা নিয়ে আর মিল্টন ভাইয়ের গাড়িটা এমন এমন অ্যাশ কালার আর মিল্টন ভাইকে বলে দিছি মিল্টন ভাই আপনি গাড়ি থেকে বের হয়ে একটা দরজা খুলে দাঁড়ায় থাকবেন ইয়ের মধ্যে
এগুলো ইনস্ট্রাকশন দেয়া হ্যাঁ হ্যাঁ দেখবা
যে মানে কি আমি
যে গাড়িতে খুলে একজন দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে
না আর মিল্টন ভাইকে তো সে তো মানে হয় না আমরা আমরা তো আমার ফেসবুকে ছবি ফেসবুকে ছবি আপলোড করি বা ওর মধ্যে তো দেখা হয়েছে সো ওইভাবে করে ঠিক মানে সবচেয়ে বড় কথা কি এর মধ্যে কিন্তু যেহেতু আগের দিন ওই ব্যাগটা গোছানোর মানে লাগেজটা গুছিয়েছিল ধারণা করেছিল ওর বাসা থেকে বের হয়ে যাবে আসলে ওর বাসা থেকে হ্যাঁ যে বের হয়ে যাবে সো ওইখান থেকে একটা টাইমে ও কিন্তু বের হয়ে আসছে বের হয়ে এসে আমার গাড়িতে উঠছে গাড়িতে উঠে আমি সুন্দর করে মিল্টন ভাইকে ফোন দিয়ে বুঝছি মিল্টন ভাই আমি গাড়িতে উঠছি আপনি আমার সাথে আসেন পিছনে মিল্টন ভাই বলছে কই যাবেন আমি ঠিক আছে আপনার অফিসে চলেন মিল্টন ভাই পরে ওখান থেকে দুজন মিলে মিল্টন ভাইয়ের অফিসে চলে গেছি অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলছি
তারপরে বিয়ে করে আমার বিয়ে তো প্রস্তুতি নেওয়া না বিয়ে ওখানে গিয়ে প্রস্তুতি না আগে তো প্রস্তুতি ছিল না
কোন
মানে প্রস্তুতি ওই যে কাজী ভাই বাকি যেসব
না ওগুলো মিল্টন ভাই করছে
আচ্ছা সে অ্যারেঞ্জ করে
মিল্টন ভাই করছে সো ওগুলো মিল্টন ভাই করে তখন আমরা ওইখানে গিয়ে তারপরে আমি ওইখান থেকে আমার মামাতো ভাইটাকে ডাকলাম তারপরে আমার বাসা
মায়ের সাথে কথা বললাম
মায়ের সাথে কথা বললাম তারপরে ওইখান থেকে আমরা বিয়ে শাদী করে তারপরে বিয়ে শাদী করে তারপরে হচ্ছে আমি ওই দিন রাতে বাসায় থাকি নাই বাসে না থেকে ফ্রেন্ডের বাসায় থাকলাম আমাদের ক্যান্টনমেন্টে ফ্রেন্ডের বাসায় থাকলাম ফ্রেন্ডের বাসায় থাকার পরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে আরেকটা ফ্রেন্ডের বাসায় কারণ আমি চিন্তা করলাম যে এগুলো একটা হ্যাসেল হয়ে যাবে কারণ আমার আমি ওই ইয়ের সময় 2009-এ বা 2010-এ যেটা হচ্ছে আমি এক প্রোগ্রাম ইয়ে করেছিলাম আমাকে ওই আসলে বেরিবাদে আমাকে একবার চাপাতি দিয়ে কোপাকুপি হয়েছিল নিউজ হয়েছিল প্রথম আলোতে ওই আমাকে ওই ঢিলমারা পার্টি আমাকে ইয়ে করছিল
গাড়িতে
গাড়িতে ইয়ে করছিল তখন আমি দেখলাম যে আমাকে ইয়ের থেকে SMS পাঠিয়েছে র‍্যাপ থেকে র‍্যাপ 4 থেকে মেজর আসে ক্যাপ্টেন টু আমার কালকে অফিসে আসে অফিস আসার পর ওনার অফিসে গেলাম উনি দেখি সামনের দিকে তাকায় বলছে নীরব ভাই মিতালি থাকে না জি পর বুঝলে ছয়টা পাঁচতলা কোন পাশে আমি পুরো বোকা হয়ে গেলাম কি ব্যাপার উনি আমার ডিটেল করতে গিয়ে বলো পাঁচতলার কোন পাশে ডান পাশ না বাম পাশ বুঝছি যে আব্বু আপনার আব্বু এয়ারফোর্সে ছিলেন উনি মারা গেছেন 2001 আমি আস্তে আস্তে করে অবাক হচ্ছি আমি তখন ওই জিনিসটা মাথার মধ্যে আসলো যে সো নাম্বার পাওয়া তো কোনো ব্যাপারই না আমার নাম্বার হ্যাঁ নাম্বার নিয়ে তো অনেক বেশি হবে পর ওখান থেকে আমি আমার নাম্বার অফ করে দিলাম নাম্বার অফ করে আমি আমার ফ্রেন্ডের মামাতো ভাইয়ের নাম্বার নিয়ে রাখলাম বুঝলে আমার কাছে থাক এটা আমি ইউজ করি পর এখান থেকে পরের দিন হ্যাঁ হ্যাঁ পরের দিন আমি টিভি
মানে বিয়ের দ্বিতীয় দিন রাইট তাহলে
হ্যাঁ হ্যাঁ
প্রথম দিন তো বন্ধুর বাসা দ্বিতীয় দিন
হ্যাঁ তারপরে টিভি স্ক্রলে না ওইটা আগের দিন না পরের দিন মনে ভুলে গেলাম
একদিনের মধ্যে আর কি
না ও যেটা হচ্ছে আমাকে আমি এবার ইয়েকে ফোন করলাম ওই পরের দিন মেবি পরের দিন ফোন দিল আমাকে আমাদের থানার ওসিকে মানে আমার সাথে আবার বাংলাদেশ পুলিশের ভয়ঙ্কর রকমের ভালো সম্পর্ক মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অদ্ভুত রকমের সম্পর্ক সবার সাথে আমার সো আমি ফোন দিলাম শামীম ভাই কি অবস্থা বলেন তো ভাই মিয়া নীরব ভাই মিয়া আপনার কোনো খবর নাই আপনার আমি খুঁজতেছি
খবর হয়ে গেছে
হ্যাঁ বলছে আপনার কোনো খবর নাই এটা কিছু হইলো আপনার নাম্বার বন্ধ কেন এই কেন ওই কেন আমি বলছি কেন কি হয়েছে বলে আপনার নামে তো কেস আছে আপনার গাড়ি তো থানায়
গাড়িও থানায়
হ্যাঁ বলছে সিসি ক্যাম দিয়ে আপনার ওখান থেকে দেখছে আপনি সহ আপনাকে আপনার গাড়িতে একজন উঠছে আপনি ওই গাড়ি নিয়ে টান দিচ্ছেন এবং আপনার নামে মামলা হয়েছে এবং পার্সোনার নামে মামলা হয়েছে আমি বলছি বাবা কারণ পার্সোনার ওখান থেকে বলা হয়েছে এটা হচ্ছে যে যখন আমার শ্বশুর
মানে ইনফরমেশন লিক হয়েছে
না আমার শ্বশুর যখন কমপ্লেইনটা লেখার মধ্যে লিখছে যে গাড়ির মধ্যে ছয়জন ছিল ওরা এবং পার্সোনার যারা মেয়ে ওরা ওরা হেল্প করছে তাকে বের করে দিতে এবং তারা বের হয়ে আমার গাড়িতে এসে আমার গাড়িতে পাঁচ ছয় জন ছিল এদের সবার নামে এভাবে করা হয়েছে তো পার্সোনার নামে কেস হলো পরে এটা পরে আরো অনেক এক মাস পরে আমি এবার একদিন কানিজাপুকে ফোন দিলাম আপু বুঝতাম হ্যাঁ
এমনি বিভিন্ন কন্ট্রোভার্সি ভিতর দিয়ে যায় হ্যাঁ
এটা কোনো তোমার তোমার জন্য এটা না আমি তবে উনি মানে ফান করে বলছেন
তারপরে আমরা ওই যে ওসির যে রিঅ্যাকশন
আমাকে ইয়ে বললো আমি বলছি যে এখন কি করা যায় স্বামী ভাই বলেন তো পরে বলছি যে আপনি একটা কাজ করেন আপনি ফোন টোন অফ করে রাখেন মানে ওসি আমাকে বুঝাই দিতে যে আপনি ফোন অফ করে রাখেন আপনি আর মানে ইটি অন করেন না হ্যাঁ যে আমি জিনিসটা দেখতেছি আর আমি আপনার আপনার নাম্বার আমার নাম্বারে ফোন দিয়ে বইলেন যে মানে ইনফরমেশন কি হয় পরের দিন আমি আবার কি করলাম যে দেখলাম যে আসলে এটা এইভাবে করে যদি আমি ই করি মানে কিছু না বলি মানে পাবলিকলি বা
কই ছিলেন ঢাকার বিভিন্ন
হ্যাঁ ঢাকাতে আমার ফ্রেন্ডের বাসায় না বলি তাহলে জিনিসটা কেমন দেখে আমি কি করলাম আমার ওই আরেকটা ফ্রেন্ড আমার যে
বিয়ের মানে দুই তিন দিন পার হয়ে গেছে
হ্যাঁ মানে যেটা হচ্ছে ওই ছবি যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি মানে যত পত্র পত্রিকা নিউজ টিউজ করানো সব পত্রিকায় বাংলাদেশের এমন কোনো পত্রিকাই নাই যে নিউজ করাইনি আমি নিউজ করে বললাম যে এই কাহিনী বিয়ে করেছি আমরা বাট বিয়ের সময় আমার ফ্যামিলির লোকজন ছিল বাট বৃদ্ধির বাসার কেউ ছিল না মানে জিনিসটাকে তখন এত ক্লিয়ার করি নাই যে ওর বাসা থেকে বা কিছু করে তখন ওইভাবে নিউজটা হওয়ার পরে তখন দেখি যে ওই দিন রাতের বেলায় দেখি হচ্ছে যেদিন পেপারে আসলো তারপর দিন দেখি টিভি স্ক্রলের নিচে আমার শ্বশুর আব্বাজি আমার নামে অপহরণ কেস করেছেন তারপরে আবার যেটা হয়েছে যে অপহরণ কেস করে এখন যেহেতু আমরা কেউ কারোর সাথে কথা বলতে পারতেছি না যে আসলে জিনিসটাকে ঠান্ডা হইতে হবে তো তাই না মনে করেন আমি আপনার উপর ছেঁটে আছি আপনি আমার উপর ছেঁটে আছেন তো জিনিসটা সামনাসামনি হলে হয় মনে করেন আমি আপনাকে ঠুস করে গুলি মেরে দিব অথবা আপনি আমাকে ঠুস করে গুলি মেরে দিবেন আদারওয়াইজ আমরা দুজন বুকে বুক মিলায় আবার আমরা সামনের দিকে যাব বিষয়টা তেমন সো ওরকম যেহেতু
কেমন কেমন ছিলেন তখন এই যে এত আনরেস্ট বাইরে
না আমাদের এটা
হানিমুন মুডেই ছিলেন নাকি
হ্যাঁ মানে এটা এটা তো আমার বউ অনেক বেশি হ্যাপি ছিল বলছে অ্যাট লিস্ট আমার কাছে কোনো ফোন ছিল না
আচ্ছা
এই কয়েকটা দিন যে ফোন ছিল না এটা ওর জীবনের সবচেয়ে বেস্ট টাইম নাকি এখনো বলে হ্যাঁ ফোন না থাকে আমি সারাক্ষণ নাকি ফোনে থাকি কিন্তু ফোন মানে ফোন তো কাজেই আচ্ছা তারপরে যেটা হচ্ছে রাতে বেলা স্ক্রলে দেখলাম আমার নামে অপহরণ মামলা হয়েছে পরে তারপর এখন যেটা হচ্ছে যে অপহরণ মামলা যতই হোক জিনিসটা হচ্ছে যে এটা তো এমন যে মামলাটা দিয়েছে এটার মধ্যে এমন না যে 18 বছরের কম তারপরে
সেগুলো উল্লেখ করেননি?
হ্যাঁ সেগুলো উল্লেখ করা ছিল, কিন্তু যেটা হচ্ছে অপহরণ মামলাটা হচ্ছে আপনার 22 ধারা একটা জনের জবানবন্দি দেওয়া হয় যে আমি 18+ এবং আমি নিজের সৎ জ্ঞানে আমি তার সাথে আমি চলে এসেছি। আদারওয়াইজ যদি সে 18 নিচে হয় তাহলে সে যদি এই 22 ধারা জবানবন্দি দেয়ও তাও লাভ হবে। আর মানে এমন একটা ঘটনা ঘটছে যে এই 29 তারিখে মনে করেন যেহেতু একদম ইয়ার এন্ডিং, এই সময় সব পোর্টট বন্ধ, সো আমি একদম পুরো বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়লাম। আমি মনে করেন যদি এটা একদিন দুই দিন আগে হতো, আমি 1 তারিখ 2 তারিখে 29 তারিখে ঘটনা, আমি 30 তারিখে দেখা যায় হাইকোর্ট থেকে বেইন নিয়ে নিতে পারতাম যে আমি আমার 22 তারা জবান দিয়ে দিচ্ছে আমার ওয়াইফ, যে
ওই সুযোগটা ছিল না
একদমই, মানে ওইটা তখন তো হচ্ছে মানে একটা কি জানি একটা সময়
দিতে যায়
মানে ছুটি এবং আরো কি কি জানি ছিল, ও তারপর তখন হচ্ছে হরতাল অবরোধ
ওই সময়
একদম ওই সময় না, সো ওইটা কিছুই করার ছিল না আমাকে, আই হ্যাড টু ওয়েট। হ্যাঁ মানে উপায় একদমই ছিল না, তারপরে এটা ওয়েট করে আস্তে আস্তে জিনিসটাকে আমি হাইকোর্টে অলরেডি তো পত্র পত্রিকায় যে কোনো
ভালো ভাবে ছিল,
তারপরে আমার ব্যারিস্টার যে তাপস ভাই, তাপস ভাইয়ের খালাতো ভাই ছিলেন তৌফিক, উনি গিয়ে কোর্টে দাঁড়ায় যখন দেখেন
কতদিনের মাথায় তাহলে মুভটা,
ও অনেক দিন, মানে সেটা হচ্ছে 13 তারিখ
মানে প্রায় 16-17 দিন পরে। কোথায় তখন এই 16 দিন কোথায়?
ও ফ্রেন্ড, ও 16 দিনে 12 দিনই ছিলাম হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাসায় বরানিতে।
একবার কি বাসাতে? হ্যাঁ
হ্যাঁ বাসাতে,
মানে বের হওয়া বা এরকম সুযোগই তো নাই?
সুযোগ না, যেটা হচ্ছে যে আমার বউ বের হয়েছে, বাট আমি যেহেতু মানে আমি বের হলে পাবলিক ইয়ে করতে, যেহেতু কারণ এটা নিয়ে একটা মামলা একটা ব্যাপার আছে,
কোনোভাবে মনের মধ্যে সব কাজ করেনি যে ঋদ্ধিকে তো কোনোভাবে ওর বাসার লোকজন, যেহেতু ঋদ্ধি খুব মানে কি বলবো ওর মনে হয় বাড়ির মানে ওর মনে হয় পৃথিবীটা খুব বেশি বড় না, এবং সে অনেক রেসপেক্ট করে ওর ফ্যামিলি মেম্বার, যেটা বলছিলেন যে এরকম দুশ্চিন্তার ভিতরে কাজ করেনি যে কোনো দিকে যদি ওরা কন্ট্রোলে নিয়ে নেয়।
ওইটা তো করণের কারণ হচ্ছে যে বরং আমি যখন প্রথম ব্যবসায় ছিলাম তখন আতিক এবং রবিন এবং শারিয়া আমার ফ্রেন্ড ছিল, ওদেরকে নিয়ে দেখা যাচ্ছে যে ফোন যাতে ট্র্যাক করতে না পারে সেই জন্য দেখা যাচ্ছে যে মানে ওই ফ্রেন্ডদের ফোন নিয়ে বাইরে গিয়ে অনেক দূরে কোথাও গিয়ে মানে আমি যেখানে আছি লোকেট করতে না পারে,
BTS এর মাধ্যমে ট্র্যাক করতে না পারে
বাইরে গিয়ে ওর আম্মুর সাথে কথা বলেছি, এবং ওর আম্মুকে বারবার ও বলছে যে জিনিসটাকে নরমালি মেনে নাও, আমি এখন ঠিক আছি।
কথা ও বলেছেন আপনি?
ও বলেছেন, আমি বলি নাই, বলছেন আমি ঠিক আছি, সো ই করো না, আমি আমরা ঠিক আছি, হোপ সো ঠিক হয়ে যাবে, এই আর কি।
মানে ভরসার জায়গাতে কোনো রকমের কোনো
না
ছিল না। আচ্ছা তারপর
তারপরে যেটা হচ্ছে যে
কোর্টে মুভ,
হ্যাঁ ওই কোর্টে মুভ করলাম, কোর্টে মুভ করে তখন আমাকে যে বিচারপতি আমাকে দেখে হেসে দিতে,
আচ্ছা কিরকম
হেসে দিয়ে বলছে যে কি কেসটা পড়েন, কারণ অলরেডি পেপার আমার যতটুকু ধারণা মানে ওটা ওনার আমার মানে ওনার চেহারার এক্সপ্রেশন দেখে আমার
কি ছিল আপনি দাঁড়াইছেন রাইট?
হ্যাঁ মানে যেটা হচ্ছে যে দুই পাশে তো অনেক লোকজন থাকে সিনেমায় আমরা যেরকম দেখি, আমি তো ফার্স্ট টাইম দেখি দুই পাশে, এবং যে বিচারপতি দুজন একদম ফ্রন্টে উপরে থাকে এবং এই দুই রোয়ের মাঝখানে যিনি হচ্ছে আমার লয়ার, আমার লয়ার হচ্ছে বলবেন যে
রিপ্রেজেন্ট করছে
কি হবে, আর ঠিক তার পেছনেই
আপনি
আমি দাঁড়ান, উনি আমাকে দেখে হেসে দিয়েছে, পরে বলতেছে যে পর আমার লয়ার বলছে যে উনি বিয়ে করেছেন এই সময় ওনার শ্বশুর ই দিয়েছেন, বাট ওনার ও 18+ এবং উনি সব জ্ঞানে চলে আসছেন, কিন্তু এই এখানে যে ব্যাপারটা এখানে হচ্ছে যে মানে এটা ইন্টেলেকচুয়াল কথা মানে জানা মানুষকে অনেক মানুষকে জানানোর জন্য, সেটা হচ্ছে যে এইসব কেসে কি হয় যে আপনার বউকে আমার দরকার নাই, আমার তারপর আমি নিয়ে আসছি ইন কেস যদি কখনো বলেন, বিচারপতি কিন্তু এটা দেখবে না, এটা দেখে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সো বিচারপতি হচ্ছে শুধু ইয়েস অর নো এরকম কিছু বলবে, সো তখন উনি বলছে যে 18+ আর উনি মেয়ে চলে এসে বিয়ে করছে বাট ওনার শ্বশুর ই করেছে, পর উনি হেসে বলছে যান 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 বেল বেল,
এইভাবে
আমি আপনি তো শুনি না, যান হাতের ইশারা বলছে যান 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 চলে যান, পরে ওখান থেকে চলে আসছি, পরে আর একটা দিন
ওখানে তো পেপার সাবমিট করা হয়েছিল রাইট, 18+ যে ঋদ্ধি সেসব পেপার গুলো তো দিয়েছিলেন তখন আপনার ওখানে?
হ্যাঁ আচ্ছা, ও ওগুলো তো নিয়েই বের হয়েছে আমার বহু তো বাসার থেকে নিয়েই বের হয়েছে,
সেটি জন্ম নিবন্ধন যা যা লাগে আর কি, ওকে তারপর
তো তারপরে তো তো বাসায় চলে আসলাম, এবং বাসায় এসে
তারপরে তো হইতো আম্মা তারপর আমি সবাই মিলে
বাড়ির পরিবেশ কি ছিল ফার্স্ট যখন বাসায় ঢুকলেন ফাইনালি?
হ্যাঁ,
আমাদের খালামাতার বৌমাকে পেল আর কি।
না, এর মাঝখানে একজন দেখা হয়েছিল বাসায় না, আমাদেরই পাশে একটু কয়েকটা বিল্ডিং পরে আমার
দাদা করেছিল ওখানে,
আমার বান্ধবীর বাসায় মা ছিল, ওইখানে গিয়ে আমরা দেখা করে
আসছিলাম।
কি ফর্মালিটি সর্মালিটি ছিল না, শরবত খাওয়া দেয় আবার বাসায় এসে আবার সেম ফর্মালিটি করছে। আবার কিছুদিন আগে যে বিয়ের প্রোগ্রাম করলাম দেড় বছর পরে, এখন যে আবার ও সেম কাহিনী করছে, মানে তিনবার হয়েছে একই ঘটনা।
এই বিষয়গুলো হওয়ার পরে দেন ফাইনালি কিভাবে রিদ্ধির পরিবারের সাথে সেটেল ডাউন হওয়ার পুরো ব্যাপারটা?
না, ওই ঘটনার পরে আসলে এই কোর্টের এই ব্যাপারগুলোর পরে আসলে সত্যিকার অর্থে তো জিনিসগুলো অনেক, আমি বললাম না যে সামনাসামনি কথাগুলো অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তখন আমি আমার ওই যে যখন বারবার কথা বলছিল ওর বাসার সাথে, ওর আম্মার সাথে এবং ওর বাপার সাথে যখন কথা বলতেছিল, তখন ও বুঝলে নীরবের সাথে কথা, নীরবকে বলে আমাকে ফোন দিতে। বাট আমি যেহেতু মানে আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটছে, এটা ঘটনাটা এখন আমি আসলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাক, বাট এই যে মামলা টামলা যে জিনিসটা ক্লিয়ার হয়ে তারপর আমি কথা বলি। বাট তাই করেছি যে ইয়ে করে তারপর আমরা একটা ডিসিশন নিলাম যে হ্যাঁ ঠিক আছে, যে ঠিক আছে। পরে উনি আমার শ্বশুর আমাকে একদিন বাসায় ডাকলেন, বাসায় দেখে
ফোন কি আপনি দিয়েছিলেন তার ভিত্তিতে নাকি এমনি ডাকলেন?
তারপর রিদ্ধির ফোন থেকে,
আচ্ছা
ফোন থেকে কথা বললাম, কথা বলার পরে বললো যে বাসায় যেতে। মনে করেন যখন এই জিনিসটা কেসটা হলো, এক হচ্ছে বেইল দিয়ে দিল আমাকে, তার মানে হচ্ছে আমি যতদিন ইচ্ছে ততদিন পর্যন্ত ঘুরতে পারি, এক মাস বা
যে সময় যাবে।
এরপরে হচ্ছে আমার বউকে নিয়ে আমি একদিন গেলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, সে
গেছে খারিজ হয়ে যায়, সে
জবানবন্দি দেয় যে আমি
কেসটা খারিজ হয়ে যায়। আচ্ছা, তাহলে তো মামলা প্রত্যাহার প্রয়োজন পড়ছে না। তারপর
এই তো তারপরে বাসায় গেলাম, বাসায় গিয়ে
শ্বশুর বাসায় গিয়ে প্রথম ফেস করছেন।
হ্যাঁ, তারপর তো নর্মাল হয়ে গেছে আসলে আস্তে আস্তে করে। যেটা হচ্ছে যে আমার মানে শাশুড়ি মানে অনেক মানে রেগে না বা আপসেটও না, উনি অনেক মানে
অভিমানে
অভিমান ছিল যেহেতু ওনার ফ্যামিলি ট্যামিলি বিষয়গুলো, তখন বলতো তুই যদি এইটাই করবি মানে আমার তাহলে আমার আরো জিনিসটা ক্লিয়ারলি বললেই হইতো, তাহলে আর এত ঘটনাগুলো ঘটতো না। বাট উনি হয়তো সেই সিচুয়েশনে বুঝে নাই যে বাসার থেকে বের হয়ে পর্যন্ত আসতে পারে।
সেটাই আর কি, ভাগ বোঝা ব্যাগ গুছে এত বসে। এনিওয়ে ফাইনালি সবকিছু সেটল ডাউন, নীরব অনেক ভালো আছে এখন। সময়ের জন্য, কিছু সময়ের জন্য ফোন ওপেন করে দিই, নীরবের সাথে কথা বলতে পাগল হয়ে আছে আমাদের লিসেনার্স কমিউনিটি। ছোট্ট একটা বিরতি,
তার আগে আমি মার সাথে,
হ্যাঁ প্লিজ মায়ের সাথে একটু কথা বলে নিক নীরব, এই ফাঁকে মায়ের সাথে একটু একটু কথা বলে নিক নীরব, আর আমরা একটু কিছু টেক্সট নিই। আমরা কিন্তু লাইভে আছি, আমরা কি রিদ্ধির সাথে কথা বলবো না? সবকিছু অসম্পূর্ণ থেকে যায় নীরব, অবশ্যই কথা বলবো, সালামার সাথে কথা বলতে পারলে খুব ভালো হয়।
ওকে, আমরা যেহেতু গুরু যেহেতু বললেন ফোন লাইন ওপেন করে দিচ্ছেন, তো নাম্বারটি বলে দিচ্ছি 09611904904, আবারও বলছি 09611904904, এই নাম্বারটি ওপেন করে দিয়েছি। তো আপনি কল করতে পারেন নাম্বারে, আর অবশ্যই এসএমএস করবেন বন্ধু, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল আইডিটা আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। আর এখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি আজকে আমাদের অতিথি বন্ধু মডেল এবং অভিনেতা নীরবে, সেখান থেকে বন্ধু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর আমাদের পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যে সার্চ বার আছে সেখানে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই অনেকগুলো পেজ আসবে। বাট যেই পেজে আপনি লাইকিংয়ের সংখ্যা দেখবেন 42,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো কিছু টেক্সট পড়ছি, যেমন খান নীলিমা আছেন লিখেছে নীরব ভাইকে, আচ্ছা আমি একজন আর্টিস্ট হিসেবে লাইক করতাম, আজ গল্প শুনে একজন সাধারণ মানুষ হিসেবে পছন্দ করছি। And Raihana Ahmed Rayan আছেন লিখেছেন it's awesome brother and Mohammad Rezaul Karim লিখেছেন শুভ হোক আপনাদের জীবন মিজান আছেন ফেনি থেকে লিখেছেন যে গুরু আমি মিজান শুনছি ওকে মিজান বলেছেন যে আমি কুয়েত থেকে লিখেছি ওকে ওনার আইডি নাম্বারটা ছিল মিজান ফেনি এনিওয়ে মিজান বলেছেন উনি কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন ইমাম বলেছেন যে ওনার ফেভারিট হচ্ছে নীরব আকাশ হোসেন আছেন লিখেছেন আমি অল টাইম থাকবো তোমাদের সাথে শামিম হাসানও আছেন লিখেছেন নীরব ভাইয়ের ভয়েসটা খুব সুন্দর আজ নীরব ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই এনিওয়ে পৌঁছে দেবো বার্তাটা আর চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে সুন্দর একটি গান শুনবো তারপর পরই ফেরত আসছি সাথে থাকুন শুনতে থাকুন
Girl, with a bang bang, bounce with it, girl, dance with it, girl, get with it, girl, with a bang bang.
Come on, turn the radio on, it's Friday night, and I won't be long. Gotta do my hair, put my makeup on, it's Friday night, and I won't be long. Till I hit the summer, hit the summer.
You're listening to Dhaka FM 90.4. Test transmission currently in Chittagong, Cox's Bazar, Baiman Singh, Rongpur, Bogra, Rajshahi and Sylhet.
শুনছেন আপনি ঢাকা এফএম 90.4 আর চলছে ভালোবাসার বাংলাদেশ, সাথে আছি মেঘলা, আছেন গুরু ইতিশাম এবং আছেন আছেন আজকে সবার আপনাদের সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ সবার কাছে হ্যান্ডসাম হিরো অনেকের কাছে অনেক কিছু সেই মানুষটি মডেল এবং অভিনেতা নীরব। শুনছি তার জীবনের কথা ভালোবাসার কথা খুব জমে গেছে, সবাই খুব ভালোভাবে কানেক্টেড, সবাই খুব এসএমএস করছেন, কমেন্ট করছেন, আর যারা এখনো করছে না তাদেরকে অনুরোধ করছি কেন করছেন না অবশ্যই এসএমএস করুন, কমেন্ট করুন। নিয়মটা আপনার জন্য আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম স্পেস লোকেশন স্পেস এইজ দিয়ে তারপর আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখানে আমরা একটি পোস্ট আপলোড করেছি, তো সেই পোস্টটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন। তো সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আমাদের পেজের অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakafm। এই পেজটি আপনি খুঁজে পাবেন কিভাবে, খুঁজে পাবেন যেভাবে সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বাড়িয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিবেন, এবং যেই পেজে আপনি দেখবেন যে 42,000 প্লাস লাইক আছে সেটি ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। ওকে, আর জানি যে অনেক বন্ধু আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান তাদের ভালোবাসার কথা, তো আপনি খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন এই প্ল্যাটফর্মে। তো সেজন্য আপনাকে এসএমএস করতে হবে, এসএমএস এর নিয়মটা আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার এইজ, নেম, লোকেশন, আপনার ফোন নাম্বার, দেন পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার, একবার একাধিকবার করলেই এসএমএসটা ভালো হয়। আর ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে এসেও ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে অফিসের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা এফএম 90.4 নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। সবকিছু খুবই ইজি, আর নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস, খুব সুন্দর একটা প্লেস, খুব সুন্দর সেখানকার মানুষগুলো। আর আছেন আমাদের আমাদের বন্ধু আমার সাথে কথা বলেই যাচ্ছেন, মনের কথা প্রাণের কথা জানিয়ে যাচ্ছেন, কেমন লাগছে এই প্রোগ্রামটি, তাদের পছন্দের হিরোকে পছন্দের মানুষকে কেমন লাগছে শুনতে। তো এই মুহূর্তে আছেন শামীম ইসলাম, ওকে, আমাদের পেজে নতুন লাইক দিয়েছেন, উনি রংপুর থেকে জয়েন করেছেন, ধন্যবাদ আপনাকে। রুবেল হোসেন রকি আছেন, লিখেছেন যে নীরব ভাইয়ের স্টোরিটা তো আস্তে আস্তে আচ্ছা নীরব করে দিচ্ছে। আছেন আরেকজন বন্ধু বিজয়, লিখেছেন যে চিটাগং থেকে শুনছি, অনেক ভালো লাগছে, নীরব ভাইয়ের সাথে কি কথা বলা যাবে? অবশ্যই যাবে বন্ধু, কারণ আমাদের ফোন লাইন ওপেন করে দিয়েছি আপনার জন্য, নাম্বারটা আরো একবার বলছি 09611904904, এই নাম্বারটি খোলাই আছে, তো আপনি ফোন করতেই থাকুন, অবশ্যই অবশ্যই কানেক্টেড যদি হন তাহলে নীরব ভাইয়ের সাথে কথা বলা যাবে। অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে লাকি, যুক্ত হয়েছেন ইমাম, লিখেছেন এটা, উনি আরো একবার লিখেছেন যে ওনার ফেভারিট হিরো হচ্ছে নীরব। আছেন আমার সাথে মুস্তাক, যুক্ত হয়েছেন মোজাম্মেল হক রিফাত, লিখেছেন নাইস লাভ স্টোরি। আছেন এই মুহূর্তে জয় বিশ্বাস, আছেন হীরা যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আছেন রাকিব আহসান রংপুর থেকে, উনি এফএম শুনতে পাচ্ছেন এটি জানিয়েছেন, এবং কিছু প্রবলেমও হচ্ছে, বারবার অন অফ হচ্ছে এটা জানিয়েছেন। ওকে বন্ধু, আমাদের ন্যাশনালি কভারেজ তো আপনারা জেনে গেছেনই যে 9টা স্টেশন আমাদের ওপেন হচ্ছে, 51 ডিস্ট্রিক্ট কভার হচ্ছে, তো অনেক বন্ধুরাই আমরা অনেক বন্ধুদেরকে পাচ্ছি নতুন নতুন করে, নতুন নতুন জেলা থেকে, নতুন নতুন সিটি থেকে, নতুন নতুন অঞ্চল থেকে, সিটি না, নতুন 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 অঞ্চল থেকে আমরা পাচ্ছি বন্ধুদেরকে অনেকভাবে, প্রতিদিনই প্রতি মুহূর্তে কানেক্টেড হচ্ছে অনেক বন্ধু আমাদের সাথে। তো অবশ্যই আপনি আমাদের সাথে এতদিন সাথেই থাকবেন এবং যে সমস্ত বন্ধুরা আমাদের দেশের বাইরে থাকেন তারা কিন্তু অনলাইনে চাইলে আমাদেরকে শুনতে পারবেন যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো সেক্ষেত্রে আমাদের ওয়েব পেজের নাম্বারটি বলছি, অ্যাড্রেসটি বলছি, www.dhakafm904.com। এখান থেকে গেলেই বন্ধু আপনি আমাদেরকে অনলাইনে শুনতে পারবেন। ওকে, অ্যান্ড আছেন আমার সাথে শামীম মোহাম্মদ রিপনে যুক্ত হয়েছেন, রুবেল হোসেন রকি আছে, ইকরামুল হক লিখেছেন যে ওকে নাইস জুটি খুব ভালো লাগছে শুনতে, লিমন হাসান আছেন লিখেছেন যে নীরব ভাইয়ের ওয়াইফের কণ্ঠটা উনি শুনতে চান, ওকে আমরাও শুনতে চাই, অধীর আগ্রহে অপেক্ষা করছি, শুনতে পাবো কি না জানি না তবে ওয়েট করছি, আশা করছি শুনতে পাবো। এনিওয়ে নাজমিন লিখেছে নীরব ভাইদের আচ্ছা আচ্ছা ওকে, নীরব ভাইদের মতো মানুষ লাভ করে এরকম ফাইট করতে হয় এটাতে উনি খুব সারপ্রাইজড, এটাই লিখেছেন। কামরুল হাসান রংপুর থেকে আছেন, লিখেছেন আপু কেমন আছো তোমরা, আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে কোমল যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আছেন মোহাম্মদ নজরুল ইসলাম চিটাগাং থেকে, সোহানা আছেন এই মুহূর্তে এবং আছেন আরো অনেক বন্ধু, তানজিলা শাকিল ঢাকা থেকে যুক্ত হয়েছেন, নাসির আছেন তেজগাঁও থেকে, তনিও আছেন ফার্মগেট থেকে, আছেন আয়ন রংপুর থেকে, রাহাও যুক্ত হয়েছেন রংপুর থেকে এবং মেঘা আছেন দোহার থেকে, রাসেল নিউ মার্কেট থেকে আমাদেরকে শুনছেন এবং আছেন মাহিয়া সিলেট থেকে, সালমান সাইম আছেন যাত্রাবাড়ি থেকে, আছেন আরো অনেক বন্ধু যেমন রনি লিখেছেন সিলেট থেকে, তুবাও আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর থেকে। ওকে, রংপুরের বন্ধুরা মনে হয় বেশি কানেক্ট করতে পারছেন আমাদেরকে। বন্ধু আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর আবারও বলতে চাই যে যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান ভালোবাসার কথা, খুব সহজেই আসতে পারেন। খুব সহজ একটি কাজ করতে হবে, ছোট্ট একটি কাজ, সেটা হচ্ছে SMS। আর SMS এর নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, আপনার এজ, আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে ঢাকা SMS, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm এবং এখানে আমাদের যে পেজ আছে সেই পেজটি আপনি কিভাবে খুঁজে পাবেন, পেজের লাইকিং এর সংখ্যা হচ্ছে 42,000+, তো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আপনি প্লিজ ভুল করে অন্য কোনো পেজে লাইক দেবেন না, ঢাকা FM এর যেই পেজটিতে দেখবেন আপনি 42,000 লাইক সেখান থেকেই আপনি লাইক দেবেন, এটাই আশা করছি, এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এই মুহূর্তে চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর আবারও সাথেই থাকুন।
মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়, একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই,
ভাবছি তোকে আসছি কত যদি বলে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলোকে চলো তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বলে কে তুই বলে কে তুই বলে কে তুই বলে লজ্জাতে তোর নেমেছে কল্পনা দিচ্ছে গাছে জল অল্প আলো অল্প ছায়া অল্প আমায় বল আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কথা তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির জল কে তুই বলে কে তুই বলে কে তুই বলে কে তুই বলে মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম কুড়োব আমাকে চুপটি করে মনের কথা বলতে হয় আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কথা তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল 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 ঢাকা আছে ভালোবাসার বাংলাদেশ
সাথে আছি সাথেই আছেন এটা জানি ভালো মতোই এবং আছেন বন্ধু আমাদের সাথে শুনছেন আপনি ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই ভালো লাগার অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ এবং আজকের অতিথি বন্ধু মডেল এবং অভিনেতা নীরব শুনছি কার জীবনের কথা ভালোবাসার কথা খুব চমৎকার হচ্ছে গল্পগুলো খুব সুন্দরভাবে বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড তো কানেক্টেড হতেই থাকেন এবং একটু আগেও আমি লিঙ্কে বলেছিলাম কিভাবে এসএমএস করতে হবে কিন্তু যারা মাত্র কানেক্টেড হলেন তাদের জন্য নিয়মটি আরও একবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং গুরু এতসাম বলছিলেন যে আজকের ফোন লাইনটি ওপেন করে দিয়েছি তো নাম্বারটি আপনার জন্য আরেকবার বলছি অসংখ্য ফোন অলরেডি আসা শুরু করেছে কিন্তু আরেকবার বলছি নাম্বার 09611904904 আবারও বলছি 09611904904 ফোন করতেই থাকুন এবং আমাদের সাথে কথা বলতেই থাকুন এবং গুরুর কাছে যাচ্ছি
ওকে আমি আমি আসলে যথার্থই বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যখন বলি যে থার্ড টাইম বলতেছি আর কি অনুষ্ঠানে মাঝে একবার বলেছি এখন থার্ড টাইম লাস্ট টাইম আর কি বিনয়ের সাথেই বলছি যে নীরব ব্যক্তি নীরব মডেল হিসেবে আমরা চিনি তাকে চিনি বাংলাদেশ টেলিভিশনের অভিনেতা হিসেবে চিনি তাকে একজন ফিল্মিস্টার হিসেবে কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্যক্তি নীরব যে মানুষ হিসেবে ভালো আমার কাছে তাই মনে হয় না কোনো কারণ ছাড়াই মনে হতেই পারে এবং যা হয় আর কি কিছু নেগেটিভিটি কিছু নেগেটিভ পারসেপশন কেন যে মানুষের মধ্যে তৈরি হয় তাও আমরা জানি না যে পারসেপশনের জন্য ওকে কি কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে ঋতিকে তার নিজের মতো করে পেতে গিয়ে ঋতিকে তো এই পারসেপশন থেকে আমাদের আসলে খুব তাড়াতাড়ি বের হয়ে আসা উচিত এই পারসেপশন যে ছিল তার মিডিয়া লাইনে কাজ করার বিষয় নিয়ে আর তো কিছুই না কিন্তু এসব পারসেপশনের ঊর্ধ্বে থেকে এই মানুষটার সাথে আমি আগে যেহেতু একবার দুইবার কাজ করার সুযোগ আমার হয়েছে তো আমার এটা অবজারভেশন ছিল যে না এই মানুষটি, আর যাই হোক আমার কাছে মনে হয়েছিল যে এই মানুষটি ভালো। আজকে যখন কথা বলছিল নীরব তখনও এই বিষয়টাই বারংবার মনে হয়েছে যে একজন খোলা মনে খুব সাধারণ একজন নীরব নিজেকে রিপ্রেজেন্ট করছে। এবং অবশ্যই এখন আমরা বলতেই পারি লিসেনার্স কমিউনিটি অনেক সময় অনেক কমপ্লেন করেন আপনারা যে সেলিব্রিটিরা সাধারণ মানুষের মতো নাকি প্রাণ খুলে কথা বলে না ভালোবাসার বাংলাদেশে। আজ কিন্তু প্রমাণিত হয়েছে যে নীরব প্রাণ খুলে নিজের সমস্ত কথা অকপটে আমাদের সামনে উপস্থাপন করেছে। নীরবকে নিয়ে আর কোনো কনফিউশনের কোনো জায়গা নাই যেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছি। নীরবের অটোবায়োগ্রাফি ডকুমেন্টেড হয়ে থাকলো আমাদের ভালোবাসা বাংলাদেশের আর্কাইভে। নীরব থ্যাংক ইউ, থ্যাংকস অনস অ্যাগেন অফিসিয়ালি আর কি।
ভালো লাগছে কথাগুলো বলতে পেরে, এবং যেহেতু আর আপনি গুরু,
আমি
গুরু তো সবাই সবাই আপনাকে গুরু হিসেবে চেনে, তো ভালোবাসার গুরু। তো এই যে প্যারাসিটামল বা বিনাপা এইসব টিপস যেগুলো দিয়ে থাকেন সেই টিপসগুলো আজকে অনেককে অনেকভাবে পাচ্ছে। সো যেহেতু আমরা একটা মিউচুয়াল একটা ব্যাপার থাকে যে মিউচুয়াল যত ঘটনা থাকে ওইটা দিয়ে কিন্তু অনেক কিছু শেয়ার করা যায়। সো এটা আমার মানে এই গল্পটা থেকে যদি কারো কোনো হেল্প হয়ে থাকে এবং সেই আপনারা যদি কোনো স্কোপ থাকে কোনো কিছু বলার, মানে তাতে তাতে যদি কোনো আমাদের লিসেনারের উপকার হয় সেটা ডেফিনেটলি আমিও মানে বেশি
আমাকে ধরিয়ে দেওয়ার জন্য থ্যাংকস নীরব। প্রথম যেটা উপকার হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে নীরব এটা তো আপনি বিশ্বাস করেন যে তাই অনেকটা ব্লেসিং এর মতো যে স্রষ্টা খুব কম মানুষের কপালেই কম মানুষের ভাগ্যে এরকম এরকম সুযোগ তৈরি করে দেন যেখানে একটা মানুষ বহু মানুষের হাজারো না লাখো না কোটি মানুষের ভালোবাসা একটা উপলক্ষে পরিণত হয়। এটা কিন্তু স্রষ্টার ব্লেসিং ছাড়া কোনোভাবেই সম্ভব না। একজন মানুষের মধ্যে কোয়ালিটি থাকলে যে সে বিখ্যাত হতে পারবে এটা ভাববার কোনো কারণ নাই, আল্লাহ 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 তালা যদি নিজে না চান। তো সেই জায়গাটা আপনারা কিন্তু অনেক বড় করে আপনি পেয়েছেন। কিন্তু এরকম যাদের স্বপ্ন চুরি হয়ে যায়, যাদের স্বপ্ন বাস্তবে রূপ নেয় না কখনো, তারা তখন ভাবে যে আমি একটা মেয়ের ভালোবাসা পাচ্ছি না, পেলেও এত ঝামেলা, এত ঝুঁকি, এত সমস্যা। তারা আজকে কাছ থেকে দেখলো বা জানলো বা খুব ভালো করে বুঝলো যে নীরবের মতো মানুষকেও কিন্তু ভালোবাসা পেতে হলে, ভালোবাসাকে নিজের মতো করে জয় করতে হলে তাকে আগুনে পুড়ে খাঁটি সোনা হতেই হয়। তো যারা এরকম পরিস্থিতির ভিতর দিয়ে পার করছে এখন, তারা হয়তো নিজেরাও ভাববে যে না এইসবের মধ্যেই সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাওয়ার সেই তাগিদটা থাকে, যেটা যে কোনো মানুষের জীবনেই স্বাভাবিকভাবে এই জিনিসটা আসতে পারে, যেভাবে আসছে নীরবের মতো একটা সেলিব্রিটি জীবনে। তো সব মিলিয়ে আমরা এখন ফোন কল ওপেন করে দিচ্ছি। দ্য ফ্লোর ইজ ইয়ার্স, দ্য লিসনার্স কমিউনিটি অফ ভালোবাসার বাংলাদেশ, প্রাণ খুলে কথা বলুন নীরবের সাথে। অ্যান্ড দ্য নাম্বার ইজ পেয়েছি, তাই তো? আপনি যদি কোনো কিছু বলতে চান বা আমাদের আমাদের আজকের গেস্টের সাথে যদি কথা বলতে চান। হ্যালো হ্যালো ফুয়াদ, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি জি শুনতে পাচ্ছি।
জি, আমাদের গেস্ট আজকের নায়ক মডেল নীরব।
নীরব ভাই এগারো সালাম জানাই, তাও কি নীরব ভাইকে যদি আমি কখনো সামনে পাই তাহলে অবশ্যই আমি তার পায়ে ধরে সালাম করব যে আমার মতো একজন ব্যক্তি প্রেমিক পথে নীরব ভাই আসে নাই, অন্তত একটা মানুষ দেখলাম খুব ভালো আছে, খুব সুখী আছে।
আমাকে অবশ্যই পা ধরে সালাম করতে হবে না, কারণ আমি আপনার মতো একজন মানুষ। সো ব্যর্থ প্রেমিক বলে নিজেকে ইয়ে করবেন না, ইনশাল্লাহ ভালো মতো প্রেমটাকে বোঝান, যাকে প্রেমটা বোঝাচ্ছেন তাকে বুঝতে হবে, এবং যাকে বোঝাচ্ছেন সে আসলে প্রেম বোঝে কিনা সেটাও বোঝার একটা ব্যাপার আছে।
ওকে, এই প্রার্থনা থাকলো আমার নীরব এবং মেঘলার পক্ষ থেকে। এখন যেহেতু ব্যর্থ প্রেমিক বলছেন, আমি জানি না প্রেমিক আপনার আশপাশে আছে কিনা, কিন্তু দারুণ একটা শব্দ শোনাতে পারি। মেঘলা দিয়ে দে তোর এই লক্ষ টাকা ওজনের হাসিটা দিয়ে দে। দিস ইজ ফর ইউ। ওকে, পরবর্তী ফোন কলে যাচ্ছি আমরা। এবং আজকে আজকের আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি নীরব।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
ভাই আমি খুলনা থেকে বলছি, ইব্রাহিম।
ইব্রাহিম, আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি নায়ক নীরব, যদি কিছু বলার থাকে আপনার।
এই আপনারা সবাই ভালো আছেন?
হ্যাঁ আমরা ভালো আছি। শুভ নববর্ষ।
শুভ নববর্ষ। তো নীরব ভাই ভালো আছেন?
খুব ভালো আছি ভাইয়া।
কি মনে হয়েছে এতক্ষণ কথা শুনে? আমাদের মতোই কিন্তু খুব সাধারণ মানুষের কাতারে নীরব নিজেকে নিয়ে এসেছে। তার জীবনে কিন্তু অনেক রকমের উত্থান পতন ছিল, রাইট? তো কোনোভাবে কিন্তু ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। ভালোবাসায় প্রেমে কি পড়েছেন এ যাব? জি, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, পরবর্তী নাম্বার আমরা যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ নববর্ষ।
জি, আমি মোহাম্মদ মিলন বলছিলাম, ধানমন্ডি থেকে।
হ্যাঁ মিলন, আজকে আমাদের অতিথি বন্ধু আছেন নায়ক নীরব, যদি আপনার কিছু বলার থাকে।
জি অবশ্যই। নীরব ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, আপনার ঘটনা শুনে অনেক ভালো লাগছে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
থ্যাংক ইউ। শুভ নববর্ষ।
শুভ নববর্ষ। আপনার এভাবে ফোন করতে থাকুন, একটার পর একটা ফোন নিই। আর যে কথা বলছিলাম নীরব, আসলে কিন্তু জিনিসটা কাজে লেগেছে। পরবর্তী ফোন কল, রাইট? বানের জলোচ্ছ্বাসের মতো ফোন আসছে, এই কারণে আমাদের সার্ভার আবার জ্যাম না করে আর কি। ওকে, মাঝে মাঝে ফোন আসার পর ট্রান্সমিট করতে প্রবলেম হচ্ছে। ওকে, নেক্সট ফোন কল।
আপনি
তন্ময় পলিটিক্যাল সায়েন্স, পুরোটাই নাম। একটু কিন্তু নড়ে চড়ে বসেছি যে নামের চেঞ্জ আসছে, মানে নতুনত্ব নাম আসছে। এনিওয়ে, তন্ময় পলিটিক্যাল সায়েন্স আপনার সাবজেক্ট, আপনি বলছেন আপনার কলেজের নামটা জানো কি বললেন? তন্ময়, এই একটা সমস্যা, একসাথে প্রচুর ফোন কল আসলে আমাদের এই এক প্রবলেম আর কি, নাম্বার গুলো ট্রান্সমিট করার আগে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের সার্ভারের হয়তো ক্যাপাসিটিতে বলছে না। পরবর্তী ফোন কল আমরা যাচ্ছি।
ওকে, বন্ধুদের নাম্বার বলার কোনো প্রয়োজন নেই, সবারই নাম্বার জানা আছে। তারপরে আরেকবার বলছি, 09611904904।
হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? তো ফোন একসাথে আসলেই প্রবলেম, এটা আমাদের আসলে টেকনিক্যাল লিমিটেশন বলতে পারি। উই এক্সট্রিমলি সরি ফর দ্যাট দ্য লিসেনার্স। ওকে, পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
জি, আমার নাম হোসেন আলমগীর, আমি মগবাজার থেকে বলছি।
নীরব আলমগীর জি, আসসালামু আলাইকুম। আমাদের নীরব আজকের অতিথি বলুন, তিনি আছেন
ভাই, বলেন।
জি হোসেন আলমগীর, উনি কথা বলছেন, প্লিজ বলুন। সরি নীরব, এটা আমাদের হয়তো লিমিটেশন যে প্রচুর ফোন কল একসাথে আসলে ফোন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে একটা সার্টেন টাইম এর পর। ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম
ভাই, অনেক চেষ্টা করতেছিলাম আমি।
জি ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমার নাম তোমর ফারুক।
হে ফারুক।
না, আমি মুস থেকে বলছি।
ফারুক, কেমন আছেন আপনি?
আমি অনেক ভালো আছি। আমি কখনো মেসেজ করতে জানি না কি করে মেসেজ করে ঢাকা এফএম এ, কিন্তু আপনাকে আমি অনেক সেলুট করি ভাই।
আমি নীরব না, নীরবের কথা এখন শুনতে পাবেন।
না না, আমি আপনাকে, আপনি এহতেশামকে বলছি।
আরে বলেন, আমারও ফ্যান আছে তাহলে মার্কেটিং।
আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু জীবনও দেখিনি আপনাকে।
আমাকে দেখেন না, পছন্দ নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের অতিথি বন্ধু আছেন নীরব, নায়ক নীরব, মডেল নীরব, এবং তার চাইতে ছাপিয়ে সবচেয়ে বড় যেটা পরিচয়, আমার কেন জানি বলতে পছন্দ করি বারংবার, মানুষ ভালো নীরব। আমার মনে হয় কোনদিন এটা রং প্রমাণিত হবে না নীরব। তো মিরন, যদি কিছু বলার থাকে আমাদের নায়ককে নিয়ে, আছে কি সে ফোনে? কেন কেটে যাচ্ছে? ভেরি আনফরচুনেট, কিছু টেক্সট নেই।
Exactly, অনেক বন্ধু আছে আমরা কি নীরবের পেজটা একটু প্রমোট করতে পারি? নীরব হোসেন, দ্য বানান, স্পেলিংটা NIRAB, NIRAB, space, HOSEN, 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 HOSEN,
হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? কেমন আছেন আপনাদের? হ্যালো হ্যালো, আহা, কত দূর থেকে ফোনটা ছিল। ওকে, আমরা এবার ফোন কল নিতে থাকবো, বাট ভেরি আনফর্চুনেট, আমরা শুধু নাম শোনার সুযোগ হচ্ছে, আর কিছু হচ্ছে না। প্রথম প্রথম লাইনে কথা শেষ করে ফেলি। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, চট্টগ্রাম থেকে আরিফ বলছিলাম।
জি, চট্টগ্রাম থেকে আরিফ ভাই, সব বলে ফেলেন একসাথে, লাইন কেটে যাচ্ছে।
আচ্ছা গুরু, ভালো আছেন?
একবারে বলতে থাকেন।
হ্যাঁ গুরু, ভালো আছেন? আপনাকে অনেক
আমার তো মানে মন চাচ্ছে যে প্রচুর ফোন কল নিতে, কারণ আপনার দেখতেছেন কি অবস্থা, আমি এখান থেকে বুঝতে পারি লাইটিং এর দেখে, থাউজেন্ডস অফ ফোন কল, এটা পুরো সার্ভার জ্যাম করে ফেলেছে, যে কারণে আমার ডিউরেশন ঠিকভাবে নিতে পারছে না, ট্রান্সমিট করতে পারছে না। হ্যালো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি নাসির বলছি।
নাসির, কোথেকে বলছেন?
জি আমি উত্তরা থেকে, 10 নম্বর সেক্টর।
উত্তরা থেকে? জি না স্যার, আজকে আমাদের অতিথি বন্ধু নায়ক নীরব, যদি কিছু বলার থাকে।
জি ভাইয়া, আমি নীরব ভাইয়ের সাথে কথা বলতে চাই। নীরব ভাই ভালো আছেন?
ভালো আছি ভাইয়া।
জি ভাইয়া, মানে আমি আপনার স্টোরিটা শুনে খুবই অবাক হলাম। আসলে মিডিয়াতে এরকম হয়, মিডিয়ার মানুষদের সাথে, মানে আমাদের সিম্পল আমাদের সাধারণ মানুষের সাথে যেভাবে হয়, আমি মানে ভাবতে পারিনি। ভাই আপনি যেটা শেয়ার করলেন, আমি জি জি আপনি আপনাকে অনেক মানে কি বলবো, অনেক অনেক রেসপেক্ট করি আপনাকে। মানে আগে থেকে আপনি যখন বাংলা লিঙ্কে অ্যাড করেন তখন থেকে আপনাকে অনেক ভালো লাগে, ঠিক আছে? আপনাদের জন্য অনেক শুভকামনা রইল।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে পারসেপশন কবে চেঞ্জ হবে নীরব, যে মিডিয়ার মানুষ মানে এরা এত বেশি অন্য সাধারণ?
হ্যাঁ এটা তো হয় যে আমি অনেক আমাদের সিনিয়র, এখন তো মানে মনে করেন
পারসেপশনটা চেঞ্জ হবে,
ইন্টারনেট বা এই যে জিনিসগুলো, এগুলো এখন এমন ভাবে হয়ে গেছে যে জিনিসগুলো কি তাও একটু নর্মাল। আগে যখন ছিল, যখন রাজীব সাহেব ছিলেন, আলমী সাহেব ছিলেন, মমিতা
ম্যাম, নাইনটি ওর তার আগে,
তারা যখন ছিল তাদেরকে ছুঁয়ে দেখতো,
ওই শ্রদ্ধা বোধটা
নাই,
ওই গেল। এবং পাশের দেশে বর্ডার ক্রস করলে কি পরিমাণ শ্রদ্ধা যা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন, পারসেপশন কবে বদলাবে? হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? লাইনটা কেটে গেছে। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। আমি দেখেছি কাছ থেকে, আফসোস হয়। ইভেন বর্ডার ক্রস করলে ক্যালকাটা টু একদম মুম্বাই, যারা এই এই ইন্ডাস্ট্রিতে আছে, কি শ্রদ্ধাবোধ, একজন আরেকজনকে কত সম্মান করতে জানে তারা। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে? জি, কে বলছেন? জি জি, সাদত হোসেন, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। নায়ক নীরব আছেন, কথা বলেন।
জি
ভাইয়া বলেন।
সে কোনোভাবেই বাড়িকে কনভিন্স করতে পারে নি ভাই।
সে যেটা বলতে চাচ্ছে যে সিনেমায় যেমন দেখা যায় অনেক অ্যাকশন টেকশন করে মারামারি করে,
ও আচ্ছা এখানে এত বেশি ট্রেনিং
মানে জয় হয়, তো এই জয়ের কথাই হয়তো।
ওহো হো হো, আমি এত বুঝতে যাইনি নি রাম, আসলেই তাই বলছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নয়ন বলছি, বগুড়া থেকে।
হে নয়ন, বগুড়া থেকে। নয়ন নীরব আছেন, কথা বলেন। আপনার যদি একদিন প্রচুর টাকা হয় তাহলে কি আপনি প্রোডিউস করবেন?
কি বললেন?
বলি যে একদিন যদি আপনার প্রচুর টাকা হয় তাহলে কি এটা প্রোডিউস করবেন? নীরব এই সত্য যদি আপনাকে দেয় আর কি।
না না,
প্রোডিউস করবেন না, তাই করবেন না। এনিওয়ে অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকুন, জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? লাইনটা কেটে গেছে। নেক্সট ফোন কল, তার পেছনে একটা ফোন কল, মানে একদম ধর বানের জলোচ্ছ্বাস আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নাটোর থেকে সুমন মাহমুদ।
হ্যাঁ, নাটোর থেকে আস্তে আস্তে তো আমার বাসার দিকে চলে যাচ্ছে দেখি, গাড়ি যাচ্ছে নিকো দিক দিয়ে বগুড়া
নাটোর।
আচ্ছা আচ্ছা,
হ্যালো ভাইয়া।
হ্যাঁ শুনতে পাচ্ছি, নীরব কথা বলছি।
নীরব ভাই, আমি সবগুলো ছবি দেখি এবং বাংলাকে অনেক আগে থেকে প্রিয়। নীরব ভাইকে অনেক ভালো লাগে, আমি দোয়া করি নীরব ভাইয়ের সামনে।
আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? চিরং থেকে। হ্যাঁ সাইদ ভাই, নীরব আছেন, কথা বলেন।
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব হয় প্রত্যেক বছর, ওইটার ওপেনিং এ গিয়েছিলাম। সো একবার
দেওয়ার কথা বলেছে,
আলোচনা চলছে এখনো, গভর্নমেন্ট
ওয়ার্কিং। আমি অবশ্য গেছি ওইখানে, ইছামতি নদীর পাশে দোতলা।
আপনি রাজশাহী ইউনিভার্সিটি?
রাজশাহী আমার বাসা।
আমাদের রাজশাহীতে
সবাইকে জানিয়ে দিন, রাজশাহী শুনছেন অনুষ্ঠান, তারা অলরেডি জেনে গেলেন। 2, 3 এবং 4 নীরবের সিনেমার প্রদর্শন হবে, রাইট? যারা যারা যেতে চান অবশ্যই আমি চাইবো সবাই চলে আসুন, সবাই সাপোর্ট করুন, না হলে বাংলাদেশ সিনেমা সামনের দিকে এগোবে কিভাবে? নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, ফোনটা মিস করেছি। অডিটোরিয়ামে কয় বেলা দিনের মধ্যে কতবার?
তিনটা শো,
তিনটা শো, কয়টা শো?
কয়টা এক্সাক্ট? বারোটা
গোল্ডেন অপরচুনিটি, সবাই তার একটু পার্ট হবেন এবং আমরা সেটি আশা করব। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? কে বলে নীরবের পপুলারিটি শুধু আছে, ক্রেজ নাই? এই যে তানিয়া চলে এসেছে, তানিয়া কথা বলুন, নীরব আছে আপনার সাথে, কি হলো?
তানিয়া নেই।
ওকে, কিছু টেক্সট, প্রচুর ফোন, প্রচুর ফোন, একটার সাথে আর একটা ফোন, এটাতে কি প্রমাণিত হয় মেঘনা? হ্যালো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, লাস্ট থ্রি মিনিটস, তারপর অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ করব। কিছু টেক্সট নিয়ে নে, তারপর আমরা দু একটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব।
ওকে, এই মুহূর্তে আমাদের সাথে আছেন ফখরুল আলম। ওকে, উনি জানিয়েছেন নাম্বারটা আর একবার দেওয়ার জন্য। আপনার জন্য বলছি 09611904904। অ্যান্ড আছেন আরিফুর আশিক, লিখেছেন, নীরব ভাই আপনাদের কাহিনী নিয়ে একটা নাটক বানিয়ে ফেলেন। অ্যান্ড উনি উনি এটা বলেছেন যে খুব ভালো লাগবে। আছেন রুবেল হোসেন রকি, লিখেছেন যে উনি আমাদের এই প্রোগ্রামটা শুনছেন। আছেন রাহাত, লিখেছেন আমরা কেমন আছি এটা জানতে চেয়েছেন এবং নীরব ভাইকে অনেক উইশ করেছেন, ওনার শুভকামনা করেছেন ওনার ভালো জীবনের জন্য। আর রুবেল হোসেন আছেন আমাদের সাথে। রাহাত বিন জামান লিখেছেন লাভ ইজ লাইফ। ফরিদুল ইসলামও আছেন, আই লাইক ইট নীরব ভাই। এবং আছেন আমার সাথে কীর্তি, লিখেছেন যে খুব ভালো লাগছে নীরব ভাইকে। এবং মুনিও লিখেছেন নিউ লুক।
লাস্ট টু ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো
জি, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
নীলয় বলছিলাম, মোহাম্মদ প্রদেশ।
জি নীলয়, আমাদের আজকের অতিথি বন্ধু আছেন নায়ক নীরব, আপনি কথা বলুন।
নীরব ভাইয়া ভালো আছেন?
এই তো ভাইয়া ভালো আছে।
অসম্ভব বিষাদে আছে নীলয়, নীরব কি হতে পারে একটু যদি কথা বলে জানা যায়।
না, উনি তো অনেক আপসেট।
হ্যাঁ, সেটাই বলছি আর কি,
একদম মানে আগে ধ্বংস হয়ে
গেছে।
অবশ্যই, মানে এখান থেকে আর এটা কিছুই না, মানে
কি হয়েছে সেটা শুনে। জি বলুন তো কি হয়েছে।
হ্যাঁ গুরু, একটা ব্যাপার হচ্ছে, গত সপ্তাহে একটা ইস্যু ছিল, আমাদের দৃষ্টি প্রতিবন্ধী একটা মেয়ের ফোন দিয়েছিল।
নীলয়, নীলয় ক্ষমা করো ভাই, এক্স্যাক্টলি ক্ষমা করে দাও, ভুলে গেছি, একদম ক্ষমা করে দাও।
একটু যদি কাইন্ডলি ওকে
এখন ট্রাই করতে, নীরবকে সাথে নিয়ে ট্রাই করতেছি। নীলয় অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
আমি 11টা থেকে ট্রাই করতেছি শুধু এই কথাটা বলার
জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই অন্যায় ভুলটাকে ম্যানেজ করে দেওয়ার জন্য, সো কাইন্ড অফ ইউ। এই 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 গুরু এতেশাম, এই এই কৃতজ্ঞতা উদার রাহা তুমকে লিয়ে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। কল টু,
থ্যাংক ইউ,
এখন ফোন দিচ্ছি নীলয়। নীরব, আমরা গত অনুষ্ঠানে একটু কথা বলতে বলতে একটু ফোন দেওয়ার ব্যবস্থা করি।
ওকে, নাম্বারটা যিনি টুকে নিয়েছিলেন তিনি কিন্তু আনতে ভুলে গেছেন। আমি ফার্স্টেই বলেছি প্রোগ্রামের শুরুতে, তো বলেছেন যে নেক্সট উইকে, তো আমি এই কথাটা বলবার সুযোগ পাচ্ছিলাম
না। এটা তো ভোলার মতো কোনো কিছু না,
ইটস মিস্টেক ফ্রম মাই সাইড।
not my side actually.
না যেই ভুল করুক এটা তো ভোলার মতো কিছু না, কারণ এতগুলো মানুষকে সাথে রেখে আমরা কথা
বলছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অন এয়ারে সবার কাছ থেকে, বাট আমি কি এটা নেক্সট উইকে করতে পারি কিনা, নেক্সট উইকে অবশ্যই, এবং ফোন নাম্বারটা আমি টুকে
নিয়ে করতেই পারি, বাট এটা অনেক বড় একটা অপরাধ,
অনেক বড় অপরাধ হয়েছে।
মিলিয়নস অফ লিসেনার্স থাকে, 35 টু 40 লাখ পিপল থাকে, এখন গোটা বাংলাদেশ সেখানে দেশ বাইরের দেশ থেকেও ইন্টারনেটে সার্চ করতেছে, এতগুলো মানুষকে সাথে রেখে আমরা কথা দিয়েছিলাম, আমি ভুলে গেছি, এই জন্য বারবার ক্ষমা চাইলাম। এখন শুনতেছি নাম্বারই সাথে আসেনি, আরেকটু রেসপন্সিবল হওয়ার সুযোগ আছে মনে হয়। ওকে, নেক্সট উইক রাইট, এটা দিয়ে অনুষ্ঠান যেন শুরু হয়। সরি নীরব, একটু যেহেতু আপনি একটু আনেওয়ার, আমরা লাস্ট অনুষ্ঠানের সময় একজন দৃষ্টিপন্থী বন্ধী আমাকে ফোন দিয়েছিলেন, একজন উইমেন ফোন দিয়েছিলেন এবং বলছিলেন যে কথা বলতে চাই, বাট তার অ্যাকাউন্টে টাকা ছিল না, 2 টাকা মাত্র ছিল বলছিলেন উনি। এই পর্যায়ে খুব সিরিয়াস কিছু একটা ব্যাপার, লাইনটা কেটে যায়, দেন আমরা ফোন করে পাইনি, একজন আবার ফোন দিয়ে সেই মেয়ের নামে ফোন দিয়েছে, দিয়ে তার বিয়ের খবর বা বিয়ের দাওয়াত দিচ্ছে, এ ধরনের ঘটনা আর কি, বাট সেই মানুষটাকে পাইনি, আজকে ফোন দেওয়ার কথা ছিল বাট আমরা এটা মিস করেছি, নেক্সট উইক এটা কভার করবো রাইট। ওকে, লাস্ট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর, আমি গাজীপুরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।
ওকে,
গুরু আমি কি বলবো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া যে আপনার সাথে আমি কথা বলতে পারছি।
আমি যার ফ্যান তার সাথে কথা বলুন, নায়ক নীরব আমার সাথে আছেন।
গাজীপুর বাসী ভাই বলেন। জি ভাই, ভালো আছি।
আপনার কথা শুনলাম, আপনার জীবনের সফলতার কথা শুনলাম, খুব ভালো লাগলো ভাই। আমি কি বলবো, বিশেষ করে আপনারা আমি আপনারা আমি এতটাই ভালোবাসি যে ওই যে সালমান ভাই কথা বলছেন যে উনি আমার খুব একজন প্রিয় নায়ক, তার 27টা ছবি আমি সবটি খুব মনোযোগ সহকারে আমি উপভোগ করছি। আমার খুব মানে একজন প্রিয় নায়ক ছিল, আপনি তার কথা বলছেন, আমি আমার খুব ভালো লাগছে আপনার, আমি অনেক বেশি আপনার ভালোবাসি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই,
থ্যাংক ইউ।
গুরু,
হ্যাঁ বল,
আপনার কি বলবো, এই রেডিও আমার আপনি যে লাভ গুরু করতে অনুষ্ঠান করতেন যে সেই সময় থেকে আপনি শুনি। এই গুরু আরেকটা কথা বলবো, আপনি মাইন্ড করেন না, এই
লোকে তো ভাবে যে পার্সিয়ালিটি চলতেছে, যখন গুরুর প্রশংসা হয় তখন তো লাইন কাটে না, মানুষ তো তাই ভাববে। এই লাইনটা অনেক লম্বা ছিল। এনিওয়ে নীরব, আমার আমারও এটা কোয়েশ্চেন যে সালমান শাহ যেভাবে মানুষের ভেতরটাকে ছুঁয়ে গেছে, এখনো একটা সালমান শাহ হওয়া হলো না, নীরবের অনেক সম্ভাবনা,
সেটা হচ্ছে সালমান শাহ আসলে সালমান শাহ
তার তো ঠিকই,
শুধুমাত্র চেয়ে যে তার ছবি দিয়ে
নীরব ওই সময় তো বলিউডও কম্পিট করার মতো আমি কাউকে দেখি না সালমান শাহর সাথে,
ছিল
না, এটা বলাই যায়,
কারণ তখন শুধু সালমান শাহ আসলে শুধু তার অভিনয় দিয়ে না, তার স্টাইল
সব দিনেই বলছি বলিউডও কম্পিট করার মতো তেমন কে ছিল এই সময়, না মনে হয় না, তখন তো মিঠুন দের যুগ রাইট, মিঠুন তো
মিঠুন
মিঠুন মিঠুন চক্রবর্তী যুগ, মনে হয় না আমাদের সালমান শাহর সাথে বিট করতে পারত কেউ। এনিওয়ে আমরা ফোন কল তো লম্বা করতে আছি, সরি নীরব, সময় তো অনেক
পার,
আর কয়টা নিব,
হোয়াটএভার ইউ ওয়ান্ট, না 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 না, অসুবিধা,
কয়টা নিব আমাদের সাথে নাই, আর লাস্ট টু ফোন কল, একটার সাথে একটা ফোন, এত ফোন কল, নাম্বার পাচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম। জি, সালাম আলাইকুম।
হ্যালো,
জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি আরিফ বলছি, কাতার থেকে।
কাতার থেকে, অনেক দূর থেকে। এবং নীরব, আপনি জানেন যে মিডল ইস্টে প্রচুর প্রচুর লিসেনার্স আমাদের।
হ্যাঁ, আমি কাতারও ঘুরে এসেছি কিছুদিন আগে, তিন চার মাস আগে
প্রভু ছিল
শোতে। হ্যাঁ,
কাতারে নীরবের শোতে কি আপনি গেছিলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, আমি এক্সট্রিমলি সরি ফর ইউ, শুধু কাতার থেকে ছিলেন। জি, লাস্ট ফোন কল দেখি, আজকের নীরবের সবচেয়ে ভাগ্যবান কলার কে? দ্য লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ।
ওয়া সালাম, শুভ নববর্ষ।
আমি ঢাকা কাপুর থেকে বলছি।
নাম কি?
ইউবার এলাকা থেকে।
ও আচ্ছা আচ্ছা, সব সবাই জানে। হ্যাঁ, নীরবের সাথে কথা বলেন নাকি বাড়িতে গিয়ে কথা বলবেন?
না, আমি আসলে কাফরুলা থাকি, মানে একদম 25-26 বছর হয়ে গেছে। তো কাফরুলা শুধু মানুষ না, ঈদ বালি কোনা সবই আমাকে চিনে। হুম,
তো কথা বলেন। হ্যালো,
আরে আমার কাফরুলা,
আমরা সরি নীরব, আপনার ফ্যানরা পৌঁছে পৌঁছে পৌঁছাতে পারছেন আপনার কাছে। আচ্ছা, লাস্ট লাস্ট, দিস ইজ দ্য লাস্ট লাস্ট ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যাঁ,
জি,
আসসালামু
আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম।
এই, কেমন আছেন গুরু?
জি, আমি ভালো আছি। আমাদের আজকের অতিথি নায়ক নীরব, প্লিজ কথা বলুন।
জি, নীরব ভাইয়ের সাথে একটু কথা বলবো।
জি ভাই, বলেন।
আসসালামু আলাইকুম নীরব ভাই, ভালো আছেন?
জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
আমি কক্সবাজার বাজার থেকে আপনার সাথে দেখা হয়েছিল কক্সবাজারে।
আচ্ছা,
আমি ইমন। তো ভাইয়া ভালো আছেন তো? না,
জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
থ্যাংক ইউ ভাইয়া আপনার জীবনের কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর
আর নাই, বিদায় নি না নীরব, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনার তো ব্যস্ত থাকে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ফোন কল, আমার অপারেটর ব্যস্ত হয়ে গেছে। লাস্ট লাস্ট, একদম লাস্ট, এরপরে কোনো কথা নাই। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
জি, আমি সাহিদ বলছি, রংপুর থেকে।
রংপুর থেকে গোটা বাংলাদেশ ঘুরতেছে কি তোমাদের ফোন? জি সাহিদ, প্লিজ বলুন আমাদের অতিথির সাথে কথা।
জি, আসসালামু আলাইকুম ভাই।
জি ভাই, ওয়ালাইকুম আসসালাম।
কথা শেষ হয়ে যাচ্ছে, সরি, এটা নীরবকে সরি সরি জানাচ্ছি, লিসেনার্স যারা ফোন দিচ্ছেন তাদেরকে, কারণ কথা কন্টিনিউ করতে আমরা পাচ্ছি না, এটা আমাদের আমাদের টেকনিক্যাল লিমিটেশনই বলবো, কারণ এতগুলো ফোন একসাথে জ্যাম করতেছে আমাদের সার্ভার, আমাদের ক্যাপাসিটি চাইতে বেশি, সেই কারণে হয়তো ফোনগুলো ট্রান্সমিট হচ্ছে না, সরি ফর দ্যাট। নীরব বিদায় নিচ্ছে আনুষ্ঠানিকভাবে, মানে লাভলি টকিং টু ইউ, অনেক অনেক সেলিব্রিটি হোস্ট করেছি আমি FM radio the last 6-7 years television, but সত্যি যে দু একজনের কথা মনে থাকবে, ইউ আর ওয়ান অফ দেম, কথা বলে ভালো লেগেছে, মানুষ হিসেবে ভালো লেগেছে, তাই
থ্যাংক ইউ। এবং যেহেতু একদম শেষ পর্যায়ে সবাইকে চলে গেছে দিনটা, তারপর শুভ নববর্ষ, এবং বছরটা যেভাবে সুন্দরভাবে শুরু করেছে সবাই, এবং যারা শুরু করেনি তারাও ভালো করে শুরু করুক, এবং ঢাকা FM 90.4 কে অনেক বেশি থ্যাংকস, এতসম ভাই, আপনাকে, মেঘলা, তারপর লাবি, সবাই, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সবাই অনেক 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 বেশি থ্যাংকস, এবং আমাকে এখানে আসার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাভ গুরু এতসম, এটা তো আসলে কিছু মানুষ আছে যাদেরকে নাম শোনা যায়, দেখা যায় না, সো এটা একটা ফার্স্ট টাইম যে লাভ গুরুকে দেখা, খুবই ভালো লাগছে। এবং তার চেয়ে বেশি ভালো লাগছে যারা লিসেনার আছে, লিসেনার আমরা অনেকক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা মিলে যারা আমাদের এই কথাগুলো শুনেছে, এবং প্রত্যেকজনের সাথে কথা বলে এবং তাদের SMS দেখে বোঝাই যাচ্ছিল যে তারা আসলে একদম পুরো কোনো জায়গা থেকে সরেনি, পুরো ইনভলভ হয়ে টোটাল জায়গাটা ভালো মতো নিয়েছে এবং শুনেছে। এবং এ দ্বারা মানে আমার এই গল্প বা আমার এই স্টোরি
গল্প তো না, গল্প তো আসলে ইয়ে কাল্পনিক হয় গল্প না, যেটা হচ্ছে আমার যে মানে স্টোরিটা, স্টোরিটা যারা আসলে পছন্দ করেছে তাদের দিয়ে যদি কোনো কিছু ভালো কিছু হয় ডেফিনেটলি সেটা ভালো। এবং যারা আমার ফ্যান, যারা ফলোয়ার আছেন তাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। এবং একটা কথা বলবো যে আমরা যারা সিনেমা করি, সিনেমার মানুষ, এবং যারা আমরা যখনই কষ্ট করি সিনেমা করি, লাইক বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে বিভিন্ন ওয়েতে কষ্ট করে শুটিং করতে হয়, সেটা শুটিং দেখে যতটুকু মনে হয় যত আরামে তত না, বাট আমাদের কষ্টটা আসলে কোনো কষ্টই না যখন হলে গিয়ে দেখে মানুষ ছবি দেখছে। এবং আরো বেশি ভালো লাগে যে আপনি দেখলে বুঝবেন যে গ্রামের যে হলগুলোতে যেগুলো একদম টিন শেড বা অনেক গরম, দেখা যায় যে নিজে শার্ট খুলে নিজে বাতাস করছে এবং মানে দুই আড়াই ঘন্টা বসে ছবি দেখছে। আমি তাদেরকে স্যালুট করি এবং আমি যারা যারা গিয়ে দেখি তাদের সবাইকে গিয়ে মনে হয় যে বুকে মানে বুকে জড়ায় ধরে নিতাম, যারা ফিল্মকে ভালোবাসে। এবং যেহেতু আমি ফিল্মের মানুষ, সারাদিন ফিল্ম করতে চাই, সারা জীবন ফিল্ম করতে চাই, সো সবাইকে অনেক 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 শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন, সবাইকে শুভরাত্রি।
থ্যাংক ইউ নীরব। এবং আসলেই তাই বাংলাদেশের সিনেমার এই পরিবেশ বদলাতে পারে বাংলাদেশের মানুষই। এখনো অক্সিজেন যে সাপ্লাইটা চালু আছে সেটি কিন্তু সেই সেই মানুষগুলো, যাদের উদাহরণ খুব চমৎকার ভাবে নীরব দিয়েছেন, যারা শার্ট খুলে নিজেদেরকে কোনোভাবে গরম থেকে বাঁচার জন্য বাতাস করে, ভ্যাপসা গরমের ভেতরে টিন শেডের কোনো জায়গাতে গাদাগাদি করে তারা বসতে হয়। এটা একটা বড় কারণ যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা সেইভাবে আসেনি যেখানে মানুষ সত্যিকার অর্থে বিনোদন নিতে পারে, এরকম কিছু এরকম কোন ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু হয়নি। বাংলাদেশের স্টেক হোল্ডারের দায়িত্ব যারা আছেন, বিভিন্ন যাদের কনসার্ন মিডিয়া স্পেশালি দ্য ফিল্মের সাথে, তারা হয় তাদের হয়তো এই বিষয়ে কাজ করবার অনেক অনেক সুযোগ আছে, কারণ আমাদের এখানে সেই পটেনশিয়ালের কিন্তু অভাব নাই। দরকার একটা চমৎকার ইনফ্রাস্ট্রাকচারের যার হাত ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারে। এবং আমি আসলে স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন বিলাসী মানুষ, ভালোবাসার ফেরিওয়ালা, আপনাদের গুরু হেতেশাম, স্বপ্ন দারুণভাবে দেখতে পছন্দ করি যখন নীরবের মতো মানুষ বলবো আমি, যারা সামনে থেকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে।
একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা আমি বললাম যে আজকে তো আমার গল্প, আমার ভালোবাসার গল্প নিয়ে কথা বললাম, এবং ডেফিনেটলি আমি আসলে এত বেশি হ্যাপি, যদি এরপরে ভালোবাসার অন্য কোনো টপিক থাকে তাহলে আমি অবশ্যই আপনার এখানে আসতে চাই এবং আসবো। সেটা সেই ভালোবাসা, সেটা ফিল্মের প্রতি হতে পারে, সেটা আমাদের যারা কাজের প্রতি হতে পারে, সেটা ভালোবাসা কিন্তু জায়গাটা কিন্তু একটা না, মানে ভালোবাসা মানেই যে এই যে আমি একটা কথাই আমি মিস করে গেছি, এটা মনে হচ্ছে যে আমার এটা বলা উচিত, সেটা হচ্ছে যেই মানুষটাই ফোন দিচ্ছে সেই মানুষটা কিন্তু ফ্রাস্ট্রেটেড, এবং মানে কথা শুনে মনে হচ্ছে তারা অনেক কষ্ট নিয়ে, এবং তারা
হচ্ছে
হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যারা মানে মানে মনে হচ্ছে যে নাই তারাই কিন্তু আছে, তার মানে তারাই কিন্তু এখানে, মানে আমার কথা হচ্ছে যারা রেডিওর গল্পটা শুনছে তারা, যারা নাই তারা শুনতেছে, বাট ওরাই কিন্তু রেডিওর সাথে আছে। সো আমি আপনাকে বলবো যারা আপনার আপনাকে ভালোবাসে এবং তারা তাদেরকে নাই করে দেন এখান থেকে, রেডিও প্রোগ্রাম থেকে।
অনেক বড় কথা বলুন,
হ্যাঁ মানে তাদেরকে নাই করে দেন, একজন করে নাই হয়ে যাক, একজনের পর একজন আসুক বা চেঞ্জ হোক, তাহলে আমার কাছে মনে হয় যে ফ্রাস্ট্রেশন কেটে যাবে, আমার কাছে মনে হয় যে আরো ভালো কিছু শুরু হবে। কিন্তু এই মানুষটা, যে মানুষটা আজকে আমাকে ফোন দিল গাজীপুর থেকে বা নারায়ণগঞ্জ থেকে, বা সেই মানুষটা যদি এক বছর ধরে আপনার ফ্যান হয়ে থাকে, গুরু এতেশামের, আমি চাই না ওই মানুষটা এক বছর ধরে ফ্যান হয়ে থাকুক, আমি চাই একটা বা দুইটা ফ্যান, দুইটা শো শুনে পরের দিন আবার ফোন দিয়ে পরের দিন থেকে আপনাকে চিনবে না, সেই মানুষটাকে আমি চাই।
কঠিন ভাবে বললেন তো, এভাবে তো ভাবিনি কখনো মিলা, আমরা এমনই এক ধান্দাবাজ গুরু, সবসময় চিন্তা করি থাকুক আর থাকুক, ওই যে পীরের আখড়ার মতো কোনোভাবে যেন আমার মুরিদ আমাকে ছেড়ে না যায়। কিন্তু খুব চমৎকার করে বললেন নীরব, আসলেই তো তাই, ওরা চলে যাক পাত্তা না দেখ, ছুড়ে ফেলে দেখ আমাকে, যাতে ওদের দরকারই না পড়ে।
আপনার ফ্যানটা মানে ফ্যানটা ওইভাবে করে
নাই হওয়া
জন্মনিক, এবং বলবো যে আমি আপনার গুরু, আমি ছয় বছর ধরে আপনার ফ্যান, তার মানে আমি ছয় বছর ধরে আমি
ভাবিনি তো এইভাবে,
হ্যাঁ ওই ছয় বছর ধরে ফ্যান থাকতে চাই না, জাস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ, তার মানে এই তিন সপ্তাহের মধ্যে সে কিছু শিখে সে হয়তো নতুন করে আবার শুরু করুক,
এই জায়গাতে কাজ করার সুযোগ আছে, অবশ্যই কাজ করে। আমি ভাবিনি, কল্পনাতেও আসেনি, আমার সাবকনসিয়াস মাইন্ডেও এটা কাজ করেনি। আসলে ইচ্ছে তাই, যত বেশি ফ্যান ফলোয়িং, যত বেশি চিনে মানুষ, তত তো খুশি হয়, আর কত খুশি হব, বয়স তো তিন ভাগে দুই ভাগ গেছে গা, যৌবন দা যা বলতে যা বুঝে আমার আট দশ বছর আছে যদি আয়ু থাকে আর কি, তার কত লাগে, রাদার এটাই বেটার না, যে মানুষ স্বাভাবিক হচ্ছে, তার কর্মজীবনে ফিরে যাচ্ছে, আমাকে চিনতেছে না, নতুন মানুষ আসতেছে
না, যে মানুষটা আপনাকে চিনবে না সেই মানুষটা কিন্তু ও রেডিওতে থাকছে না, কিন্তু ও কিন্তু বাইরে কিন্তু গিয়ে কিন্তু আপনার কথা বলছে, সে কিন্তু তখন কোন মানে হেডফোনে বা আপনার রাত জেগে কিন্তু আপনার রাত জেগে আপনার গল্পটা না শুনে সে কিন্তু 11টার সময় ঘুমে সকালবেলা উঠে আপনার কথা বলবে।
এনিওয়ে আজকে বারবার শুধু এটাই মনে হচ্ছে শালা আজকে রাস্তা যেন ভোর না হয়, স্ল্যাং চলে আসলো বুঝছিস, মানে এত র হয়ে গেছে আমি কজ অফ দিস পার্সন। নীরব এখন তো বললে তো কাজ খেয়ে যাবে, কারণ এসব লোকের সংখ্যা বা পশ্চিম ওয়ার্ল্ডে অনেক বেড়ে গেছে, মানে আমিও তোমার ভাই প্রেমে পড়ে গেছি, তাহলে লোকে এখন ভাববে যে এই গুরু এতে সামনে টেস্টে পরিবর্তন আসলো কিনা। প্রেমে না পড়ার কোনো কারণ নাই, মানুষ যখন এরকম হয় নীরবের মতো জায়গাতে থেকে এরকম অ্যাক্ট করা এইভাবে কথা বলা এটা এত সহজ না অ্যাকচুয়ালি। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক ভাই, জীবন অনেক বড় করে বাঁচো, অন্তরের ভেতর থেকে প্রার্থনা করতেছি।
থ্যাংক ইউ।
এনিওয়ে বিদায় নিচ্ছি বন্ধু, বিদায় নিচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, বিদায় নিচ্ছি চমৎকার একটা বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে, বিদায় নিচ্ছি বাঙালিয়ানা বলতে যা বোঝায় যে বাঙালিয়ানাকে চিন্তা করলে বলা হয় যে আমি আমার বাঙালিয়ানার প্রশ্নে আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমিত্বের সত্যিকার অর্থে কোনো বদল হয় না। ওয়েস্টার্ন কালচার সবকিছু আমাদের ভাসিয়ে নিয়ে যাক, কিন্তু কোনোভাবেই যেন কেড়ে নিতে পারে আমার শত সহস্র বছরের লালিত স্বপ্ন, আমার বাঙালিয়ানা, বাংলারই উচ্ছ্বাস, আমার নববর্ষ। বিদায় নিচ্ছি বন্ধু সবার জন্য প্রার্থনা রেখে, নীরবকে ধন্যবাদ, এক ঘন্টা বেশি সময় আমরা আজকে পার করেছি, সবার জন্য দোয়া করি প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা। বিদায়।
ইয়েস ফ্রেন্ডস, যাওয়ার সময় হয়েছে, এখন চলে যেতেই হবে, ঘড়িতে সময় এখন ঠিক রাত 2:28, অনেকটা সময় পার করে আমরা চলে এসেছি, আর খুব সুন্দর একটা গল্প শুনছিলাম আজকে মডেল এবং অভিনেতা নীরব ভাইয়ের কাছ থেকে, এবং তার পেজের পোস্টও আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকে, ফেসবুক ফ্যান পেজে, এবং অ্যাড্রেসটি আপনার জন্য আরেকবার বলছি www.facebook.com/90.4dhakaFM, এবং যেই পেজটিতে আপনি দেখবেন 42,000+ লাইক সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং আপনারা যারা আছেন আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার ভালোবাসার গল্প বলতে চান তাদের জন্য বলছি কিভাবে আমাদের এখানটাতে আসতে পারবেন, কোন কিভাবে এসএমএস করতে হবে সেই নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার জায়গা এবং আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আমি মেঘলা এখন সাইনিং অফ, সো ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে সেই প্রত্যয়ে, বিদায়।
হর দুয়ারে তুজকো হি মানা হেরা জানা জেসে কোই বস দুয়া, তেরা জানা জেসে কোই বস দুয়া, দূর যাওগে জো তুম মর জায়েগে হম, সনম তেরি কসম ও সনম তেরি কসম ও সনম তেরি কসম,
তুমি দেখতে হি আগে কো জানতি নাম,
সনম তেরি কসম ও সনম তেরি কসম ও সনম তেরি কসম। ये क्या हशर मेरा जुदा हुआ, कब्र मेरा